This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে, বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। এই মুহূর্তে আজকে বিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আমাদের অতিথি। বুঝতেই পাচ্ছেন, তিনি তার নিজের জীবনের ভুল নিয়ে আজকে লাখো মানুষের সামনে উপস্থিত হয়েছেন, নিজের জীবনের কি অপরাধ ছিল, ভুল ছিল, সেটা স্বীকার করবার জন্য। তার কাছে আমি যাব। যাবার আগে আপনাকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করে। আপনি যদি এই অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে আমাদেরকে টেক্সট করতে হবে। আমাদের এখানে SMS করবার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, চলুন আমরা এই পর্যায়ে জেনে নেই আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে লাখো শ্রোতার মুখোমুখি হচ্ছে কে। জানিয়ে দিচ্ছে RJ সুমন,
যাহা বলিব সত্য বলিব।
লাখো শ্রোতার সামনে জীবনের অপ্রিয় সত্য তুলে ধরতে আজ সত্যের আসনে বসেছেন সুমন আহমেদ। বর্তমানে বয়স 32 এবং চুপচাপ স্বভাবের মানুষ, কিন্তু খুব সহজেই যে কোনো মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। যেখানে বর্তমানে পরিচিত মানুষদের কাছেই সাহায্য পাওয়া কষ্ট, সেখানে সুমন আহমেদ নির্দ্বিধায় অপরিচিত মানুষদের সাহায্যে এগিয়ে যান। এমন অনেক ঘটনা ঘটেছে যে সুমন বাসে করে কোথাও যাচ্ছেন, দেখলেন কোনো একজন যাত্রী টাকার অভাবে ভাড়া দিতে পারছে না, তখন সুমন নিজেই ভাড়া দিয়েছেন। নিজের আনন্দগুলো সে সবসময় ভাগ করে নিতে পছন্দ করে। ভালো কোনো খাবার খাবেন, বন্ধুদেরকে নিয়ে আশেপাশের মানুষদেরকে নিয়ে খাবেন, কাউকে নিজের টাকায় খাওয়ানো সুমন আহমেদের কাছে খুবই শখের একটা কাজ। এই মানুষটির জীবনের বাকি ইতিহাস জানতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছে সুমন। সুমনের জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে আমরা উদ্ঘাটন করব এবং সুমনকে আমি প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, সবার আগে যে প্রশ্নটি আমি সবসময় সব অতিথিকেই করে থাকি, সেটা হচ্ছে এইরকম একটি চ্যালেঞ্জিং শোতে নিজের জীবনের এত গূঢ় সত্য, নিজের জীবনের অপরাধ বোধগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি তিনি কেন হয়েছেন? সুমন, আপনি কেন হয়েছেন?
আসলে আমি আমার বিবেকের তাড়ানোবোধ থেকে আজকে এখানে এসেছি। আমি আশা করি আজকে আমার জীবনের গল্প শুনবে যারা, হয়তো আমি বিশেষ করে বলার উদ্দেশ্য হলো সেই সব বাবা মায়েদের কাছে বলবো যারা তাদের সন্তানের প্রতি অনাদর অবহেলা আসলে এইগুলা যাতে না করে। আমার জীবনটা আজকে যেভাবে যাচ্ছে বা অতীতে যেভাবে গেছে সামনে জানি না কিভাবে যাবে, এরকম যাতে না হয় সেই জন্য।
ওকে, প্রিয় শ্রোতা, বুঝতেই পাচ্ছেন ওর উদ্দেশ্য মহৎ। ও যেটা বলছে সেটা হচ্ছে যে আমার জীবনে যা ঘটে গেছে সেই ঘটার জায়গাটি যেন কখনো কারো জীবনে না হয় এবং সেই ঘটার পেছনে তার পরিবারের যে ভূমিকা ছিল সেই ভূমিকা যেন কারো না থাকে। কিন্তু কি সেই ঘটনা যা আজকে সুমনকে এইরকম লাখো মানুষের কাঠগড়ায় নিজের বিবেকের তাড়না বোধ থেকে হাজির করিয়ে দিয়েছে সেই ঘটনার দিকে আমরা যাব প্রিয় শ্রোতা। তার আগে বলতে চাই অনুষ্ঠানের শুরুতেই আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রথমেই আমি তার সঙ্গে ফোনে কথা বলে নিতে চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠান আপনি আমাদের সঙ্গে থাকবেন লাইভ এবং আমাদেরকে শুনে আপনার মূল্যবান মতামত আপনি প্রদান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময় SMS পোল থাকছে। SMS পোলের মাধ্যমে আপনি জানিয়ে দেবেন আপনার বিশ্বাসযোগ্যতার লেভেল। আমরা শুরু করছি মূল পর্ব, যাহা বলিব সত্য বলিব।
আমার বয়স যখন 8 বছর, আমাদের বাড়ির পাশে স্কুল ছিল, ওখানে আমি যাইতাম। আমাদের বাড়ি থেকে আমাদের রেল স্টেশনটা, যেটাকে বলা হয় দৌলতকান্দি রেল স্টেশন, তো ওখানে আমি হাঁটতে হাঁটতে যাইতাম। তো ওখানে যে স্টেশন মাস্টাররা থাকতেন, ওনাদের বাসার সামনে যাই খেলাধুলা করতাম। তো একদিন আমাকে এক আন্টি ডাইকা নেয়, ওনারা ওই স্টেশনের মাস্টার ছিল। তো ওনাদের ফ্যামিলি ওনাদের ঘরে আমার ডাইকা নেয়, নাস্তা খাইতে দেয়, তারপর ওনাদের বাচ্চাদের সাথে পড়ায়, আমিও পড়তে বসতাম, খুব আদর করতাম। কিন্তু এটা আমার মা পছন্দ করতো না। আমার বাবা মা আমার সাথে কিরকম করে আর এদের বাবা মায়েদের সাথে কিরকম করে, এগুলো দেখে আমি খুব হীনমনতায় ভুগতাম, আমার কাছে খুব কষ্ট লাগতো। তো ওখানে যাওয়াটা আমার মা পছন্দ করতো না। একদিন আমাকে ধরে নিয়ে এখান থেকে প্রচুর মারে যে ওখানে দেওয়া যাইতে পারবি না। আমার মার কথা শুনেও আমি যাইতাম। তখন ওই আন্টি আমাকে একদিন বকা জবা করে, তুমি আর এখানে আইসো না, তোমার মা পছন্দ করে না।
মা পছন্দ কেন করতো না, মা কি কিছু বলতো?
আমার মা ভাবতো যে এরা আমার নিয়ে নেবে। ওনার দুইটা মেয়ে ছিল, একটা মেয়ে বাদন আর একটা মেয়ে,
কোনো ছেলে ছিল না?
না, ছেলে ছিল না।
ওকে।
তারপর আমার মা ওই মহিলার সাথে অনেক ঝগড়া করে যে ছেলে এরকম জন্ম দিয়ে নিও, অন্য ছেলে রেখে আটকে রাখো বাসায়, মানে বিভিন্ন কিছু কিছু কথা বলতো। তখন ওনারা রাগ হয়ে আমার আসতে দিত না, তারপরেও আমি যাইতাম, তারপরে ওনারা আমার আদর করতো। এরকম করতে করতে হঠাৎ আমার বাবা মা একদিন প্রচুর ঝগড়া হয়। তো ঝগড়া এক পর্যায়ে আমার বাবা আমার মাকে খুব মারধর করে।
বাবার সাথে মার ঝগড়া কেন
কি জানি, প্রায় ওনারা ঝগড়া করতো। তো আমি ওগুলো বুঝতাম না ঠিক এতটা, কিন্তু এই জিনিসটা আমার কাছে কষ্ট লাগতো যে আমার আব্বা এত বিশ্রী গালাগালি করে আমার আম্মাকে, আর আমার আম্মাও তো কম না, আমার আম্মাও বাবার সাথে সাথে তর্ক করে। তখন আমার বাবা উত্তেজিত হয়ে আমার মায়ের গায়ে হাত উঠাইতো, তখন আমার কাছে খুব কষ্ট লাগতো।
আর ভাই বোন ছিলেন আপনারা?
তখন ছিলাম আমি এক।
আপনার বাবা কি করতেন?
আমার বাবা ট্রেনে ফেরি করে চানাচুর প্যাকেট বিক্রি করতো। মারে আমি জিজ্ঞেস করি, মা তোমার এই বাবা মারলো, বাবা তুমি কেন বাবার সাথে মুখে মুখে তর্ক করো, হয়তো এরকম বাবার মুখে মুখে কথা না বললে তোমরা মারতো না। তো আমার মাও কান্না করে, আমিও কান্না করি। এই ঘটনাগুলো প্রায়ই হইতো, দেখা গেছে সপ্তাহ বৃত্তে 4-5 দিন এরকম হয়ে যেত। এগুলো আমার কাছে খুব খারাপ লাগতো। তো একদিন আমি বাড়ি থেকে মানে না বললে উদাও হয়ে যায়। তো উদা হয়ে যায় বলতে ঢাকার দিকে আইসা পড়ি।
কত বছর বয়সে?
তখন আমার প্রায় 8 বছর প্লাস।
8 বছর প্লাস, ওকে।
তখন আমি ট্রেন থেকে নাইমা কিভাবে কিভাবে জানি মহাখালী একটা জায়গা আছে, ওখানে আসি। আসার পর একটা হোটেল ছিল মানে রাস্তার পাশে ফুটপাতে, ওখানে বসে অনেক লোকজন ভাত খাচ্ছে। তখন কিভাবে আমার প্রচন্ড খিদা, আমি কাকে বলবো নাকি আমি নিজেই নিয়ে খাবো আমি ঠিক বুঝতে পারতেছি না। তো একটা লোক আমাকে ফলো করলো, আমার মনে আছে আমাকে উনি গরু মাংস দিয়ে ভাত খাওয়াইছিল, আমি খুব তৃপ্তি মিটাই খাইছিলাম ওই টাইমটাতে। তো খাওয়ার পর উনি আমার কিছু বলে না, উনি এখানে নিয়ে যায় ওখানে নিয়ে যায় এরকম করতে করতে। তো আমি তো ভাবলাম যে একটা লোক পাইছি, যাক উনি তো আমার খাওয়াইছে, হয়তো আবার খাওয়াবে। তো একটা সময় উনি আমাকে নরসিংদী শহরে নিয়ে যায়, আমার বাড়ি নরসিংদীতে। তো নরসিংদী নিয়ে যাওয়ার পর আমি ওকে বললাম যে আমি ওদিকে যাবো না। কেন? যে আমার বাড়ির লোক আমাকে দেখলে নিয়ে যাবে, আমি বাড়িতে যাবো না। তখন উনি বলল যে না, তুমি শহরেই থাকবা। তখন উনি আমাকে একটা লাইব্রেরিতে চাকরি দেয়, পুরাতন বইয়ের লাইব্রেরি। তো ওখানে আমি কয়েক মাসের মতো থাকি। থাকার পর
লাইব্রেরিতে কি কাজ ছিল?
লাইব্রেরির যে মালিক উনি বিভিন্ন পুরাতন বই সংগ্রহ করতো, গাইড বই, ইউনিভার্সিটি বই, কলেজের বই, এগুলো সংগ্রহ করে উনি নতুন করে বাইন্ডিং করতেন। আর আমার ইয়ে ছিল, যেই দেখে যে বইটা ছিল ওখানে দাম লেখা থাকতো, আমি ওইভাবে হিসেব করে বিক্রি করতাম। উনি আমার খুব আদর করতো, বাবার মতো আদর করতো। ওখান থেকে আমার বাবা আসে, যাওয়ার আমার স্বপ্ন তুমি লেখাপড়া করবা, একদিন এখানে আসবা, এখানে বসবা, তুমি কেন এরকম করো? আমি আর আমার বাবাকে বুঝাইতে পারি না যে বাবা আপনার আর মার বিষয়টা আমার কাছে ভালো লাগে না, আমার সহ্য হয় না, আমার খুব কষ্ট লাগে। তো যাই হোক, আমাকে বাড়িতে নিয়ে যায়, আমার মা খুব কান্নাকাটি করে। আমার বাবার একটা অভ্যাস ছিল কি, আমার বাবাকে যদি আপনি বলতেন কি দেওয়া হয় যে সুমন আজকে এই কাজটা করছে, কিন্তু আসলে আমি এই কাজটা করা তো দূরের কথা, আমি এগুলো চিন্তাও করতাম না। কিন্তু আমার বাবা ওই মানুষের কথা শুনে আগে একটা ব্যাট নিত আর আমাকে ইচ্ছা মতো মারতো।
ওহো,
মানে পরের কথা শুনিয়া করতো। এরকম একদিন প্রচন্ড মারে, কে জানি বলছে আমি স্কুলে জানি আমি সিনেমা দেখতে গেছি। আসলে আমি সিনেমা দেখতে যাই নাই, এমন মার মারে আমাকে, মারতে মারতে আমার বাড়ির পাশে রেল স্টেশন, আমি দৌড়ে রেল স্টেশনে আসি, তখন দেখি যে একটা ট্রেন দাঁড়ানো, তখন ট্রেনে ওইটাও দেখি যে আমার বাবা ট্রেনে উঠতেছে, তখন আমি দৌড়ে ওই পাশ দিয়ে নেমে আরেকটা বগিতে টেবিলের নিচে চলে যাই, স্টেশনে লোকজন বসে, তখন থেকে টাকা চলে আসি কমলাপুর, তখন আমার বয়স 9 উপরে চলে, তো আমার কাছে টাকা পয়সা নাই, আমি কি করবো, কোথায় যাবো, আমার প্রচন্ড খিদে হয়। তো একটা ছেলে দেখি পানি বিক্রি করতেছে ট্রেনে, তখন ওর সাথে আমি একটু খাতির দিলাম যে ভাই তুমি তো পানি বিক্রি করো, তোমার কাছে অনেক টাকা, আমার 5 টাকা কিছু খাওয়াই বা, আমার খুব খিদা লাগছে, আমার আমার আব্বা মাইরা বাইরটা বাইর কেড়ে দিচ্ছে। তখন ওই ছেলেটা বলে ঠিক আছে আসো, ও আমাকে বিস্কিট খাওয়ায় আর পানি খাওয়ায়, আমাকে একটা পুরাতন গ্লান সংগ্রহ করে দেয় একটা গ্লান, হয়ে গেলাম পানিওয়ালা। তো আমার মনে আছে সেই দিন একটা কোনো এক আন্তনগর ট্রেনে আমি পানি বিক্রি করতে করতে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাই, তখন আমার পানি শেষ হয়ে যায়। তো সবাই আমার দিকে তাকায় থাকে, এরকম একটা ছেলে পানি বিক্রি করে, অনেকে অনেক কথা জিজ্ঞেস করে, আমি বলি যে আমার কিচ্ছু নেই, বাবা মা নেই, কিচ্ছু নেই, কোথায় থাকো, রাস্তায় থাকি, ট্রেনে থাকি, জানি না, এরকম একটা মেয়ে হঠাৎ আমার টান দিয়া তার কুলি নিয়ে বসে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনটা ছাড়ছে। মেয়েটার নাম শিল্পী, তো শিল্পী আবু আর ওনার মা শিল্পী তখন নানোবাড়ি থেকে যাচ্ছে, ও আমাকে টান দিয়ে দৌড়ে বলতেছে ওর মারে যে আম্মু আমি এই ছেলেটাকে নিয়ে যাব, ও আমার ভাই, ওর কোনো ভাই ছিল না। তো শিল্পী আমাকে নিয়ে যায় ওখানে, নিয়ে ওখানে স্কুলে ভর্তি করাই দেয়, আমি স্কুলে যাওয়া আসা করি ঠিক ছোট ভাইয়ের মতো, একটা সময় দেখা গেছে আমাকে কোলে করে নিয়ে যেত, আমি তো মোটামুটি আমি ভালো স্বাস্থ্যবান ছিলাম আগে। তো ওই শিল্পী আপুর বিয়ে হয়েছে ঢাকাতেই কোনো এক ভদ্রলোকের সাথে, উনি বেড়াইতে যায়, উনি বেড়াতে যাওয়ার সময় উনি তখন ওখানে গিয়ে আমার সম্বন্ধে জানে, খোঁজ খবর নেয়, নেওয়ার পরে উনি বলে যে এই ছেলেটাকে এইভাবে রাখছো, ও ভবিষ্যতে তোমাদের এখানকার অংশীদার হবে, তখন যদি ওই এখানে সবকিছু গুলো প্লট করে দেয়, ওর বাবা মার কাছে চলে যা, তখন তোমরা কি করবা। তখন ওনারা আমার অনেকগুলো টাকা দেয়, মনে হয় 4,000 না 5,000 টাকা দেয়, আর একটা স্ট্যাম্প দেয়, স্ট্যাম্পের মধ্যে অনেক কিছু লেখা ছিল যে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, এইরকম লেখা ছিল যে আমার বাবা মার কাছ থেকে আমি দুটা সিগনেচার নিয়ে আসবো স্ট্যাম্পের, তারপর আমি ওদের একজন, ওদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবো, বাড়িতে আসছি ঠিকই স্ট্যাম্পটা নিয়ে, কিন্তু আমি আমার মা বা বাবা কাউকে দেখাইতে পারিনি, তো এটা আমার পকেটেই থাকে। তখন আমার মা আমাকে আবার ফেরত পেয়ে খুব কান্নাকাটি করে, তখন আমার পকেটে যে কাগজটা ফুলে রয়েছে স্ট্যাম্পটা, আমার খালাতো বোন নাদিরা, ওই নাদিরা আমার কাছ থেকে কাগজটা নিয়ে নেয়, নিয়ে ও পড়ার চেষ্টা করে, আমি আবার ওর উপর হুমনি খেয়ে পড়ে কাগজটা নিয়ে ফিরে ফেলি, তখন আমার খুব খারাপ লাগে, তখন আমার মা আমাকে কি ভাববে কি বলবে। যাই হোক, এভাবে বাড়িতে আরো কিছুদিন থাকি, থাকার পরে কিভাবে আমার বাড়িতে একদম মন বসতো না, আমার বাবা মার ঝগড়া প্রতিদিন লাগেই থাকতো, ওনারা এমন বিশ্রী ভাষায় কথা বলতো একজন আরেকজনকে যে ওইগুলো শুনতে আমার কাছে খুব খারাপ লাগতো। আর আমি ছোটবেলা থেকেই চেষ্টা করতাম যে আমি ভদ্রভাবে কথাবার্তা বলবো, কোনো ভদ্র সমাজের সাথে মিশবো, একটা সময় আমার বাবা মার ঝগড়া এগুলো মিটে না, আমার এগুলো ভালো লাগে না, তখন আমি চলে আসি আবার ঢাকাতে এয়ারপোর্টে, একটা পার্কের পাশে বসে কান্নাকাটি করতেছি, তখন আমার আমার হাতে একটা আমার মায়ের ছবি ছিল, ওই দিন আমার বাড়ি থেকে আসাটা ছিল প্ল্যানিং করে যে আর কখনো আমি বাড়িতে যাবো না।
তখন কত বছর বয়স আপনি?
তখন আমার 12 বছর
বয়স। কোন ক্লাসে পড়ছি, কোনো পড়াশোনা করছি?
হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করতাম, তখন আমি ক্লাস 5 পড়তাম। তারপর তখন ওখান থেকে তন্দ্রা বড়ুয়া আর মানিক বড়ুয়া দুটো লোক ফলো করে, ওনার মনে সম্ভবত পার্কে ঘুরতে আসছিল, বেড়াইতে আসছিল, তখন দেখা যায় আমি আমার মায়ের ছবি নিয়ে কাঁদতেছি, তখন ওনারা আমার কিছু না বলে ওনাদের সাথে নিয়ে যায়, উত্তরাতে ওনারা থাকে, মানিক বড়ুয়া সম্ভবত উত্তরা যে বাসাতে থাকতো ওই বাড়ির অনেক ভদ্রলোকের গাড়ি চালাইতো, আর তন্দ্রা বড়ুয়ার বাসায় থাকতো। তখন ওনারা রাত্রে প্ল্যান করে যে আমাকে এখানে না রাখা, ওনারা বলছে তুমি এখানে থাকো সকালবেলা, ওদিকে কমলাপুরে এদিকে আমার বড় বোন থাকে, ওনাদের বাসায় তোমাকে দিয়ে দিব, তুমি ওনাদের বাসায় থাকলে আমার ওখানে বোনের ছেলে আছে দুইটা, তাদের সাথে তুমি লেখাপড়া করবা, খেলাধুলা করবা, তুমি খুব ভালো থাকবা। পরদিন আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে ওই বাসা একদিন দুই দিন তিন দিন এরকম অনেক দিন আমি ওনাদের বাসায় থাকি। তো ওনারা বলছে আমাকে ফেব্রুয়ারিতে স্কুলে ভর্তি করে দেবে, ওনাদের কি ঝামেলা আছে ফেব্রুয়ারিতে ভর্তি করে দেবে। তো ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, আমার স্কুলে আর যাওয়া হচ্ছে না, কিন্তু আমার প্রচন্ড আকর্ষণ ছিল আমি পড়ালেখা করব। তখন ওখান থেকে ওনাদের বাসা থেকে একদিন বেড়াইতে যা, মৃদুল বড়ুয়া নামের এক লোকের বাসায় জাপানে না কোথায় থাকতো, তো ওনার ছোট ভাই থাকতো বিপুল বড়ুয়া, তো ওনাদের বাসায় বেড়াইতে নিয়ে যাওয়ার সময় বিপুল বড়ুয়ার একটা ছোট বোন ছিল, তো ওই মেয়েটা আমাকে আইসা জড়ায় ধরে কুলে নিয়ে যে এত সুন্দর ছেলে তোমরা কোথায় পাইলা, তখন এক প্রকার ওনাদেরকে ঠেট দিতেছে যে ওর কাহিনী কি সত্যি বলো, তখন বলছি যে এরকম এরকম, ওই দিনের মতো ওই বাসা থেকে চলে যাই, কিন্তু আমি বাসাটা চিনা রাখছি। পরদিন বিকেলে আমি আবার আসি, আবার এসে ওই মেয়েটার কাছে আমি বলি দেখেন আমার বলছিল ওনারা স্কুলে ভর্তি করাই দিব, কিন্তু 2-3 মাস চলে গেছে আমাকে তো দিচ্ছে না, আমাকে বিয়ে করে এই সমস্ত কাজকর্ম করাই সেই করাইতেছে। তো ওনাদের কথাবার্তা শুনে বুঝতে পারছি যে ওনাদের কাছে ওনারা কিছুই না, ওনারা যা বলবে ওনারা তা শুনতে পারত। তখন ওই বাসায় ওই যার কাছে আমি কথাটা বলছি তারও এক বড় বোন আছে, তখন ওর বড় বোন আমাকে বুদ্ধ মন্দিরে একটা স্কুলে ভর্তি করে, ওখানে আমাকে ক্লাস 6 ভর্তি করে দেয়, তখন ওখানে পড়ালেখা করতেছি, তো ওখানকার খাবার দাবার আমার পছন্দের জন্য, একদিন দুই দিন তিন দিন খেয়ে যেতে আমার ভালো লাগতো না, তখন এখানে সবাই বাড়ি থেকে খরচ পাঠায় সবার জন্য, আমার তো টাকা পাঠানো কেউ নেই, আমি ওনাদের বাসায় যাইলে আমার যা দিত তাই। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমি বাইরে কোথাও একটা কাজ করব, তখন আমি ফ্লাক্সে করে চা বিক্রি করতাম, 10টা থেকে 2টা পর্যন্ত স্কুল করতাম, আর বাকি সময় আমি বাইরের রাস্তায় ফ্লাক্সি করে চা বিক্রি করতাম।
এটা কি আপনার ওই পরিবার জানতো যে পরিবারে আপনি থাকছেন?
না, এই পরিবার জানতো না, প্লাস এখানে আমি যে স্কুলে পড়ি
ওই স্কুলের
কেউ জানতো না।
স্কুলের কেউ
আমি এগুলো খিলগাঁও থেকে চা সংগ্রহ করতাম, ফ্লাক্স সংগ্রহ করতাম। তো দেখা গেলো আমি ওই খিলগাঁও মার্কেটেই ঘুরে ঘুরে বিক্রি করি। অনেকে এক কাপ চা খায়, কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়। এরকম করতে করতে আমি একদিন হাঁটতে, যে এখানে তো অনেকদিন বিক্রি করি, এখানে এদিকে আসতে থাকবো না, একজন পরিচিত মানুষ আমার সামনে পড়ে গেছে আমার স্কুলের। এরকম করতে করতে আমি, আমার মনে আছে, আমি মানিকনগর পর্যন্ত গেছিলাম হাঁটতে হাঁটতে। বাবুল নামের একটা ছেলে আমাকে ডাক দেয়। তো বাবুল ভাই আমাকে বলে, তুমি রাস্তায় চা বিক্রি করো না, তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমার কাছ থেকে নিবা, তোমার যত টাকা লাগবে আমি দেবো, আমার বেতনের সব টাকা আমি তোমাকে দিয়ে দেবো।
কেন বলে?
আমার কেউ নাই, তুমি আমার ভাই। তো তখন আমার চার ফ্লাক্স চার এগুলো সব আমি দিয়ে দিই। তখন আমি প্রতি সপ্তাহে একবার বাবুল ভাইয়ের কাছে যাইতাম। বাবুল ভাই আমাকে 500 টাকা দিত, জামা কাপড় কিনা দিত, খাবার ফল ফ্রুট কিনা দিত, মানে ওনার যা ভালো লাগতো তাই করতো, খুব আদর করতো আমার। তো একটা সময় আমি ওই টাকা নিয়ে যাইতাম, তখন মানে টাকাটা আমি একটু বেশি খরচ করতাম, বেশি পাইতাম বেশি খরচ করতাম। একটা সময় বাবুল ভাই বিয়ে করে, বিয়ে করার পরে দেখলাম যে আমার প্রতি তার টানটা আস্তে আস্তে কমে যাচ্ছে, হয়তো বা এটাই স্বাভাবিক ছিল। আস্তে আস্তে আমি ওনার থেকে সরে আসি। তখন আমার ভিডিও গেমস খেলার নেশা ছিল, আমি ভিডিও গেমস খেলতাম।
বাড়ির
কথা একদম টোটাল আমার মনে পড়তো না, আমার বাড়ি আছে না, আমি এখানে মানে এতটা আনন্দে আছি। এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, বাবুল ভাইয়ের পাশাপাশি আমার আরেকটা লোকের সাথে পরিচয়, সাইফুল ভাই। তো উনি একদিন আমার ওনার অফিসে নিয়ে পরিচয় করাই দিছে। সাইফুল ভাই বললো, তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমার।
কেন বলবে, মানে একজন আগন্তুক বা একজন অপরিচিত মানুষ সে আপনাকে কিভাবে হেল্প করতে চাচ্ছে? কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো স্বার্থ ছাড়া তো কেউ হেল্প করতে চায় না।
সে আমাকে প্রথম জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়, তোমার বাবা মা কে, কোথায় এগুলা। তখন আমি তার কাছে ডাইরেক্ট অস্বীকার করি যে আমার কেউ নেই, আমি এখানে মন্দিরে থাকি, মন্দিরে স্কুলে লেখাপড়া করি, তোমার খরচপাতি কে দেয়, আমি চা বিক্রি করি, কখনো কখনো মানুষের কাজ করে দিই, এগোগে চলি। তখন বললো যে তুমি চা বিক্রি করবা না, যে সময়টা তুমি চা বিক্রি করবা ওই সময়টা তুমি পড়ালেখা করবা, আর তোমার যা খরচ লাগবে এগুলো তুমি আমার কাছ থেকে নেবে।
কিছু ভালো মানুষের সান্নিধ্য আপনি পেয়েছিলেন ওই সময়টাতে মনে হচ্ছে আপনার কথা?
হ্যাঁ, খুবই ভালো মানুষ। আমি একদিন হঠাৎ করে সাইফুল ভাইয়ের বিকেলে যে হেড অফিস ছিল ওখানে আমি যাই। রিসেপশনে এক ভদ্রমহিলা ছিল, উনি বললো যে সাইফুল সাহেব তো নাই, বিদেশে চলে গেছে। তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কি বলতেছেন আপনি, সাইফুল ভাই বিদেশ চলে গেছে? তখন বললো যে ঠিক আছে তুমি বসো, এখানে আরেকজন তোমার সাথে কথা বলবে। তখন এখানে একজন লোক আসলো, উনি আমাকে বললো যে তুমি কোনো চিন্তা করো না, আমার নাম আবুল কালাম আজাদ, আমি ওর এক ধরনের ফ্রেন্ড বা কলিগ, এখানে আমি আছি তোমার পাশে, তোমার যখন যা প্রয়োজন হবে তুমি ওর কাছে যেভাবে আসতে সেভাবে আমার কাছে তুমি আসবে। তখন থেকে আমি ওনার কাছে যাই আসি, উনি আমার যা প্রয়োজন দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি দিত আমাকে।
সবার কাছে আপনার পরিচয় ছিল আপনি এতিম এবং আপনার দুনিয়াতে কেউ নেই।
হ্যাঁ,
এইভাবেই তারা একটা সফট কর্নার থেকে আপনাকে হেল্পটা করতো।
হ্যাঁ হ্যাঁ জি, উনি আমার একটা সাইকেলও কিনে দিয়েছিল স্কুলে যাওয়ার জন্য। তখন আমি নটর ড্যাম লিটারেসি নাইট হাই স্কুলে পড়ি, রাত্রেবেলা স্কুল করি আর কি। আর ওই ভিডিও গেমসের দোকানে যে ভিডিও গেমস খেলতাম, পাবিল ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। তো আমি জানতাম যে পাবিল ভাইয়ের এই দোকানটাই আছে, আর উনি একটা ব্যান্ড গ্রুপের সাথে জড়িত ছিল। আমার ছোটবেলা থেকে ইচ্ছা, মানে এইগুলোর প্রতি খুব মনোযোগ ছিল বেশি। আমি নিজেও ভাবতাম যে আমি বড় হয়ে একদিন হয় কোনো সিনেমাতে কাজ করব বা কোনো নাটকে কাজ করব, মানে অভিনয়টা আমার কাছে খুব প্রিয় ছিল। তো তখন আমি পাবুল ভাইয়ের সাথে মিশতাম, তখন মিশতে মিশতে একটা সময় দেখতাম উনি ওনার পকেট থেকে বিভিন্ন অস্ত্র বাইর করতো, দেখাইতো, গুলি বাইর করতো, দেখাইতো। তখন যেন আমি ওনার কাছে আরো বেশি বেশি যাইতাম। একটা পর্যায়ে উনি ওনার সাথে আমাকে নিয়েই নিল, ওনার বাসায় নিয়ে গেল, ওনার আব্বা আমার সাথে পরিচয় করে দিল, বললো আমার ছোট ভাই। তখন আমি ওনার বাসায় থাকতাম, ওখান থেকে স্কুলে যাইতাম, উনি আমার দিয়ে কিছু কাজ করে।
আমি একটু জানতে চাই যে পাভেল কি আপনার সম্পর্কে কিছু জানতো, আপনি কোথা থেকে এসেছেন বা আপনার পরিচয় কি?
হ্যাঁ, পাভেল আমাকে জিজ্ঞেস করছিল তুমি এখানে কোথায় থাকো। তখন আমি বললাম যে আমি তো মন্দিরে থাকি। তো বললো তুমি মন্দিরে থাকো, তুমি একটা মুসলিম ছেলে। তখন বললাম যে এখানে আমি আসছি, দেখেন আমার তো কেউ নাই, যাদের সাথে আমার পরিচয় ওনারা বড়ুয়া, ওনারা তো এখানেই আনবে আমাকে, এর বেশি কিছু। আর দেখেন এখানে আমি আসি পাভেল ভাই, খুব কষ্টে আছি। তো ঠিক ওই দিনই পাবেল ভাই আমাকে ওনার বাসায় নিয়ে যায়, নিয়ে যায় রাখে, কয়েকদিন থাকি এরকম দোকানে বসি। ওই পাবেল ভাইয়ের একটা ব্যবসা ছিল কি, উনি বুলেট ইম্পোর্ট করতো, মানে বিভিন্ন জায়গা থেকে গুলি আনতো, আইনে না এখানে দোকান থেকে সেল করতো। এটা
বুলেট মানে
গুলি আর
কার্টুজ,
কার্টুজ, তারপরে ম্যানিম পিস্তলের গুলি, তারপরে টুটোবরের গুলি, এগুলো মানে বিভিন্ন যত গুলি
ভিডিও গেমসের ব্যবসা ছিল। আর নিচে নিচে এইসব কাজ করতো?
হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে এইসব কাজ করতো।
এবং একই সাথে সে একটা ব্যান্ড মেম্বার ছিল, গিটারিস্ট ছিল, তাই বলছেন? প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা 3 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, আরজি কিবরিয়ার সঙ্গে রয়েছে আরজি কিবরিয়া টিম, আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। এবং প্রিয় শ্রোতা, আমরা ঠিক 3 মিনিট পরে আবারও সুমনকে নিয়ে, আজকের অতিথি সুমনকে নিয়ে ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি, আর আজকে সঙ্গে আছে সুমন। এবং সুমনের কাছে আমরা ফিরে যেতে চাই। ওকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC রেডিও FM 89.2। ওকে, তারপর কি হলো?
তারপর পাবেল ভাই আমার দোকানে সকালবেলা বসাইতো, বসায় রেখা যাইতো। উনি কোথায় যাইতো আমি ঠিক জানতাম না। ওনার সাথে আবার আরেকটা ছেলে আসতো, আসলাম মামা, পাবেল ভাই ওনাকে মামাই বলতো। আমি জানি না উনি কতটুকু ইয়ে আছে, তো ওনার সাথে ওর খুব ঘনিষ্ঠতা ছিল। তো আসলাম মামা আমার খোঁজ খবর নিতে এখানে আসতো, বসতো। তো একটা সময় আসলাম মামা সহ আমাকে বিভিন্ন জায়গায় পাঠানো হতো, এগুলো দিয়া, এটা এখানে দিয়ে আসো, এটা এখানে রেখে আসো, এটা ওর কাছে দিয়ে আসো। তা আমি এগুলো নিয়ে যাইতাম।
বাড়ি ছাড়া কতদিন যাবত?
তখন আমি টোটাল বাড়ি ছাড়া প্রায় 2 বছরের বেশি।
2 বছরের বেশি।
তখন একদিন হঠাৎ আমার বোনের কথা মনে পড়লো, যে ঢাকাতে আমার একটা বোন থাকে। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের ফ্যামিলিতে আমরা 4 ভাই 1 বোন। তো আমার আব্বা আমার আম্মাকে বিয়ে করার আগে আরো একটা বিয়ে করে। ওই মায়ের ঘরে আমার 2টা বোন আছে আর 1টা ভাই আছে। এর মধ্যে আমার মেজো বোন যেটা, উনি থাকে ঢাকাতেই, থাকে মহাখালীতে। তো আমি একদিন পাবল ভাইকে বলি যে পাবল ভাই আমি আমার বোনের বাসায় যাবো। তখন বললো যে তুমি বললা তোমার কেউ নাই, এখন আবার তোমার বোন আসলো কোথেকে? তখন আমি বললাম হ্যাঁ আছে আমার একটা সৎ বোন। অবশ্য আমার যে বোন ওকে সৎ বোন বললো আমার ঠিক হবে না, কারণ সৎ আর আপন আমি কি এগুলো বুঝি না, ঠিক আছে। আমার মনে হতো যে ওই বোনটাই আমার খুব প্রিয়, এখনো আমার কাছে খুব প্রিয়, খুব ভালোবাসি। তো ওই সময়টাতে আমি আসি, আসার পরে আমার বোন আমার জড়ায় ধরে অনেক কান্নাকাটি করে, ভাই তুমি এতদিন কোথায় ছিলা। কান্নাকাটি করার পর ওই বোন আমারে রাখে, আমার আব্বারে খবর দেয়, আমার আব্বা আসে, আমার আম্মা আসে। এক পর্যায়ে আমার ওখানে আটকেই রাখে এরকম। তখন ওখানে আমি থাইকা যাই, তখন আমার আব্বা আম্মা ওকে বাড়িতে নিতে চায়, কিন্তু আমি বাড়িতে যাইতে রাজি হই না। তখন আমার বোনটা বললো যে ঠিক আছে থাকুক এখানে কিছুদিন, পরে আমরা ওরা বলে এখানে বাড়িতে পাঠাই দেবো। তখন আমার বোন আমার খোঁজ খবর নিল, তুমি কোথায় ছিলা, কি করতা। তখন আমি এগুলো কিছুই বলি না, আমি বলি যে আপু আমি এক জায়গায় স্কুলে পড়তাম, মন্দিরের স্কুলে, ওখানে ওরা আমার বরণ পোষণ করতো। আমি যে এই পাবেল ভাইয়ের সাথে ছিলাম আমিগুলো আমি এক ভয়েই আমার বোনকে বলি নাই, যদি আমার বোনও আমার আবার তাড়ায় দেয়। কিন্তু ওখানে আমার একটা ভয় কাজ করতো, যখন আমি পাবেল ভাইয়ের সাথে ছিলাম ওনার কাছে বিভিন্ন ধরনের ছেলে পেলে আসতো, বিভিন্ন রকম কথাবার্তা বলতো। অনেক সময় দেখা যেত তারা কথা বলতে বলতে উত্তেজিত হইতো, কেউ কেউ আবার অস্ত্র বাইর করে ফেলতো কোমর থেকে। তো এইগুলো আমার কাছে এক ধরনের ভয় কাজ করতো, আমি চলে আসি। কিন্তু যখন আমি আমার বোনের কাছে কিছুদিন থাকি তখন আমার আবার মন চায় যে আমি ওখানে ফেরত যাই। ওখানে আমি ভালো ছিলাম, টাকা পয়সা পাইতাম, আমি আসলে এক ধরনের আদরের খুব ইয়ে ছিলাম, যে আমার আদর করতো আমি তার সাথেই থাকতে ভালোবাসতাম। তো পাবেল ভাইয়ের কাছে আবার যাই, যাওয়ার পরে ওর সাথে আবার থাকি, থাকার পরে ও আমাকে এখানে এগুলো কাজ করায়। তো আমি এগুলো দিয়ে চলে আসতাম, আমার টাকাও দিত। তো টাকা যা দিত আমি এগুলো নিতাম, নিয়ে খরচ করতাম, আমার সাথে যারা আমার বন্ধুর মতো ছিল তাদেরকেও খাওয়াইতাম। একটা পর্যায়ে পাবেল ভাই, আমি শুনতে পাই যে পাবেল ভাই অ্যারেস্ট হয়েছে, উনি জেলখানাতে আছে। তখন পাবেল ভাইয়ের যে বাবা ছিল উনি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করত। তো উনি আমারে খুব বকাঝকা করে, তুমি এখন আমার বাড়ি থেকে বেরো, তুমিও আমার ছেলের সাথে এরকম, তোমারও একদিন পুলিশ ধরে নিয়ে যাব। তো আমি ওখান থেকে চলে আসি। তো এখন চলে আসি, চিন্তা করি কোথায় যাব এখন। তখন আমি আবার আমার বোনের বাড়িতে আসি। তখন এখানে আমার কিছু ছেলের সাথে পরিচয় হয়, যারা নেশা করতো, ফেন্সিডিল খাইতো। এরা মানে যেখানে বসতো সেখানে এই নেশা নিয়ে আলোচনা করতো। তখন আমার একটা কৌতূহল জাগে যে তোমরা কি নেশা করতে, আমার একটু খাওয়াইবা। একটা ছেলে ছিল শামীম নাম, ও আমাকে একদিন নিয়ে যায় একটা খাওয়াইলো।
কি জিনিস খাওয়ালো আপনাকে?
একটা
আপনি কোন বয়সে এটা খেলেন?
তখন আমার বয়স 14+ বা 15 মতো। খাওয়ার পর আমার ওই দিনটা ওর সাথে ঘুরি, আমি ওইটা আমি সিগারেটও খাইতাম না, সিগারেট একটা খাইতে দিল। তখন সিগারেট আমি যত খাই ততই ভালো লাগে আমার কাছে। আমি দেখা যাচ্ছে তখন একটা সিগারেট খাওয়ার পরে আরেকটা চাই এভাবে ও তখন আমার কাছে বিরক্ত হয়ে যায়।
সেই প্রথম আপনার সিগারেট ধরা?
হ্যাঁ হ্যাঁ, তখন ও আমার দেখাইলো মানে কিভাবে টান দিয়ে কিভাবে ভিতরে নিতে হয়, আবার ধোঁয়াটা কিভাবে বাই করতে হয়। তখন এভাবে একটার পর একটা সিগারেট খাইতে থাকি, তখন ও বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে আমার ও আমার কাছ থেকে চলে যায়। আমার কাছে টাকাও ছিল না তখন, আপার কাছে যাই আমি টাকা চাই, আমার বড় বোনের কাছে 50 টাকা দেন। তখন আপা বললো 50 টাকা দিয়ে তুমি কি করবা, এখানে গেটে দোকান আছে, তুমি যা লাগবে বলো তোমাকে দেবে। আমি বললাম যে না আমার টাকা লাগবে। তখন আমার আপু আমাকে 50 টাকা দেয়। আমার ঠিক মনে আছে 50 টাকা নিয়ে আমি 50 টাকার এই সিগারেট কিনি। সিগারেট কিনে নিয়ে এসে আমি আমার আমাকে যে রুমটা আমার আপু দিছিল ঘুমানোর জন্য থাকার জন্য, ওই রুমটাতে আমি ঢুকে দরজা খাই। দরজাটকে আমি সবগুলো সিগারেট আবার খাই। খাওয়ার পর খেতে খেতে এভাবে আমি বুঝতেও পারি নাই কখন যেন আমি ঘুমাসে আমি ঘুমাই যাই। পরদিন আবার আমি স্বামী মিলে খুঁজতে থাকি, স্বামী কোথায়, স্বামী মিলে পাইলে আমি আরেকটা খাবো। এভাবে একদিন দুই দিন খাইতে খাইতে তো স্বামী আমার বেশ কয়েকদিন খাওয়াইলো। খাওয়ানোর পর স্বামী একদিন আমাকে বললো তোমাকে আর আমি এখন খাওয়াইতে পারবো না, এখন তোমারটা তুমি নিজেই ম্যানেজ করে খাও। তখন আমি চিন্তা করি একটা, তখন ওখান থেকে কিনতাম 250 টাকা দিয়ে, এটা অনেক টাকা, এত টাকা আমি কোথায় পাবো। তো আমার দুলাবাই যিনি ছিলেন ওনার 4টা অস্ট্রেলিয়ান গরু ছিল।
ওকে,
এগুলা থেকে সকালবেলা প্রতিদিন দুধ সংগ্রহ করার জন্য একটা লোক ছিল, মানে বেতনভুক্ত কর্মচারী ছিল আমার দুলাবাইয়ের। তো আমি ওর সাথে মিশি, মিশার পরে ও তো ওরা আমি বললাম যে আপনি এত কষ্ট করে এগুলো একলা একলা কই নিয়ে যান, ওইখানে পাশে বনানীতে ডিউসেস আরো বিভিন্ন জায়গায় আছে, আমি এগুলো দুধ সাপ্লাই করি বাসে বাসে। তখন আমি বললাম যে আপনি তো একটা সাইড আমারই দিতে পারেন, আমি তো এখানে বেকারি করি আর এগুলো তো আমার বোন দুলাবাই দিই, এখানে আমি আপনার সাথে সহযোগিতা করলাম। তখন ও আমার বোনের কাছে এগুলো বলে, বলার পর আমার বোন বলে দেখো তুমি এগুলো পারবা না, কি দরকার তোমার এগুলো করার, না এখানে আমার এগুলো থাকতে ভালো লাগে না, আমি কোনো কাজ করতে চাই। তখন ডিউসের যে সাইডটা ওটা আমার আপার বাসা থেকে খুব কাছে ছিল, ওইটাই আমি নিলাম। দেখা গেছে ওই বাসাতে দুধ দিতে ঢুকতাম, দুধ দিতাম দেওয়ার জন্য তো ওনারা আমাকে দেখা আসলে কি ভাবে, আমি ছোটবেলা আমার মনে হয় আমি খুবই মিষ্টি ছিলাম, সবাই আমার আদর করতে চাইতো।
এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হচ্ছে। বিকজ আপনি ছোটবেলায় যে বর্ণনা দিয়েছেন বাসা থেকে বের হওয়ার পরে, আমি অনেক স্টোরি পেয়েছি, অনেক জীবনের একেবারে রূঢ় বাস্তবতার গল্প আমরা শুনেছি, সেখানে শৈশবে যারা বাসা থেকে বের হয় তাদের যে নির্মম বাস্তবতা ফেস করতে হয় সেই জায়গাটা থেকে আপনার ব্যাপারটা একেবারেই উল্টো ছিল। এ ব্যাপারে আমি আপনার সাথে একেবারেই একমত।
সবাই আমার গালে হাত দিত, ছেলে হোক আর মেয়ে হোক, অনেকে আমার গালে চুমুও খেত। তারপর আমি ওখানে দুধ দিতে যাইতাম, একটা মেজরের বাসা ছিল, মেজর সাহেবের বাসা, ওনার বাসায় আমি দুধ দিতে যাইতাম। ওই ম্যাডাম, যে ম্যাডাম দুধ নিত, ওই বুয়া ছিল বাসাতে, কাজের বুয়া আসতো পিছনে, উনি আসতো, কাজের বুয়া দুধ নিয়ে চলে যেত, ওই ম্যাডাম আমার একটু আদর করতো, বসাইতো, বলো বসো তুমি নাস্তা খেয়ে যাবা, নাস্তা আনতে যাইতো। তখন আমার চোখের সামনে যা পড়তাম তাই নিয়ে নিতাম। আমার মাথায় একটা জিনিস আছে যে আমাকে বিকালবেলা একটা খেতে হবে।
চোখের সামনে যা পড়তো মানে?
যা পড়তো, যেমন ছোট টেবিল গড়ি ছিল, তারপর ডয়ারে দেখতাম কি আছে, আমি নেল কাটা পর্যন্ত নিয়ে আসতাম,
মানে চুরি করে এগুলো বিক্রি করে টাকা সংগ্রহ করা,
টাকা সংগ্রহ করতাম। যা টাকা বাকি থাকতো ওই দুধ বিক্রি করে যে টাকা পাইতাম ওখান থেকে রেখে দিতাম। আমার আপুকে আমি বুঝাইতাম যে এগুলো আমি আইসক্রিম খাইছি, আবার যাওয়ার সময় একটা মিমি চকলেট নিয়ে যেতাম, যে আমার আপুরে বুঝাইতাম যে আমি চকলেট গুলা খাই, দেখাইতাম। তো এরকম আমার আপু মানতো, এরকম নিতাম। তো একটা সময় আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি এবার মানুষের বাসা থেকে এটা সেটা যে নিই, কোনোদিন যদি কেউ দেখে ফেলে আমার বোনের বা আমার দুলাভাইয়ের মানিকত্ব থাকবে না, তখন ওরা আমার এখানে আটকে রাখবে, আটকে রেখে আমার বাসায় খবর দেবে, তখন আমার বোন বা দুলাভাই কেউ আমাকে নিতে আসলে তখন তো ওনারা বেজ্জতি হবে। তখন আমি চিন্তা করি যে তাহলে আমার টাকা পাবো কোথায়, আমার তো খেতেই হবে। তখন একটা আইডিয়া আমার মাথায় আসলো, আমি যখন একটা কন্টেনার মতো ওটাতে আমি যে দুধ নিতাম 2 কেজি পরিমাণ জায়গা খালি রাখতাম, ওখানে ডিউসেস এর পাশে বাউন্ডারিতে এখানে বাইরে গিয়ে থাকতো পানির লাইন থাকতো, আমি আলাদা একটা বোতল নিতাম পানি নিতাম, যেখানে দেখতাম আশেপাশে কোনো লোকজন ছিল না ওই দুধের সাথে আমি 2 কেজি পরিমাণ পানি দিয়ে দিতাম।
2 কেজি দুধের দাম কত ছিল?
2 কেজি দুধের দাম ওই সময়টাতে ছিল 80 টাকা,
40 টাকা করে কেজি।
তো এখান থেকে আমি 80 টাকা পাইতাম।
কয় কেজি দুধে আপনি কয় কেজি পানি মেশাতেন?
আমি প্রথমবার 6 কেজি অথবা 8 কেজি নিয়ে বেরোতাম,
ওই 8 কেজির সাথে 2 কেজি পানি মেশাতেন।
হ্যাঁ, কিন্তু ওখানে আবার আমাকে কমপ্লেন দিত দু একদিন পর পর যে দুধ ইদানিং কেমন জানি হচ্ছে।
তখন পানিগুলো আপনি মেশাতেন, সে পানি তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পানি ছিল না?
না, এটা একটা লাইনের পানি ছিল, ওয়াসার পানি ছিল, পাইপের পানি ছিল,
ওয়াসার পানি, যেগুলো আসলে নরমালি পান করা সম্ভব নয়, ফুটিয়ে পান করতে হয়
হয়তোবা।
ওকে,
আবার আসি আবার এরকম। তো আমি এখান থেকে 4 কেজি মানে বাড়িয়ে নিচ্ছি, তো 4 কেজির টাকাটা আমার পকেটে ঢুকছে।
ওই সময়টাতে কত মাস নেশা হচ্ছে আপনার টোটাল?
আমি তো সবেমাত্র শুরু করছি, শুরু করার পরে
বিগিনার আপনি, মানে আরম্ভ করেছেন মাত্র। প্রিয় শ্রোতা, আমরা এরকম একটা কথা জানি যে কেউ কেউ দুধ বেচে মদ খায়, এরকম একটা শ্লোক আছে আমরা বলতে পারি, কিন্তু তার একটা বেস্ট এক্সাম্পল আজকে আমরা এখানে দেখলাম। এবং যে পানিটা মেশানো হচ্ছে সেই পানিটা সাধারণত ডিরেক্ট ওয়াশার পানি, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ডিরেক্ট ওয়াশার পানি আসলে কোনো জায়গায় পান করার মতো কিনা আমরা ঠিক জানি না। যে পানিটা মেশাচ্ছে খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার, যদি ওই দুধটা কোনো ছোট শিশু খায় তাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, এই চিন্তাটা আসলে ওর মাথাতে কাজ করাটা কোনো স্বাভাবিক না। বরং ও চিন্তা করেছে ওর আপা দুলা ভাইয়ের বাণিজ্য যেভাবে হোক বাঁচাতে হবে, এবং সেক্ষেত্রে বেস্ট পলিসি হচ্ছে এটা। তারপর
তখন দেখি যে আমার এই যে আমার যে টাকাটা প্রয়োজন প্রতিদিন, সেই টাকাটা আমার সংগ্রহ করতে তেমন একটা
বেগ পেতে হচ্ছে না,
বেগ পেতে হচ্ছে না। তো এরকম করে অনেকদিন চললাম। তখন আমি নেশা করি তো বিকালবেলা হলে বাড়িতেই থাকতাম, ঘুরতাম।
পড়াশোনা বন্ধ হয়ে গেছে?
হ্যাঁ, পড়াশোনা তো
টোটালি স্টপ,
টোটালি স্টপ। আমার একটা কথা বলা হয় নাই, আমি আমার আপা দুলা ভাইয়ের সাথে যেখানে থাকি এখানে 40টা রুম ভাড়া দিত আমার আপা।
40টা রুম?
40টা রুমের বেশি ভাড়া দিত।
কিসের ভাড়া দিত, কিসের রুম?
এগুলা মানে আমার দুলাভাই চাকরি করত।
ওকে,
তো আমি যত দূর জানি যে যারাই চাকরি করে তারাই ওই মহাখালী আমতলী 2 নম্বর রোডের পাশেই একটা বিশাল মাঠ ছিল, ওই মাঠে তাদেরকে থাকার জন্য একটা বাড়ি বানানোর জন্য অল্প করে জায়গা দেওয়া হতো। তখন ওনারা এটা বাড়াইতে 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 মানে বেড়ার ঘর আর কি, বস্তির মতো বস্তি সিস্টেম, তো এগুলো রুম ভাড়া দিত। তখন 600 থেকে 1000 টাকা পর্যন্ত ভাড়া ছিল একটা ঘরে,
এক একটা রুম।
হ্যাঁ, বেশিরভাগই থাকতো যারা গার্মেন্টস এ চাকরি করে বা দিন মজুরে কাজ করে, রিক্সা চালায়। তো এরকমই আমাদের একটা ভাড়াটিয়া ছিল, গার্মেন্টস এ চাকরি করতো। ওই মেয়েটার নাম বলি আমি, ওই মেয়েটার নাম ফায়জা, ওকে ইতি বলে সবাই ডাকে। ওর সাথে আমার প্রথম পরিচয় হয়। তো আমি নরসিংদী পূর্ব এলাকাতে আমার বাড়ির সাইড, আর ও নরসিংদী শহর থেকে একটু দূরে। তো ওর সাথে পরিচয় হওয়ার পর ওরে ভালোই লাগতো, কিন্তু আমি ওরে কখনো বলতাম না যে আমি তোমাকে ভালোবাসি বা তোমার আমার ভালো লাগে বা তুমি কি আমার সাথে কোনো সম্পর্ক করবো, এরকম কোনো প্রপোজ করি না। কিন্তু ওর সাথে আমি কথা বলতাম, কথা বলতে ভালো লাগতো। এটা আমাদের ভাড়াটিয়া ফলো করছে, আরেক ভাড়াটি ফলো করে উনি আমার বোনের সাথে এটা সেটা বললো। তখন আমার বোন আমাকে একদিন মারে, বসার জন্য কাঠের একটা তক্তা ছিল, পিড়ি যেটা বলে, পিড়িতে বসা ছিল আমার বোন। তখন আমার বোন ওটা হাতে করে নিয়ে যায়, নিয়ে যায় আমার একটা বাড়ি মারে।
কেন?
ওই ওই ভাড়াটিয়া বলছে যে তোমার দেখো তোমার ভাইয়ের মেয়েটার সাথে মানে খুব অন্তরঙ্গ ভাবে মেলামেশা করতেছে বা কথাবার্তা বলে।
আসলে কি মিশেছিলেন?
আসলে আমি কখনোই ওর থেকে সবসময় 2-3 হাত দূরে দাঁড়ায় কথা বলতাম। আমি ওকে অনেকবার সাহস করে বলতে চাইছি, কিন্তু আমি বলতে পারি নাই যে এগুলো আমার বলার মতো কোনো ইয়েই ছিল না,
মানে আপনার মানে সাহস পাইতাম না।
হ্যাঁ, এমনি খুব ভালো লাগতো। ওর বোন ছিল একটা বিথি, এখানে আমাদের পাশে বাড়িতে ভাড়া থাকতো, ওর বোনের সাথেও থাকতো। একটা সময় ওর বোনের পাশের রুমে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা, ও কোলে নিয়ে বেরোতো। তখন আমি ওর কোল থেকে বাচ্চাটা নিতাম, নিয়ে আমিও কোলে নিতাম। বাচ্চাটা কোলে নেওয়া মানে ও আমার সামনে দাঁড়ায় থাকবে বাচ্চাটাকে নেওয়ার জন্য।
আপনার এটা ভালো লাগতো?
হ্যাঁ, এটা আমার ভালো লাগতো।
তো আপনার বোন আপনাকে কি করলো?
তখন আমার বোনের দিন আমাকে খুব শাসায়। তখন একটা পর্যায়ে আমার ঘরে নিয়ে যায়, নিয়ে আমাকে থাপ্পড় চটকানা দেয়, দিয়ে বলে তুই বিয়ে করবি, তুই যদি বিয়ে করিস তাহলে আমি তোকে বিয়ে করাবো। আমি কিছু বলি না, আমি নিচের দিকে তাকিয়ে থাকি। আমার আপুই প্রথম আমাকে মারে, আমাকে যদি আমার ফ্যামিলি ছোটবেলা কেউ সবচেয়ে বেশি আদর করে থাকে, ওই বোনটাই আমার করছিল। যাই হোক, তারপর আমার বোন মানে বিশ্বাস করে নিচ্ছে যে আমি বিয়ে করার জন্য এমন করতেছি। আসলে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না, এতটুকুই ভালো লাগতো কথা বলতাম। তখন আমার বোন আমার জন্য একটা মেয়ে ঠিক করে।
ওই সময়
আমার বোন বলতেছে এটা একজন সাংবাদিকের মেয়ে, তোমার জন্য পছন্দ করছি, মেয়ের গায়ের রংটা একটু কালো হইতে পারে কিন্তু মেয়ে খুব ভালো, খুব ভালো বংশের। এসে মানে আমার অনেক কিছু বোঝাইলো আর কি, আমি কিছু বলি না। একদিন সন্ধ্যার সময় আমি ওই দিন আমি প্রথম যে দিন মানে মেয়েটা আমাকে দেখতে আসছে, ওই মেয়েটাকে আমার আপু খবর দিছে, ওই মেয়েটা আর ওর মা আসছে। তখন আমি আমার রুমে শুয়ে আছি, ওই দিন মনে আছে, ওই দিন আমি প্রথম খাই। যখন নেশা করার পর ওই দিন আমার নতুন একটা বন্ধুর সাথে পরিচয় হয়, ও দেখি যে সিগারেট জ্বালাইছে। তখন আমি বললাম যে এটা কি বিক্রি বন্ধ করে, তুমি এটা একটা খেয়া দেখো না ভালো লাগবে। তখন দেখি আমার এমন ঘুম পাচ্ছে, তখন আমি বিকালবেলায় যেয়ে শুয়ে পড়ি। তখন সন্ধ্যার পর যখন আমার আপু ওই মেয়েটাকে খবর দেয়, ওর মা ওকে নিয়ে আসে। ওই মেয়েটার নাম ছিল রূপা। তারপর ওই মেয়েটা এসে প্রথম আমার রুমে ঢুকে যায়। তখন আমি বললাম এই তুমি কে, এখানে ঢুকছো কেন? তখন আমি খালি গায়ে ছিলাম, আমার স্বাস্থ্য ভালো, কি যেভাবে আগেই বলছি খুবই ভালো ছিল আমার স্বাস্থ্য, এত ভালো ছিল যে আমার গ্রামে আমাকে অনেকে জাম্বু বলে ডাকতো, মানে বাংলা সিনেমায় একজন আছে এরকম নামের,
মাথানেরা।
হ্যাঁ, মাথানেরা। তো
উনি বেঁচে নেই এখন? হ্যাঁ,
তা আমি ঠিক জানি না। তো ওই নাম অনুসারে আমাকে অনেকে জাম্বু বলে ডাকতো। তারপর আমি খালি গায়ে ছিলাম, হঠাৎ আমি একটা পাশে কাঁথা ছিল, ওটাই আমি জলায় গায়ে দিই, আমার কাপড় চোপড় ঠিক ছিল না। তো ওদিকে আমার শরীরে হাত দেয় প্রথম
ডিরেক্ট।
হ্যাঁ,
মাই গড,
যেই আপনি ওঠেন।
ওকে, প্রিয় শ্রোতা, আমাদের ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। 12:06 সংবাদের পরপর আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। তবে যাবার আগে আপনাদের সবাইকে কেএসএমএস পোলের মুখোমুখি করতে চাই। যারা এতক্ষণ সুমনকে শুনেছেন তারা বিশ্বাসযোগ্যতার কোন পর্যায়ে রয়েছেন আমরা একটু টেস্ট করতে চাই। যারা মনে করছেন সুমন এখানে সম্পূর্ণ সত্য কথা বলছে তারা লিখবেন ইয়েস, যারা মনে করছেন যে না ও যা বলছে তা বিশ্বাস করার মতো নয় তাহলে লিখবেন নো, এবং যারা কনফিউশনে আছেন তারা লিখবেন নো কমেন্টস। এসএমএস করবার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এবং এরপর ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ফিরছি ঠিক 12:06। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, নিজের জীবনের অতি অপ্রিয় সত্যগুলো নিয়ে আজকে লাখো মানুষের সামনে সে মুখোমুখি হয়েছে, এবং উদ্দেশ্য সৎ, তার মতো জীবন, তার মতো অপ্রিয় সত্যগুলো কারো জীবনে যেন না আসে সেটাই তার উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, আমরা যে মানুষগুলোকে এখানে পাই তাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো ছাপ আছে, কষ্টের ছাপ, দুঃখের ছাপ, অপরাধের ছাপ, শত সহস্র ভুলের ছাপ, কিন্তু এই ভুলের মধ্যেও এই অপরাধের মধ্যেও অদ্ভুত সুন্দর একটা বিবেক আছে, যে বিবেক তাদেরকে বলে যে ভুল তুমি করেছো সে ভুল যেন অন্য কেউ না করে, এবং সেই বিবেকের তাড়না বোধ থেকে তারা লাখো মানুষের মুখোমুখি হয়, এবং এই লাখো মানুষের মুখোমুখি হয়ে শত শত বঞ্চনা গঞ্জনা ফেসবুক উপচে পড়া ভৎসনা কমেন্টস নিয়ে তারা বাড়ি ফিরে যায়। তবুও মনের কোণে একটাই আশা যে তার মতো জীবন যেন আর কখনো কারো না হয়। আমরা সেই জায়গাটিতে এই মানুষগুলোকে স্যালুট জানাতে চাই, এবং সত্যি সত্যি যারা এখানে আসেন তাদের এই বিবেক বোধের জায়গাটি থেকে 8-10 মানুষ যদি সচেতন হন তাহলেই আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, ফিরছি আমরা সুমনের কাছে। তবে তার আগে দেখতে চাই কম্পিউটার কি বলছে এসএমএস পোলের রেজাল্ট।
No, 28%, no comments, 7%.
কম্পিউটার বলছে যে 73% ইয়েস, 20% হচ্ছে নো, আর 7% হচ্ছে নো কমেন্টস। এবং আমরা ফিরছি সুমনের কাছে। সুমন, যে জায়গাটিতে আপনি ছিলেন যে রূপা আসলে,
তারপর আমি উঠলাম, ওইটা বসলাম, বসার পরে বললাম এই তুমি কে, আমার রুমে ঢুকছো কেন? তখন আমি চিল্লাচ্ছি, চিল্লা চিল্লা আপা ডাকতেছি, আপা কে এই মেয়েটা কে? ও সরাসরি আমার গায়ে হাত দিল, আমার বললো যে তোমার জন্য যে মেয়ে ঠিক করা হয়েছে এই সেই মেয়ে, তোমাকে পছন্দ হয়েছে? তখন আমি মানে আমি নিজেও ভাবতে পারছি নাকি আমি কি ঘুমিয়েছিলাম না ঘুমিয়ে আছি নাকি স্বপ্ন দেখছি। তাই যাই হোক, এই কথা বলে আমার আপা চলে যাই। তখন ওই মেয়েটা আমাকে বললে তুমি না খুব সুন্দর। তখন আমি বললাম যে এটা তুমি কেন, সবাই বলে আমি খুব সুন্দর কিন্তু তুমি খুব কালো। তখন ওই মেয়েটা দেখিয়ে খুব মন খারাপ করে ফেলে, তখন আমারও মনটা খারাপ হয়ে যায়। তখন আমি বললাম শোনো, তুমি কালো হয়েছে তাতে কি, তুমি জানো আমার আমার ফেভারিট কিন্তু কালো, আমি সুন্দর মানুষ পছন্দ করি না, কেননা আমি নিজেই তো সুন্দর, এই জন্য আমি সুন্দর মানুষ পছন্দ করি না। তারপর ও হাসি দিয়ে আমার পাশে বসে, একপর যে ও দেখি যে যেখানে বসছে আমার পায়ের কাছে ওইখান থেকে দেখি যে আস্তে আস্তে ও আমার সামনে দিয়ে আসে, এক পর্যায়ে ও আমার গালে একটা,
প্রথম দিনই অবস্থা,
প্রথম দিনে ও মানে একটু মেয়েটা প্রথম দিনে আমার মনে হয়েছে যে একটু পাগল টাইপের, তখন মনে হয়েছে ও একটু বদ্ধ পাগল।
আচ্ছা,
কেমন মেয়ে যে আমার আইসেই, যাই হোক আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। ও ফের গঠায় বাইরে চলে যায়, তো ওই মেয়েটা খুব স্টাইল করে কথা বলতো, তো এরকম ও দেখি যে প্রতিদিনই আসে, প্রতিদিন এসে একটা পর্যায়ে ও আমার রুমে ঢুকে, তখন বাড়ির সবাই ফলো করে কিন্তু আমার রুমে কেউ ঢুকে না, রুমেও ঢুকে লাইট নিভাই দিত, তো এই সমস্ত আর কি। এক মাস কি তারও বেশি হয়েছে, হওয়ার পরে হঠাৎ করে দেখি যে অনেক,
তো আপনার যে ইতির প্রতি এক ধরনের ভালো লাগা ছিল সেটা কি ওই মেয়েটা আসার পরে কেটে গেল?
হ্যাঁ, কেটে গেল। তখন আমি ইতির সাথে দেখা করি না, ও মানে আমাকে ডাকলে আমি বলি যে তুমি দাঁড়াও আমি আসতেছি, তখন আমি কেটে যাই ওখান থেকে।
আচ্ছা,
ওর প্রতি আমি আগ্রহ হয়ে যাই। তখন ও দেখি যে হঠাৎ করে নাই, এক মাসের বেশি সময় পরে ওর বাড়িতে যায় দেখি, ও যে বাসায় থাকতো ওই বাসায় যায় দেখি ও নাই। ওর আম্মুরে জিজ্ঞেস করি ও কোথায়, তো বললো বাবা ও তো ওর আব্বুর কাছে গেছে বেড়াইতে, তো ওর আব্বু তো গাজীপুরে থাকে। আমার মন খারাপ হয়ে যায়, আমি আবার বাসায় চলে যাই। যাওয়ার পর তখন এরকম 2-3 দিন যাওয়ার পর আমার খুবই খারাপ লাগে, ভালো লাগে না। আর নেশা আমি যেটা করতাম সেটা আমার প্রতিদিন টাইমলি টাইম চলছেই,
এটার মধ্যে কোনো বিরতি নাই,
না এটার মধ্যে কোনো বিরতি নেই। প্রয়োজনে দেখা যাচ্ছে আমি তিন বেলা দুই বেলা না খেয়ে থাকি, সময়ের অভাবে বা খাইতে ইচ্ছা করে না, এটার বেলা কোনো বিরতি নেই, এটা আমার চলছে। একদিন আমাদের বাড়ির গেট থেকে অল্প একটু দূরে এটির সাথে আমার দেখা হয়। তখন বলে, এই আপনি দাঁড়ানি কেন, আপনার সাথে আমার কথা আছে। কি কথা আমার সাথে বলো? কয়েছে আপনি হঠাৎ করে এমন হয়ে গেলেন কেন? ঘটনা কি? না কোনো ঘটনা না, এমনি আর কি। ওই দিন আমার কাছে টাকা ছিল না, তখন আমি বললাম আচ্ছা তোমার কাছে কিছু টাকা হবে? কত টাকা? আমি বললাম যে 300 টাকা। তখন ও দেখি যে অনেকগুলো টাকা বাইর করছে। তোমার কাছে এত টাকা? তখন বললো যে আমি আজকে বেতন পাইছি, 2200 টাকা বেতন পাইছি। তাহলে তুমি আমার 300 টাকা দিবা কেন? তুমি আমার আরো বেশি দাও। তখন আমাকে 500 টাকার একটা নোট দেয়। ওই দিন আমি 2 টাকা খাই, খায়া আসি বাসায়। আইসা ওর সাথে অনেকক্ষণ আমি আড্ডা দিই, আড্ডা দিতে দিতে আমাদের আড্ডাটা এক পর্যায়ে ওই দিন এমন অবস্থায় চলে গেছে, ওই মহিলাটা সম্ভবত ওর বোনের সাথে ঝগড়া ছিল, ইতির বোনের সাথে। প্রায় চেষ্টা করতো যে ওদেরকে কিভাবে সাহায্য করা যায়, হয়তো ওই চিন্তা ভাবনা থেকে গেই। ও আরেকটা লোকের ডেকে এনে দেখালো যে আমরা এক রুমে বসা ওর করতেছি, ও আমার যে ঘটনাটা এরকম হয়ে যায় যে আমরা আমাদের যে বিয়ে দেবে।
আমি একটু আপনার কাছে জানতে চাই, কোন মহিলা এটা?
ওই মহিলাটার নাম আমি জানি না, তো ওই মহিলার সবাই হুক্কারমা বলে ডাকতো, হুক্কারমা বললে সবাই চিনে।
ওই মহিলার সাথে ওদের কি শত্রুতা?
শত্রুতা বলতে কি, ওর বোনের সাথে এমনি মানে একসাথে থাকতে গেলে আর কি পাড়া প্রতিবেশী ঝগড়াঝাটি হয়, হয়তো এরকম কিছু ছিল। তারপর আমি চলে যাই বাড়ির বাইরে, তখন আমার বাড়ির পাশেই একটা ছেলে আমার জ্যাঠাতো ভাই রমজান আলী ওর নাম, ও আমারে খুঁজতে 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 পাইলো কোথায়, মহাখালী জলখাবারের সামনে। তখন বললো তুমি বাসায় কি কেস লাগাইছো, এখন তুমি বাসায় যাও, তোমার খবর আছে। তখন ওরা আমি বললাম ভাই আপা কিছু বলছে? কয় না, তুমি যে মেয়ের সাথে এরকম কথাবার্তা বলে এসেই তো ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে মানে আমি কি বলছি নাকি যে আমি বিয়ে করবো? তখন আমার আপু আমাকে দেখে যে আমি বাসায় যাওয়ার পরে দেখি যে ওনারা সবাই রেডি, আমি যাওয়ার পরেই আমাকে 2-3 জন ধরে গোসলখানায় নিয়ে গেলো, গোসল করাইলো। তখন আমি একদম বোবার মতো হয়ে গেলাম, এমনি তো নেশাগ্রস্ত, আমি যে কাউরে কিছু বলবো ওরকম বলতেও পারতেছি না। তো আমার গোসল টোসল করাইয়া বেবি ট্যাক্সিত করে কাজে অফিসে নিয়ে যাওয়া হলো। তখন আমি আবার চিন্তা করি চাহ যা হওয়ার তাই হবে, আমার ফিলিং ছিল একটাতে আমি নেশা করতেছি খুব ভালো আছি। তখন ওই দিনে বিয়ে হয়ে যায়। 10 দিন পর আমার বোন প্রথম জানতে পারে যে ওই মেয়েটার গ্রামে আর একটা বিয়ে হয়। তখন আমার বোন আমার ডাকে, চিল্লাই চিল্লাই ডাকতেছে। যাওয়ার পরে আমার তুই ক্ষমতা গালাগালি আর মাইক তো যা দেওয়ার দিলই, দিয়া বললো যে তুমি ওর সাথে এতদিন ইয়ে করো, তুমি কি ওরে একবার জিজ্ঞেস করছো, ও কি তোমার বলছে যে ওর গ্রামে একটা বিয়ে হয়েছে? কই না, তো আমি তো জানি না এগুলো, এই মেয়ে আমি রাখবো। এখন তুমি যদি ওকে রাখতে চাও এখনই ওখান থেকে এরিনে বাইরে যাবো, আর যদি বলো তুমি যে ওকে রাখবা না তাহলে তুমি এখানে থাকো। এখন আমি চিন্তা করি যে শুধু শুধু আমার বোনে এভাবে ঝামেলায় পড়ে যাব, থাক। তখন আমি আমার বোনের সাথে বললাম যে ঠিক আছে আমরা আলাদাই থাকবো।
মানে আপনার বউকে নিয়ে আপনি আলাদা
আলাদা থাকবেন?
তখন আপনি আর রোজগার কিচ্ছু করেন না?
না না কিচ্ছু করি না,
আপনার বোনের উপরই সম্পূর্ণ নির্ভর।
আমার একটা কনফিডেন্স ছিল যে ও চাকরি করে আমিও চাকরি করব। তখন ও যে গার্মেন্টস এ চাকরি করতো সেখানে আমি না যাই, আরেকটা গার্মেন্টস এ যাই। তো চাকরি নেওয়ার পরে ওই অফিসে কিছুদিন চাকরি করার পরে আমার ওনার অফিস থেকে বের করে যায়। এই ছেলেটা ছোট, এর চাকরি করে বয়স হয়নি, আমার ভাগিনা এখানে কাজ করতো। ও বললো যে কি বলেন ও ছোট, তো বিয়ে করছে। তখন ওখানকার যে প্রোডাকশন ম্যানেজার ছিল উনি আমার খুবই আদর করতো, উনি বলছে যে ও চাকরি করবে এখানে, আর বায়ার যারা আছে যারা ছোটদেরকে পছন্দ করে না কাজ করা তারা আসলে ওরে এখান থেকে লুকায় রাখবে। এভাবে অনেকদিন চাই যাও। তো একটা সময় দেখি যে আমার এগুলো ভালো লাগে না, ওর সংসার কি বউ বিয়ে এগুলো কি করলাম, এক কথায় দুই কথা ওর সাথে ঝগড়া হইতো আমার প্রতিদিন। প্রতিদিন ঝগড়া হওয়ার পরে ওরা মারতাম প্রচুর, আমার সামনে যা পাইতাম আমি তা দিয়ে মারতাম।
ও কি বুঝে গেছে যে আপনি তখন নেশা করেন বা এরকম কিছু?
তখন ওকে আমি বুঝতে দিই না আমি নেশা করি, কিন্তু ও আমারে বলে যে কি ব্যাপার তুমি এমন হয়ে থাকো কেন, তোমার মতো ছেলেরা কিরকম চঞ্চল, তুমি কি দিন খেয়ে থাকো মনে হয় নেশা করার মতো, তুমি নেশা করার মতো মানে তোমার কি তাই মনে হয় নাকি আমি নেশা করি? আমার দেখছো কোনোদিন নেশা করতে? আমি ওর একটা বলতাম ও আমার একটা বলতো, এরকম দুজন বলতে বলতে একদিন হঠাৎ করে আমি তার গায়ে হাত উঠাই। তখন দেখা গেলো প্রতিদিনই তার গায়ে হাত উঠাইতাম, আর উঠাইতাম যে মানে ওঠানোর মতো উঠাইতাম, যেখানে দিতাম সেখানে ভাঙিয়ে ফেলাইতাম। ঠিক আছে, একদিন বাড়িওয়ালা যেখানে আমি বাসা ভাড়া নিই, আমার ঘরটার ভাড়া ছিল 1000 টাকা, তো বাড়িওয়ালা আমার কাছে বাসা ভাড়া যাচ্ছে। তা আমার কাছে তো টাকা নেই, আমি টাকা যা পাই তা তো আমি ওই নেশা করতেই লাগে। ওর একটা বোন ছিল গ্রামে থাকতো, উনি প্রতি সপ্তাহে আসতো, দেখা গেছে আমাদের যা যা লাগে তাই নিয়ে আসতো। তো একদিন একটা পর্যায়ে ওর বোন চলে গেলো বাড়িওয়ালা, আসে আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়, ও উল্টা পাল্টা কথা বলে। তখন আমি দরজার পাশে একটা কাঠ পাই, কাঠ দিয়ে আমি তার পিঠে আঘাত করতে যাই, সে আঘাতটা লাগে তার মাথায়। তো মাথায় লাগার পরে ও অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন দেখি যে ওর মাথাটা ফাইটে যায়। তখন তাড়াতাড়ি ফার্মেসিতে নিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ কইরা ওরে বাসায় নিয়ে আসি, বাসায় ঘুমায়ও, ঘুমানোর পরে দেখি যে আবুল তাবুল বলে কি বলে না বলো নিজেও জানে না, আমি নিজেও বুঝি না। হঠাৎ করে বলতেছে এই তুই টেলিভিশন দেখতেছিস কেন, যা বাইরে হয় এখান থেকে, আবার মানে এরকম উল্টা পাল্টা বলে। তো আমি বললাম ভালো জামাল, এদিক দিয়ে ওর বোনও আসতেছে, সবাই আমার পথে, কারণ আমি ঠিক বুঝতেছি না যে আমি কি করবো, আমি এখান থেকে পালাবো নাকি এখানেই থাকবো। তো আমার একটা ইচ্ছা ছিল কি যাক ওরে আমি যখন এরকম করলাম তো আমি চেষ্টা করি ওরে ঠিক করা যায় কিনা। তখন আমি যেই গার্মেন্টস এ চাকরি করতাম ওই গার্মেন্টস এর একটা আপো আমাকে বললো যে তুমি নাখাল পর একটা হুজুর আছে খুব ভালো, ওনার কাছে নিয়ে যাও। ওই দিনই আমি সন্ধ্যার সময় হুজুরের কাছে নিয়ে যাই। তো হুজুরকে যায় সরাসরি বলতেছে যে এই টিভি দেখতেছিস বইয়া তোর এখানে আমি টিভি দেখাবো। হুজুর কে আমি বুঝছি ওরে বসাও, বসে একটা ডাব নিয়ে আসো। তো ডাবটা হুজুর পয়রা ফুটো দিয়া দেয়, বললো যে ও এটা খাইতে চাইবে না, ওরা জোর করে খাও, ও এটা খাইতে চাচ্ছে না। তখন ওর থাস করে আমি একটা চটকানা দিয়ে গেলে খাবি না কেন খা। তখন ও খুব কান্না করে, ওর চোখ দিয়ে খুব পানি পরে আস, তখন আমি খুব কষ্টই পাইছি। যাই হোক তখন ওরে আমি ডাবটা খাওয়াই, খাওয়ানোর পরে ও দিয়ে আবার অজ্ঞান হয়ে গেছে। তখন আমি বললাম কি ব্যাপার হুজুর, ও তো অজ্ঞান হয়ে গেল। তখন বললো যে ওকে শোনা তুমি নিয়ে যাও বসে, ও যতক্ষণ ঘুমাইতে চায় ও যদি তিন দিনও ঘুম থেকে না উঠে তুমি ওরা উঠাইবা না, ঘুমাইতে দিবা। তো ওরে আমি ঘুমে রাখিয়া ওর পাশে বসে থাকি, সারা রাত তো ঘুমাইল, সারাদিন ঘুমাইল, পরদিন বিকালবেলাও উঠে। আমি বারবার ইচ্ছা করি যে ওরকি উঠামো, উঠাই কিছু খাওয়ামো। আবার হুজুরের কথা মনে হয় যে হুজুর তো না করছে ডাক দিতে। তারপর ও নিজে থেকে উঠে, উঠা তখন আমি খুব কান্না করতেছিলাম ওর পাশে বসে। তখন ও বললো কি ব্যাপার তুমি জানতেছো কেন, আর আমি ঘুমাইলাম তুমি আমার ডাক দিবা না, দেখো তো আমার শরীর কিরকম হয়ে গেছে, আমার শরীরে তো ব্যথা করতেছে কেন, তোমার এগুলো বলছে। তখন আমি ওরা বললাম কিচ্ছু না তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম। এর মধ্যে ওর বোন আসছে, ওর ও আবার খুব রাগি, তো রাগি হইলেও আবার বুদ্ধিমান, ও বলতেছে যে সুমন ওর যাই হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম হয়, ও তো এখন অসুস্থ, ও আমার সাথে যাক বাড়িতে কিছুদিন বাড়িতে থাকুক তারপর তুমি যাই নিয়ে আসো। তখন উনি ওর বাড়িতে নিয়ে যায়।
ওকে সুস্থ হলো?
হ্যাঁ হ্যাঁ সুস্থ হয়েছে।
ওকে
তো ওর বোন ওরে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে বললাম আপু আমিও যাবো। তখন বললো যে না তোমার যাওয়ার দরকার নেই, তোমার চাকরি আছে এখানে, পরে যাবে তুমি এক সপ্তাহ পরে যাবে। তখন আমি এক সপ্তাহ পরে যাই, যাওয়ার পরে ওনারা আমার যথেষ্ট অপমান করে, শুধু আমার গায়ে হাত তোলাটা বাকি রাখে, কিন্তু মেয়েটাকে আমি পাই না ওই বাড়িতে না পাওয়ার পরে। তখন আমার মনটা মানে এমন করতেছে যে কোথায় গেলে আমি ওরে পামো, ওরে আমি একবার দেখতে চাই। তো জানি না কেন ওই টাইমের মনটা এরকম করতেছিল, আসলে একটা সময় আমি সহ্য করতে পারতাম না, কিন্তু ওই টাইমটাতে ওরে যে আমি আঘাতগুলো করছি ওই আঘাতের কথাগুলো আমার বেশি মনে পড়তো, আর ওরে আমি একটাবার দেখতে চাইতাম। ওদের বাড়ির পাশে একটা ছেলের আমি বলি যে তুমি আজকে সারাদিন ওদের যেখানে যেখানে আত্মীয় স্বজন আছে তাদের সাথে ঘুরবা, আমি তোমার 500 টাকা যাতায়াত খরচ, যাই চাইতে যা খরচ খাওয়া দাওয়া সব আমি তোমার। তখন ওই ছেলে রাজি হয়ে যায়। তো ওর যত যেখানে যা আত্মীয় স্বজন ছিল সব জায়গায় ঘুরে শেষ, কোথাও ওরে পাইনি আমার। তখন আমি আমার ডাকাতে চলে আসি, সেই থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই,
চলে গেল।
হ্যাঁ তারপর কোনো যোগাযোগ নাই, আমি চলে আসি সেই রূপা আবার আসি। তখন আমি আমার নেশার পরিমাণ এতটা বাড়াই দিই যে যা পাই তাই।
টাকা আসতেছে কোথেকে?
টাকা ওই টাইমে আমি আমার বোনের ঘর থেকে নিতাম, এটা সেটা নিয়ে বিক্রি করে দিতাম, দুলাভাইয়ের কাছে টাকা চেতাম, দুলাভাই বাজার করতে দিত, ওখান থেকে দেখা যাচ্ছে যা বাজারের টাকা দিত অর্ধেক টাকা রেখে দিতাম।
ওরা বুঝতো না?
বুঝতো, গালাগালি করতো, কিন্তু আমি আমার, কিন্তু আমার বাইরেও করে দিতে পারতেছে না আমার বোন, এই জন্য আমার মনে হয় আমার বোন আমার খুব আদর করতো। তারপর এইভাবে চলতেছে, ও একদিন ঘুম থেকে ওই রূপা এসে আমার আবার ওঠায়,
যে রূপা হারিয়ে গিয়েছিল।
হ্যাঁ
যে রূপা আবার ফিরে আসলো।
তখন বললো যে ওঠো সুমন চলো আমার সাথে। তখন ওর সাথে আমি মানে এক ধরনের রাগ হয়ে কথা বলতেছি, কোথায় যাবো বেঈমান তুমি, যাও এখান থেকে, তুমি এখানে আসছো কেন, কোথায় আসছো, চলো না তোমার আমি এক জায়গায় নিয়ে যাবো। নিয়ে যাবো মানে তুমি আমার কোথায় নিয়ে যাবা, আগে চলোই না আমার সাথে। ঠিক আছে আমি যাইতে পারি, তোমার কাছে টাকা আছে? কত টাকা? ধরো 500 টাকা। 500 কেন, তুমি আমার কাছে 5000 টাকা আছে নিবা, কই দেখি 5000 টাকা বাড়িতে আছে। টাকা বললো নিয়ে আমি ওরে নিয়ে বের হই। তখন বললাম যে আমার কোথায় নিবা তুমি, চলো তোমাকে একটা জায়গায় নিব, কিন্তু যেখানে নিবো তুমি সেখানে থাকতে হবে, আসতে পারবে না। আমি বললাম আমি তো টাকার পাগল, আমার টাকার প্রয়োজন, তুমি আমার জাহান্নামে নিয়ে রাখো, সময় মতো টাকা পাইলে এসে টাকা তোমার কোনো অভাব নেই তুমি আসো। তখন আমার আবার একটা কৌতূহল যে ওই টাকা কোথায় আনবো, ঠিক আছে আগে যাই দেখি। তখন ওরে নিয়েই আমি ওই যেখান থেকে আমি নেশা করতাম ওই স্পটে নিয়ে যাই, ওই দিন আমি 4টা কিনি
ওর সামনে।
হ্যাঁ ওর সামনে। তখন ওরে বলি দেখো এদিক দিয়ে সামনে গেলে হয়তো পুলিশ চেক করতে পারে, 2টা তোমার কাছে রাখো আর 2টা আমি খাই, ঠিক আছে? তো
ও সাপোর্ট করে?
হ্যাঁ ও সাপোর্ট করছে। ও আবার আমার বলছিল যে তুমি টাকা দিয়ে কি করবা, আমি তুমি জানো না আমি এখন নেশা করি, কয় জানি না, আচ্ছা ঠিক আছে করলে করো, নেশা সবাই করে, নেশা তো মানুষের জন্য। ওইভাবেই বলো। ও আমাকে একটা বাড়িতে নিয়ে যায়, 5তলা তো উঠি, এটা আমি কিছু বুঝতে পারি না প্রথমে, কি রে, বাড়িতে পুরুষ লোকজন কি কেউ নেই? পাঁচটা মেয়ে, ও সহ ছয় জন, আমি একজন, সাতজন, আর লোকজন কোথায়? তখন আমি বললাম, আর লোকজন না, এখানে কে থাকে, এটা কার বাসা? তখন বললো যে আমি এখানেই থাকি, এখানে আমার চাকরি। কি চাকরি করো তুমি? তখন আমি ওই দিন প্রথম বুঝি যে ও এখানে দেহ ব্যবসার সঙ্গে জড়িত।
ওকে,
ওইখানে থাকা এভাবে দেহ ব্যবসা করে। তারপর ওখানে আমি থাকি, প্রতিদিন ওর যা ইনকাম হচ্ছে সেই টাকাটা ওর মালিকের কাছ থেকে নিচ্ছে, নিয়ে আমাকে দিচ্ছে। আমি প্রতিদিন সকালবেলা 10টার দিকে উঠি ঘুম থেকে, গোসল টোসল করি, করে ফ্রেশ হয়ে বাইরে সারাদিন নেশা করি, ঘুরি, যেখানে মন চায় সেখানে যাই, আবার রাতে এখানে চলে আসি।
ও কি চাইতো আপনার?
ও চাইতো যে আমি ওর হাজবেন্ড, পরিচয় দিছে এখানে। আমিও বলছি হ্যাঁ আমি ওর হাজবেন্ড। আর এখানে যে কয়টা মেয়ে ছিল, পাঁচ ছয় জন, সবার সাথে একজন করে ছিল,
মানে একজন করে ছেলে।
হ্যাঁ ছেলে।
এটা থাকলে লাভটা কি হয়?
ও আমারে যেটা বুঝাইছে যে দেখো, এই মেয়েটার নাম শিল্পী, ওর নাম রনি, ওরা হাজবেন্ড ওয়াইফ, এরকম। ও যা ইনকাম করে ও খরচ করে, ওরা একই সাথে থাকে। ও যদি পারে তুমি কেন পারবে না? তোমার তো টাকার দরকার, আমি টাকা দামও তোমাকে দেবো।
সেটা ঠিক আছে, কিন্তু এতে ওর লাভ থাকে?
এখানে আমি যতটুকু মানে জানছি পরে, যে একটা মেয়ের সাথে একটা পুরুষ লোক থাকা মানে ওই মেয়েটার এখানে ওদের মানে অন্যরকম একটা পাওয়ার থাকে আর কি, যা বলা হয় একটা গার্জিয়ান,
সিকিউরিটি।
হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি এরকম একটা। তো এইভাবে আমি দুই তিন মাসের মতো বাসাতে থাকি।
এই সময়টাতে তো আপনি দেখেছেন যে ভিগরাসলি এটা হয়েছে, এটা ক্লায়েন্ট এসছে, এই কাজগুলো করতেছে। আপনার সাথে কোন ধরনের কোন অবৈধ সম্পর্ক ছিল?
হ্যাঁ, শারীরিক সম্পর্ক তো ওর সাথে আমার হচ্ছেই, যখন আমি চাইছি তখনই হচ্ছে।
ওকে, এবং আপনারা স্বামী স্ত্রী নন?
না, আমরা স্বামী স্ত্রী না।
ওকে, এটা আপনার খারাপ লাগেনি?
হ্যাঁ, মাঝে মধ্যে একটু খারাপ লাগতো। ম্যাক্সিমাম তিন মাস পর আমার মনে আছে, একদিন ওরা আমি রিক্সে করে নিয়ে সাতরাস্তা দিয়ে যাচ্ছি মহাকালী, দুটা ছেলে দাঁড়ানো ছিল, ওর দিকে আঙ্গুল তুলে দেখাইতেছে, এই যে সেই মেয়েটা, মানে এরকম কিছু বুঝাইলো। তখন আমি ভাবলাম যে ওরে মনে হয় চিনে ওরা, এই জন্য ওরা আঙ্গুল দিয়ে দেখাইছে। তখন ওই দিন আমার এত কষ্ট লাগলো, তখন আমি ভাবলাম যে ওর সাথে আমি থাকবো না। তখন ওরে আমি, ও তখন বুঝতে পারতেছে যে আমি ওর সাথে থাকবো না। ওরা আমি বলছি যে তুমি এখান থেকে চলো, এখানে তোমার থাকার দরকার নেই, কেন এগুলো করবা, তুমি কি এগুলোর সাথে কিভাবে জড়াইলা আমাকে এটা বলো, বলতে হবে। তখন ও বললো যে দুলু নামের একটা লোক, ওরে প্রথম ওর সাথে ফিজিক্যালি রিলেশন করে, করার পর থেকেই ওই দুলু এই ব্যবসায়ী, মানে দুলুর বাসাতেও থাকতো, দুলু মানে এই সমস্ত করতো আর কি, বাসাটা চালাইতো। তখন আমি বললাম যে দুলুর আমারে দেখাইতে পারবা তুমি? তখন ওই দেখালে কি হবে? তাই না, আমার দেখার খুব ইচ্ছা। তখন আমি মনে মনে প্ল্যানিং করি যে দুলুর আমি যেখানে যে অবস্থায় পাবো, আমার সামনে যদি একটা ইট থাকে এনাফ, আর কিছু লাগবে না, ওকে মেরে ফেলবো, এরকম একটা ইয়ে আমার ভিতরে কাজ করে। তো দুলুরে আমি পাই না কখনো। তো ও যে বাসাটাতে থাকতো, ওই বাসাটার লোকটার নাম ছিল নাজমুল। তখন আমার মাথায় মানে এমন কিছু ইয়ে কাজ করে যে আমি নাজমুল রমাইয়া হলাম, ওরা কেন এগুলো করে? আমি চিন্তা করি নাজমুল রে মারতে এলো, এখানটায় যাওয়া যাবে না, ওর বাসায় থাইকে ওরা মারতে এলো। তো নাজমুল প্রচুর মদ খাইতো। তো একদিন ও রুমে বসে মদ খেতে আছে, আমার বলি শুনুন তুমি খাইবা? তুমি না ভাই আমি এগুলো খাই না। কহ তুমি তো খাও? হ্যাঁ তাই তো। তো ওই দিন ওরে আমি নিজে মদ ডাইলে ডাইলে খাওয়াইতেছি। তো এক পর্যায়ে ও দেখি যে ওর অনেক নেশা হয়েছে, তখন আমার পকেটে ঘুমের ট্যাবলেট ছিল, যে ও এত বড় একটা মানুষ, ওরা তো আমি একা মারতে পারবো না।
নাজমুলকে আপনি কেন মারতে চাচ্ছেন?
মানে ওরা কেন এই ব্যবসাটা করে, ওরা কেন একটা মেয়ে মানুষ বাইরে থেকে ফুসলে আসলে নিয়ে আসে? এমনকি আমি নিজেও দেখছি অনেক মেয়ে মানুষকে বাসায় না বোঝানো হতো যে এরা পারে তুমি পারবা না কেন, পৃথিবীতে বাঁচতে হলে টাকার দরকার আছে, টাকা কামাও,
জোর করে
স্বাবলম্বী হও, মানে বুঝাইতো না, বুঝাইলে জোর করে করতো, সেগুলো আমাকে খুব খারাপ লাগতো। তখন আমি চিন্তা করি যে ওরে আমি মায়া ফেলি। তখন ওরা মদ খাওয়াই দেখা যায় একটা পর্যায়ে খুব টোট হয়ে যায়, ট্যাবলেট মিশাই দেয় ওর মধ্যে। তখন নাজমুল যে বউ, উনি মনে হয় আফ করতে পারছে যে আমার একটা ইস করবো। তখন ওই নাজমুলের বউ আমার ঘর থেকে বাইর করে দেয়। তখন চিন্তা করি যে দুটারে আমি মেরা হলাম, ওর বউরও মেরা হলাম, ওরও মেরা হলাম। আবার চিন্তা করি যে দুইজন, আমি একজন দুইজনকে মারতে গেলে তো আমি পারবো না, আমি ওই দিন আর কিছু করতে পারিনি। তো চিন্তা করলাম যে পরবর্তীতে অন্য কোনো ভাবে এদেরকে কিছু করব। তারপর হঠাৎ ওই রূপা ওই বাসা থেকে নামে, বলে যে বাসায় যাব, ওর মার কাছে যাবে।
ওর মা জানতো রূপার ব্যাপারে?
রূপার ব্যাপারে হ্যাঁ, ওর মা জানতো। তারপর ও বাসায় যায়, ওর মার সাথে দেখা করে, আমার আমার একটু প্যাসিফিক করে যে তুমি আমাকে বিয়ে করো। তখন ওরা আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার সাথে এতদিন ছিলাম, তুমি যা কামাইছো আমি খাইছি, তো এটা বড় কথা না, আমি তোমাকে বিয়ে করব, তুমি কি ভালো হইতে পারবা ভবিষ্যতে? কোনোদিন তুমি কি এরকম পারবা যে তুমি এগুলো করবা না, এরকম কোনো গ্যারান্টি দিতে পারবা আমারে? তখন বললো যে হ্যাঁ আমি পারবো। আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো। চলো বলে ওরে আমি মহাখালী এক মসজিদ গলিতে আমি ওরে বলি যে তুমি দাঁড়াও আমি আসছি। তখন আমি এখান থেকে চলে যাই,
মানে আমি পালিয়ে চলে আসি।
হ্যাঁ একদম, আমি নরসিংদীতে আমার গ্রামের বাড়িতে চলে আসি। তখন ওইখানে নাকি পরবর্তীতে জানতে পারলাম ও নাকি খুব কান্নাকাটি করছে, কান্নাকাটি করে এখান থেকে গেছে। তারপর তখন আমি আবার আসি, আইসা ওদের কারোর সাথে দেখা করি না, আমার বোনের কাছেও যাই না, ওদের কাছেও যাই না। তখন আমি নাখাল পড়াতে আমার এক বন্ধুর কাছে আসি, যার সাথে নেশা করতাম। তো ওর কাছে আসি, ও আমারে রাখে, বলি ওরে দোস্ত কি করব, কিভাবে চলবো আমি, আমার তো একটা কাজ করা দরকার, এখন নেশাও করতে হয়, টাকারও দরকার হয়, কোথায় পাবো? ও বলে যে আমি যেভাবে করি সেভাবে করবি, তুই কি করিস? কয়ে ঠিক আছে এখন একটু আসছো থাক, পরে বুঝবি। ও আবার রাত্রেবেলা চিনতে চিনতে এই রাস্তায় ও রাস্তায় একটা লোকজন পাইলেই ধরে সবকিছু রেখে দিত। আমি ওর সাথে তখন থেকে থাকি, আমি জীবনের প্রথম চিন্তাই করি ওর সাথে। তিনটা ছেলে রোজার মাস ছিল ভোরবেলা, ওরা ঈদের ছুটিতে মনে হয় গ্রামে যাবে, এরকম মার্কেটিং করে কাপড় চোপড় নিয়ে যাচ্ছিল, টাকা পয়সাও ছিল তাদের সাথে। আমরা দুজন ওদেরকে ধরি, ধরার পরে ওই ওরা তখন বলে যে ভাই আমাদের কাছে টাকা পয়সা নাই, এই কাপড় চোপড় গুলা ছোট ভাই বন্ধুর জন্য নিয়ে যাচ্ছি, এগুলা নিয়েন না ভাই। তখন ও আমার যে বন্ধুটা ওদের মাইক দূর করে, মাইক দূর করার পরে ছুরি বাইর করছে, যার একটা কথা কবি একদম বুড়ি ফালাই দিন সোজায় দাঁড়া দাঁড়াইছে, ওর পকেটে যা টাকা পয়সা ছিল সব নিয়ে নিছে, কাপড় চোপড় গুলো যেগুলো ছিল এগুলো নিয়ে নিছে। তখন আমি বললাম যে ওদের কাপড় চোপড় গুলো দিয়ে দে, তখন আমি নিজে থেকে দিয়ে দিই। তখন আমার বন্ধুটা আমার বলে যে চিন্তাই করতে এসা, ফেরত দেওয়ার সিস্টেম নেই। তখন আমি বললাম সিস্টেম থাকুক আর না থাকুক, আজকের কাপড় চোপড় গুলো ওদেরকে দিয়ে দেবো। তখন আমি কাপড় চোপড় গুলো ওদেরকে দিয়ে দিই। তো এইভাবে চলতে থাকে একদিন দুই দিন, ওর সাথেই থাকি চলি।
অদ্ভুত একটা ব্যাপার, খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছি, এবং আমি আজকে কোশ্চেন খুব কম করছি, কারণ যা ঘটে যাচ্ছে একটা শান্ত নদীর স্রোতের মতো। হ্যাঁ, কখনো কখনো ঢেউ আসছে, কখনো শান্ত, কখনো ধাক্কা দিচ্ছে, অদ্ভুত রকমের অনুভূতি, যারা যাচ্ছেন তারা বুঝতে পারবেন, খুব মনোযোগ দিয়ে শুনছেন। এই একটা মানুষ, যে মানুষ অপরাধ করছে, সেই অপরাধের মধ্যেও এক ধরনের ন্যায় নীতি বিবেকবোধ কাজ করছে। দেখুন, চিন্তাই করছে, একজন বন্ধু বলছে যে চিন্তাই করতে এসে সব ফেরত দেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু ও কিন্তু বলছে কাপড় গুলো রিটার্ন দিয়ে দাও, কারণ ওর মনের ভিতরে ওই মনটা তখনও বেঁচে আছে যেগুলো ভাই বোনের জন্য কিনেছে। আমরা ঠিক সেই জায়গাটাই বলি, যা বলিব সত্য বলিব, যে আপনি যখন কোনো অপরাধ করেন তখন আপনার বিবেক ঘুমিয়ে থাকে। এই বিবেকটা কখনো আধো ঘুমে থাকে, কখনো পুরোপুরি ঘুমে থাকে। বিবেক যখন জাগ্রত হয়ে যায় সেই মানুষটির পক্ষে অপরাধ করা কোনোভাবেই সম্ভব নয়, এবং যদি অপরাধ করেই থাকেন কোনো একটা পর্যায়ে, যদি পরবর্তীতে বিবেক জাগ্রত হয় তাহলে বিবেক যে শাস্তিটা প্রতি মুহূর্তে তাকে দিতে থাকে তার চেয়ে বড় শাস্তি পৃথিবীতে কোনো শাস্তিই হতে পারে না। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, তারপর
তারপর ওদের কাপড় চোপড় গুলো ওদেরকে ফেরত দিই। তখন আমার বন্ধুটা আমার উপর খুব রাগ হয় যে এই কাপড় চোপড় গুলো থাকলে আমাদের কাজে লাগতো, আর নেক্সট ডে এই ধরনের করবো না, যদি করো তাহলে আমার সাথে আসার তোমার দরকার নেই, তুমি অন্য কোনো কাজ করো, যে বাদাম বিক্রি করে খাবো। তখন আমি বললাম যে যা বাদাম বিক্রি করে খাবো, তোর সাথে এগুলো করবো না। একটা মানুষ ধরলাম মারলাম, তার টাকা পয়সা সব নিয়ে নিলাম, সে বলছে যে তার ছোট ভাই বোনের জন্য কাপড় চোপড় গুলো কিনছে, আমারও তো ছোট ভাই বোন আছে, তো কাপড় চোপড় গুলো দিয়ে দেওয়াতে কি হয়েছে, আমরা আরেকটা কাজ করবো, তো কিন্তু কি হয়েছে কাপড় চোপড় গুলো দিয়ে দিছি। তখন ওর সাথে যাই হোক ওই দিনকার মতো আমরা চলে যাই। তো এইভাবেই প্রতিদিন চলতে থাকে। তো আমার মনে আছে চিন্তাই করতে যাওয়া, আমি একদিন এক দোকানে বসে চা খাচ্ছি, বেশি রাত্রও হয় নাই, নয়টার মতো আছে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ফিরে আসবো ঠিক চার মিনিট পর। আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 90.2 এ। আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আর জি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আর প্রিয় শ্রোতা, আপনারা যদি আপনাদের বিবেক বোধের জায়গা থেকে যাহা বলিব সত্য বলিব তে এসে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে চান এবং বলতে চান কি কারণে এই অপরাধগুলো আপনারা করেছিলেন, কিংবা এই অপরাধের পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে, যদি আপনার ভেতরে এই মনুষ্যত্ব জেগে থাকে যে না আপনার মতো ভুল সমাজের আর কোনো মানুষ না করুক, শুধুমাত্র যারা অপ্রিয় সত্যগুলো বলতে চান, এখানে গেস্ট হয়ে আসতে চান, তাদের জন্য বলছি। আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ফিরছি ঠিক চার মিনিট পর। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর জি কি বিআর রয়েছে আপনার সঙ্গে। যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজকে রয়েছে সুমন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। তবে আপনাকে যেটা বলতে চাই, আপনি চাইলে সুমনের মতো আমাদের এখানে এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে পারেন। আপনি যদি আসতে না চান সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন কিংবা আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদেরকে মেইল করার ঠিকানা হচ্ছে jbsb8920@gmail.com। আমাদেরকে যদি চিঠি লিখতে চান সেক্ষেত্রে ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমরা চলে যাচ্ছি সুমনের কাছে, যে জায়গাটিতে আপনি ছিলেন।
তারপর আমি হঠাৎ খেয়াল করলাম যে একটা ছেলে আর একটা মেয়ে হেঁটে যাচ্ছে। আসলে যেখানে বসেছিলাম সামনের রাস্তাটা খুবই নির্জন ছিল, কোন লাইট ছিল।
আপনি একাই বসেছিলেন ওখানে?
এখানে আমি একা ছিলাম না, আমার সাথে আমার আরেকটা ফ্রেন্ড ছিল
যারা চিন্তাই করত।
হ্যাঁ, যারা চিন্তাই করত আর কি। তো হঠাৎ আমি ওই আমার ওই ফ্রেন্ডটাকে আমি বলি যে তুই এখানে বস, আমি যদি তোকে ডাক দিই, তুই এখন তো আমাদের সাথে কিছু নাই, তো তুই দোকান থেকে, চায়ের দোকান থেকে দুধ কাটা যে ছুরি আছে এটা নিয়ে আসবি, আমি তোর সিগন্যাল দিলে তুই আসবি। তখন বললো যে ঠিক আছে তুমি যাও। তখন আমি যা বললাম যে ওই ছেলেটাকে আমি ডাক দিলাম যে এই ভাইয়া দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন এদিকে? না এমনি হাঁটতেছি। তো এমনি হাঁটতেছেন এই অন্ধকার রাস্তায় একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনেন আমার কথা শুনেন। আমি বললো কি শুনবো ভাই, আপনি আমার চিনেন? কয় না তো ভাই। আচ্ছা ঠিক আছে, চিনবেন পরে। এখন আগে এই মেয়ে তুমি এখানে দাঁড়াও, আপনি আমার সাথে আসেন, একটু সামনে আসেন, কথা আছে। তখন ওরা একটু সামনে দিলাম, ও ভয় পেয়ে গেলো, বললো যে কি হয়েছে ভাই। আমি বললাম যে সত্যি করে বলে মেয়েটা কে, তোমার কি হয়, কেন ওই বাড়ি রাস্তায় আসছো, তোমার বাসা কোথায়? তখন ছেলেটা বললো আমার বাসা পশ্চিম নাখালপাড়া। তোমার বাসা পশ্চিম নাখালপাড়া, তুমি আসছো পূর্ব নাখালপাড়া, এখানে কি কাজ আসছো? এমনি ঘুরতে আসছি। ওকে, ও ভাই আমার মামা তো বোন, এখানেই দাঁড়াও। তো এখানেই দাঁড়াইলো। আমি আমার মেয়েটাকে বললাম যে দেখো তুমি আমার বোনের মতো, তো তোমার আমি যা বলি সত্যি কথা বলো, মিথ্যা কথা বললে কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। তখন বললাম যে ওই মেয়েটাও ভয় পেয়েছে, ওই মেয়েটা সত্যি কথা বলছে যে ভাই ও আসলে আমার আত্মীয় স্বজন কিছু না, আমরা একসাথে চাকরি করি, ওরে আমি ভালোবাসি, ও আমার ভালোবাসে, এই জন্য আমরা এই ঘুরতে আসছি, খুব সুন্দর কথা। তখন আমি ওই ওরে সিগন্যাল দিলাম তুমি আসো, ও দুধ কাটা ছেলেটা নিয়ে এসে আমার হাতে দিলাম। দেওয়ার পরে ওরে আমি ওই ছেলেটার আমি গালাগালি করি, মিথ্যা কথা বললি কেন, মিথ্যা কথা তোর লাভ তো হয়েছে কি? তখন ওই ছেলে আমার সাথে আমার উত্তেজিত হয়ে কথা বলতে, তখন এক পর্যায়ে আমি ওই ছুরিটা দিয়ে ওর গলা বরাবর একটা টান মারি। কিন্তু আমি মনে করছি, আমি ভাবছিলাম তোর আজকে মাইরেই ফেললাম, তোর আমি একবার বলছি সত্যি কথা বলবি, মিথ্যা কথা বলবি। তখন টান দিয়ে ও সরে গলাতে লাগে না, তখন ওর বুকে একটা টান দিয়ে ওইটাও লাগে নিচে। তখন এখন দেখতেছি যে ওরে ওরে আমি মারতে পারতেছি না, আমার জিত যেন আরো বাইরে যেতে। তখন ওরে আমি চেষ্টা করি ওর প্যাটের মধ্যে শুয়ে টান ঢুকাই দিতে যাই।
This track was downloaded from FusionBD.com.
তখন আমি দেখতেছি যে ও জিন্স প্যান্ট পরা ছিল। তখন ওর রানে লাগার পরে ও মানে যেভাবে রক্ত বেড়ে গেছে, এক মিনিটের মধ্যে দেখলাম যে ও যেখানে দাঁড়াইছে ওই জায়গাটা রক্ত লাল হয়ে গেছে। তখন ওরে ছুরিটা মারার পর তখন ও পকেট থেকে 5,000 কত টাকা বাইর করলো যে ভাই আমি এই মাত্র বেতন পেয়েছি, এই টাকাটা নেন, আমার গলায় একটা চেইন আছে, চেইনটা আটানো ছিল, স্বর্ণের চেইন ছিল, টান দিয়ে দিয়ে দিছে যে ভাই আমার আর একটা আঘাত করেন মাইরেন না, নিয়ে যায়। তখন নিয়ে যায় আমরা এগুলো নিয়ে তখন মেন রুটে উঠি। তো
মেয়েটা কি করতেছিল?
মেয়েটা ওই মুহূর্তে মেয়েটা যেখানে দাঁড়া করাই রাখছিলাম আমি সেখানে ছিল, মেয়েটা বুঝতে পারে নাই অন্ধকারের মধ্যে যে ওরে আমরা এভাবে আঘাত করছি।
আর চায়ের দোকানদার?
চায়ের দোকানদার আমাদের থেকে ম্যাক্সিমাম মোটামুটি দূরে, ওখান থেকে দেখার কোনো সিস্টেম নেই, আর আমি এতটুকু দূরেই তাদেরকে আটকাইছি যে কোনো লোকজন দোকান থেকে ফলো না করতে পারে। আমরা তখন মেন রোডে চলে গেলাম, মেন রোডে যাইয়া একটা রিক্সা নিয়ে গেলাম তাঁতিবাজারে। তাঁতিবাজারে যায় আর এমনি আমরা যত স্বর্ণ টন্য পাইতাম বা এগুলো যাই পাইতাম ওই তাঁতিবাজারে নিয়ে বিক্রি করতাম, কারণ ওখানে গেলে আমাদের 1 থেকে 2 মিনিট লাগতো, এর বেশি সময় আমাদের নষ্ট হইতো না। ওখানে যে জিনিসটা দিতাম এরা কীভাবে কী করতো, মেয়েকে দেবা এত টাকা হয়েছে দিয়ে দিতাম চলে যেতাম। আমি যাই করতেছি, যেখানে যাচ্ছি, আমার শুধু ওই সিনটাই মনে হচ্ছে যে আমি কি করলাম, এভাবে একটা ছেলের আঘাত করলাম, এত রক্ত শরীর থেকে বাইরে দিল, কি ভাবে জানেন ওই দিনে মানসিক ভাবে মানে এতটা দুর্বল হয়ে পড়ছি, ঠিক ওই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করছি আর আমি রাস্তায় চিন্তাই করবো না, চিন্তাই করতে গেলেই মানুষের আঘাত করতে হবে, তখন দেয় আমি চিন্তা চিন্তা করি না, এগুলো ওরা ডাকে যাই না, কি করব। আর তখন এলাকাতে আমার মোটামুটি সবাই ভালো চিনি যে কাজের ছেলে, সেটা যে কোনো কাজ করানো সম্ভব। তো আমাদের এখানে মাদকের স্পট ছিল, এগুলো এলাকার বড় ভাই, এক বড় ভাই চালাইতো, ওনার নাম বলতে চাচ্ছি না, আর উনি এখন বেঁচেও নেই, উনি কসাইয়ের মারা গেছেন, ওনার আন্ডারে আমি থাকি, আমার বেতন প্রতিদিন 300 টাকা, কোনো কাজকর্ম নেই, এই স্পটের পাশে ঘোরাফেরা করি, কোনো গ্যাঞ্জাম হলে এগুলো দেখি। আবার এখানে স্পটটা নিয়ে আরেক গ্রুপ প্রতিদিনই ফাইট করতো, বোমাবাজি হইতো, নাকালপাড়া রেলগেট থেকে নিয়ে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত, এতটুকুর মধ্যে প্রতিদিনই গুল্লাগুল্লি হইতো, বোমাবাজি হইতো, দেখা গেছে এক পাশে প্রতিপক্ষ, আরেক পাশে আমরা, আরেক পাশে পুলিশ, এরকম। তো এরকম অনেকদিন চলে, চলার পরে তখন আমার এখানেও ভালো লাগে না যে এখানে এভাবে গ্যাঞ্জাম, কোন দিন মহিলা ছেড়া যায়, কে মায়া টাকা ফালায়, কি করবো, এরকম চিন্তা ভাবনা করতেছি। তখন আমার মাথায় আবার ওই রূপার চিন্তা আসে, তো ওর খবর নিতে যায়, ওরা যে বাসায় থাকতো ওই বাসায় গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, তখন ওরা বলে যে ওরা শাহিনবাগে থাকে, তখন আমি শাহিনবাগে যাই ওর মামার বাসায়, তো ওর মামার বাসায় যাই, বললাম ওর মামিরে পাইলাম, ওর মামাকে বললাম যে মামি রূপারা কোথায় থাকে, এই তো সামনে বাসাতে থাকে। তখন ওই রূপাই একটা বাচ্চা কুলে বেড়ে নিয়ে অন্ধকারে গেট থেকে বাইরলো, আমি ওর চিনতে পারিনি, তখন আমি বললাম যে আপু এখানে রূপাদের বাসা কোনটা,
রূপাকে আপনি বলছেন?
হ্যাঁ রূপাকে আমি বলছি। তখন রূপা বলতেছে যে রূপাদের বাসা যেটাই হোক আপনার কোনো প্রয়োজন নেই, আপনি চলে যান। তখন আমি বুঝলাম যে এটাই রূপা, তখন ও সামনে হাঁটে, আমি ওর পিছন পিছন বলি রূপা দাঁড়াও প্লিজ আমার একটা কথা শুনো, না তোমার সাথে কোনো কথা নেই, তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমার কোথায় রেখে গেছো।
এই ঘটনা ঘটার কতদিন পরে রূপার সাথে দেখা আপনার?
ম্যাক্সিমাম 1 বছর পর।
যারা ড্রাগ নেয় তাদের জীবনটা যে আসলে এরকমই হয়, মানে ছন্ন ছাড়ার মতো, কোন ধরনের কোন রুটিন নেই, কোন সিলেবাস নেই, জীবনে একটাই মাত্র ধ্যান এবং জ্ঞান, টাকা কোত্থেকে আসবে এবং ড্রাগটা কিভাবে নিবে। এবং মোস্ট কমন কেস, যারা ড্রাগ নেয় তাদেরকে স্টাডি করে দেখবেন যে একদম কমন ক্যারেক্টার এই জায়গাটাতে, দুনিয়া যেদিকেই যাক না কেন টার্গেট একটাই, ড্রাগ নিতে হবে এবং সেটা যে কোনো উপায় হোক না কেন, এবং বাকি সব কিছু বললে যায়, হঠাৎ করে মনে পড়বে পুরনো দিনের একটা কথা, তারপরে ওটার পেছনে ছুটবে, তারপর আবার ওটাও হারিয়ে যাবে, ইজ আর ভেরি কমন ক্যারেক্টার। ওকে, তারপর
রূপার আমি অনেক অনুরোধ করি, ও কোন অবস্থাতে দাঁড়ায় গেছে, তখন মানে আমার মেজ এত খারাপ হয়েছে, তখন ওরে আমি বললাম এই তুমি দাঁড়াইবা না আমি অন্য কিছু করবো, তখন ও দাঁড়াইছে, কি করবো তুমি, কি করতে পারবো, তখন আমি ঠাস করে একটা চটকানো দিয়ে গেলাম, দেওয়ার পরে ও কান্না করে, তখন ওরা হাতটা দড়িয়ে আমি বের, যেই গেট দিয়ে বাইরেছে ওই গেট দিয়ে আমি আবার ওরা ঢুকাই, ঢুকাই বললাম তোমার রুম কোনটা, চলো রুমে চলো, রুমে নিলাম। তখন ওর মার সাথে আমার কথা হয়, তখন ওর মারে বললাম যে আপনার মেয়েকে আমি বিয়ে করবো আজকে এখন এই মুহূর্তে। ওর মা বলে অসম্ভব, কেন অসম্ভব, তুমি বলেন নাই আমার বোনের যে আমার সাথে বিয়ে দেবেন, হয় তোমার বোন রাজি হবে না এই সেই। তখন ওই মহিলা বুঝতে পারছে যে আমার ফ্যামিলির আমি জানাই দিছি, আমার বোনের আমি জানাই দিছি, আরে আপু তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করলে, এমনি কে কি তুমি জানো, এগুলো আমার আপুর আমি একদিন বলছিলাম।
ওকে,
রাজি হবে না হবে না, এক পর্যায়ে ওর ঘরে জিনিসপত্র আমি কিছু ভাঙচুর করছি,
ওই সময়
তো আমার একটাই আছে, আমি যেই গ্রুপের সাথে কাজ করি ওই গ্রুপের নাম শুনলে ফুল তেজগাঁও এলাকা শাহিনবাগ কেন কেউ আমার সামনে আসবে, তখন আমি ঘরে বানচুর করি, করি পর ওর মায়ের পর্যায়ে রাজি হই, তখন তার আমি তিব্বত কলোনি বাজার কাজী অফিস হয় না, তার সাথে আমার বিয়ে
ওই রাতে
কাজী আমাদের বিয়ে দেবে না, ছেলেরও বয়স ঠিক নেই, আচ্ছা ছেলেরটা যেভাবে হোক চালাই নেওয়া যাবে, কিন্তু মেয়ের বয়স ঠিক নেই। তখন আমি কাজীরে কই যে কাজী সাহেব আপনি বলছেন মেয়ের বয়স ঠিক নেই, মেয়ে সম্বন্ধে আপনি কিছুই জানেন না, মেয়ের বয়স ঠিক আছে তো আছে আর তার চেয়ে বেশি ঠিক আছে, আপনি বিয়ের দরকার বিয়ে পড়ান, হ্যাঁ উনি পড়াবে না। তারপর যাই হোক এলাকাতে আমার একজনের সাথে পরিচয় ছিল, উনিও এলাকার প্রভাবশালী, ওনার কাছে আমি যাই, উনি তখন আসে আমাদের বিয়েতে, উনি আসার পর সাথে সাথে আমাদের বিয়ে হয়। এখন বিয়ে হওয়ার পর ওদেরকে আমি রিক্সাতে উঠাই দিই, ওর মা রে আর কি তোমরা চলে যাও আমি এখানে থাকি, তুমি যাবো না আমাদের সাথে, না আমি একটা বাসা নেবো তারপর তোমাকে আনবো। তো এরকম করতে করতে 3-4 দিন গেল, যাওয়ার পরে 3-4 দিন পরে একদিন রাত্রে আমি 10টা বাজে ওদের বাসায় যাই, যাই দেখি রূপা নেই। তখন ওর মারে আমি মাও বলতাম না, শাশুড়িও বলতাম না, বলতাম যে খালাম্মা, খালাম্মা রূপা কোথায়, তখন বলে যে রূপা তোর বান্ধবীর সাথে বেড়াইতে গেছে, এখন বাজে 11টা আপনি বলছেন বেড়াইতে গেছে, আমি দেখুন কোন বেড়ানি বেড়ায় কোথেকে আসে, তখন 12টা 1টা 2টা বাজে 2টা বাজছে, তখনও সে আসে না, আমি আমার বাসায় চলে আসি, আমি সারা রাত্র ঘুমাই না, ওই দিন সারা রাত্রই নেশা করি। পরদিন সকালবেলা আমি যাই, যাই বলি যে তুমি কোথায় ছিলে কালকে, বলে যে আব্বুর বাসায় গেলাম, তোমার আব্বু তোমার আম্মু বললে তুমি তোমার বান্ধবীর সাথে বেড়াইতে গেছো তোমার বান্ধবীর বাসায়, আর তুমি বলতেছো তোমার আব্বুর বাসায় গেছো। আমি বুঝছি, আমাকে আর বুঝাইতে হবে না, তুমি এখন এই মুহূর্তে তোমার কাপড় চোপড় বসো, তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে তোমার বেড়ানোর জায়গা থাকবে না, কোনো মানুষ থাকবে। তখন আমি ভাবলাম যে ওরে মিয়া সবার ছেড়ে দিই। ঠিকই আমি ওই দিন রাত্রি ওরে মিয়া সবার ছেড়ে দিই।
আপনাকে বিয়ে করার পরেও সে ধরনের কাজ করতো, কেন করতো
জানি না। আমি একটা সময় জিজ্ঞেস করছিলাম পরবর্তীতে, তখন সে আমাকে বলছে এটা আপনাকে আমি পরে বলছি। তখন তারে আমি নরসিংদীতে নিয়ে যাই, তো আমার বড় ভাইয়ের ওখানে যাই, আমার বড় ভাই আমাকে একটা ঘর ভাড়া নিয়ে দেয়। ওখানে নরসিংদীর দিকে এলাকাতে একটা গার্মেন্ট ছিল, তো রূপার ওই গার্মেন্টসে চাকরি নিয়ে দেয়। আর আমি তখন বেকারি ছিলাম এক সপ্তাহ মতো। তখন আমাদের চানাচুরের ব্যবসা ছিল, আমাদের বাড়িতে চানাচুর বানানো হইতো, আমার আব্বা বানায় বানায় বিক্রি করতো। তখন আমার মাথায় আইডিয়া আসলো যে আমি তো চানাচুর বানাইতে পারবো, আমি বাড়িতে যাই তেলের কড়াই টড়াই এগুলো আমি নিয়ে আসি, টাকা পাবো কোথায়। তখন ওই রূপার সাথে কানের দুল ছিল সামনে, 2600 টাকা না কত টাকা বিক্রি করি, ওই বিক্রি করে ওই টাকা দিয়ে আমি অল্প অল্প করে জিনিস কিনি, কিনা মানে মালপত্র কিনি, কিনা চানাচুর বানাই। এখন আমি ওগুলো বিক্রি করবো কিভাবে, এখন এগুলা দোকানে দিতে গেলে পলি লাগবে, এসে অনেক ঝামেলা। তখন আমি ওই ঝালমুড়ি যেভাবে বিক্রি করে এভাবে বিক্রি করতাম,
মানে আপনি ফেরিওয়ালা হলাম।
হ্যাঁ, ফেরিওয়ালা হলাম তখন। কিন্তু ও যে চাকরি করে, ওর ছুটি হয় 5টা বাজে, ও বাসে আসে 8টা বাজে 10টা বাজে। ইচ্ছা করে মানুষ একদিন ওরে নিয়ে আমি মেন রাস্তা থেকে বাড়ির দিকে ঢুকতেছি, ইচ্ছা করে একটা ছেলের সাথে দেখা, আমি জানেন না কি যে হয়, আমার এতটা বিরক্ত লাগছে যে ওরে মায়েরা হলাম কি করবো, ওরে ওর তো আমি চাই ও ভালো হোক, ও কেন এমন করে। যাই হোক, কিছুদিন থাকার পর ও হঠাৎ করে নরসিংদী থেকে আমাকে কিছু না বলে রাখা চলে আসে। তখন ওরে আমি সব ধরলাম টাকা, ইচ্ছা মতো ওরে আমি মারি, মারতে 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 একটা পর্যায়ে ওর মা আসে, ওর মা সামনে মারে। তখন ওর মাও ফিরে, সবাই ফিরে, ফেরানোর পরে আমি যে কথাবার্তাগুলো বলি ওখানে আমার কেউ আর আটকাইতে পারে না। ঠিকই তো আছে, এই ছেলে বিয়ে করতে নিয়ে গেছে, ও আসলো কেন না বললা। তখন আমি একটা বাসা, তখন ওর মারে আমি বলি, দেখেন আপনি যদি আপনার মেয়ের ভালো চান, মঙ্গল চান, তাহলে আপনি মেয়ের খোঁজ খবর নিতে বাসায় যান কেন। তখন আমি জানতে পারছি একজনের কাছ থেকে যে ওর যে ক্লায়েন্টগুলো ছিল এগুলো ওর মাই জোগাড় করে দিত।
ওকে,
তখন ওর মা বলে ঠিক আছে আমি যাবো। তখন 7তলা বস্তিতে একটা গর্নি, ও বলে যে গর্জের নিচস, এইভাবেই বলতেছে আমার গর্জের নিচস কে আমার খাওয়া বি করতে হবে
আপনার ওয়াইফ।
হ্যাঁ, তখন আমি বলছি আমি যতক্ষণ কোনো কাজকর্ম না করতে পারবো ততক্ষণ আমার শরীরে রক্ত ফেলে বিক্রি করবো, প্রয়োজনে আমি খাবো না তুমি খাবে, ঘরে থাকবে। যাই হোক, তখন এখান থেকে যেই বাড়িওয়ালার আমরা ঘরটা ভাড়া নিই, ওই বাড়িওয়ালা বলে তুমি রিক্সা চালাইতে পারবো। তখন বললাম জি পারবো।
আপনি কি তখনও নেশা করেন?
হ্যাঁ, আমি তখনও নেশা করি, নেশা আমার চলছে।
কিভাবে পেতেন তখন আপনি?
ও না, মাঝখানে একটা কথা ভুলে গেছি আমি, আমি যখন ওই যে চিন্তা চিন্তার সাথে জড়িত হয়ে যাই তখন একটা বলছে যদি অনেক বেড়ে যায়, তখন একটা সাথে 500 টাকা লাগে, এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। তো আমার বন্ধু বান্ধবরা অনেকে বলে যে বিকল্প একটা নেশা কি, সে নেশা সে নেশা। তখন প্রথম আমি একদিন 50 টাকা দিয়া এক পুরিয়া ওই দিন খাই, তখন যে ওই যে এটা সেম ওটার মতোই, ওটা চারও ভালো লাগে। তখন এই শুরু হয় আমার। তারপর
তার মানে তখন আপনি রিক্সা চালানো অবস্থায় বা রিক্সা যখন আপনি রিক্সা চালানোর প্ল্যান করছেন তখন আপনি এই নেশাটা নিচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ। ওকে, তখন রিক্সা চালাচ্ছি খাওয়াচ্ছি, তখন ওর মা একদিন দেখি যে যেই টাইমটাতে আমি বাসায় থাকার কথা না আমার, আমি দুপুরবেলা একটা রিক্সা নিয়ে বেরোইলে আস্তে আস্তে রাত্রে 10টাও বাজতো 11টাও বাজতো কোনোদিন 12টাও বাজতো। তো আসার সময় আমি ভাবতাম যে ওর জন্য কিছু নিয়ে যাই, তাই হলো আমি 1/2 কেজি দুধ নিলাম, 1 প্যাকেট আধা কেজি আঙ্গুর নিলাম, বা এই সমস্ত নিয়ে আমি বাসায় যেতাম। তখন একদিন যায় দেখি ওর মা দরজার সামনে দাঁড়ান, ভিতরে একটা লোক ওর সাথে কথা বলতেছে। তখন কি ভাবে আমি এত উত্তেজিত হয়েছিলাম যে তখন ওর মার ডাইরেক্ট আমি ওর মার হাত ধরি, হাত ধরে বলি যে আমি না আপনাকে বলছি আমার বাসায় আসবেন না, কেন আসলেন আর এই লোককে। তখন ওই মহিলা নোয়াখালী বাসায় কথা বলতো, কয় এটির মামু এত নেই। তখন আমার এমন মেজাজ খারাপ হয়েছে, তখন আমি ওই মহিলার ধাক্কা মেরে ফেলা কি তুমি আমার ধাক্কা মেরে ফালাই দিস, আমি তো মাত্র ফালাই, এখন দেখ আমি কি করি। তখন ইচ্ছা মতো ওর মায়ের মা, ওরে আমি কিছু বলি না, ওর মায়ের গায়ে, কারণ ওর মা ক্লায়েন্টগুলো জোগাড় করে দিত, পাশাপাশি টাকা পয়সা দিয়ে ওর নিয়ে যেত, মানে এইগুলো আমার অন্য একজন বলছে বলছে মানে যথেষ্ট প্রমাণও দিয়েছে আমাকে। তো সব কিছু মিলে গেছে, তখন আমার রক্ষা মতো তখন ওই দিন ওর মারে প্রচুর মা, তখন ওর মারে মারে তো ওর মাও আমার এক পর্যায়ে আমার এই আঙ্গুলটাতে কামড় মার, আঙ্গুলটা ওর মুখের ভিতরে ও দিতে যায়, তখন আমার এই কামড় দিয়ে দিতে যায় ফায়রা যায়, এখন করতে হবে। তখন ওর মা খুব কান্না করে, ও কান্নাকাটি করে, তখন ওরও মাসে ওর মারে মাসে, তখন ওই জায়গাটাতে আমার আমার যে সবচেয়ে বড় বোন, মানে যে বোনের কথা আগে বলছিলাম, যে বোনের এই বাসায় আমি থাকতাম দুপুর দিকে করতাম, ওই বোন না, এরও বড় আরেকজন আছে, উনি আবার ওই সাততলাতে থাকতো।
আমি ওই যে ভদ্রলোকটা ভেতরে ছিল, ভদ্র না অভদ্র আমি ঠিক জানি না, সম্বোধন সূচক ভদ্রলোক বলছি, উনি কি আসলে মামু ছিল নাকি ক্লায়েন্ট ছিল?
ক্লায়েন্ট ছিল, কোনো মামা ছিল না, ওর মামা একটা, ওর মামাকে আমি চিনি।
একটা যেটা হচ্ছে যে এই যে যখন ওই প্রহারগুলো আপনি করছিলেন, তখন ওই ভদ্রলোক কি করছিল?
ওই ভদ্রলোক তখন এখান থেকে একাইটা চলে গেছে।
ওকে ধরেন নাই ওকে,
ওকে যে আমি ধরবো মানে ওর মারে মেরে দেবে, তখন আমি ঘরে ঢুকছি, ওরা দেখতে যাই দেখি ও নাই, ও চলে গেছে। তখন আমি বললাম যে ও কই ও কই, ওই রূপাকে বলতেছি যে ও কই ও কই, ওই লোকটা কই, তোমার মামা কই, কয় মামা চলে গেছে, তোমার মার ভাই, তোমার মারে আমি মারতেছি, আমার সামনে আমার বোনের কেউ গায়ে হাত দিতে পারবো? আমার জীবন থাকতে আমি দেবতাকে হাত দিতে? যাক, মারপিট এখানে প্রচুর হয়, আমার হাত দিয়ে প্রচুর রক্ত জড়ে আঙুল ফাইটা। তখন আমার ওই বড় বোনটা আসে, এসে আমার ডাক্তারের কাছে নিয়ে যায়, ওর বাসায় আমাকে নিয়ে আসে। যাই হোক, কিছুদিন পর ওর সাথে আবার কথাবার্তা বলি, বলে ওর আমি আমার বাড়িতে নিয়ে যাই সরাসরি। তখন আমি বললাম যে এখন আর ভয় পাইলে চলবে না, আমার সংসার বাঁচাইতে হইলে আমি ওরে ভালো, আমার টার্গেট ছিল যে ওকে আমি ভালো করবই, আমার জীবন আমি যা করছি সবই তো খারাপ করছি, তো এই একটা কাজ যদি আমি ভালো করতে পারি, মেয়েটাকে যদি আমি ভালো করতে পারি, তো চেষ্টা করি না একটু। তখন ও আমার বাড়িতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে তখন আমার আব্বা কিছু বলে না, আমার মা অনেক কান্নাকাটি করে, করার পর ও আবার খুব চতুর ছিল রূপা মেয়েটা, এমনি মানে কারে কীভাবে সামলাইতে হইব ও খুব ভালো বোঝে, তো আমার ঘরে ঢোকা মাত্রই ও আমার ঘরে কাজকর্ম শুরু করে দিল, গরম পানি করে, আমার আব্বারে কল্পার টাইম না নিয়ে মানে জোর করে বসে, আব্বা আসেন গোসল করেন, অন্যরকম একটা পরিবেশ তৈরি করছে, তখন এটা আমার কাছে খুব ভালো লাগে। তখন এরকম করতে হতে ও এক মাস আমাদের বাড়িতে থাকে, এক মাস পরে হঠাৎ করে একদিন আমাদের ধান কাটা শুরু হয়, আমার নানু বাড়ির কাছে জমি ছিল, তো আমি যাই ধান আনতে, বিকালবেলা ধান এনে শুনি যে রোপা নেই, তখন আমি চিন্তা করলাম যে ওর পিছনে আমি আর দৌড়াবো, ওর পিছনে আমি আর যাবো, আমি আবার বিয়ে করবো। তখন আমার মা আমাদের বোঝাই কাছে ওর পিছনে যাইস না, ও গেছে গেছে যা, ভালো না, ভালো নেই না, তো আমার মাথায় এইসব ঢুকে না। আমি তখন চিন্তা করি আমাদের বাড়িতে একটা ভ্যান ছিল, আমাদের ডানটা নামতাম ভ্যান গাড়ি ছিল, আমার আব্বা কিনছিল ওই ভ্যান গাড়িটা, আমি আমাদের পাশের একজনের কাছে 4,500 টাকা বিক্রি করে দিই, বিক্রি করে দিই। ওই দিন বিকালবেলায় আমি ভৈরব রেল স্টেশনে যাই ঢাকা আসার উদ্দেশ্যে, ওখানে যাওয়া একটা ছেলের সাথে আমার দেখা হয় আমাদেরই বাড়ির, ও আবার ভৈরবে থাকে, ছেলেটা এখন নাই, কিছুদিন আগে অসুস্থতার কারণে মারা গেছে, ওর নাম বাবলু। তো বাবলু আমার দেখে বললো কি অবস্থা তুই, বললো বিয়া করছিস তোর বউ ভাই, তখন ওরে কইলাম এই সমস্ত, বলার পরে ও আমার সাথে আবার টাকাও দিচ্ছে, ও বলতেছে যে চল আমার শ্বশুর বাড়িতে, আমার শালি আছে তোর বিয়া করে দিই। তখন ও শ্বশুর বাড়িতে আমার নিয়ে তোর শাশুড়ির সাথে কথাবার্তা বলে, ওর বিয়ের সাথে কথাবার্তা বলে, বলার পরে ও শালিরে বিয়ে দেয় না, বললো যে না তোমাদের বাড়ি আমি দেখছি, তোমার আব্বারও চিনি, তোমার আম্মারও চিনি, ওনারা মানবেন না এটা, পরবর্তীতে আমার দোষারোপ করবো। ও আরেক জায়গায় আরেকজনের মাধ্যমে ওনার 500 টাকা দিই, ওই যারা বলে এলাকার ঘটক নাকি উনি, উনি যে আরেকটা মেয়ের জোগাড় করে আমারে দেখাই, তখন আমি বলি যে না এই মেয়ে আমার পছন্দ না। তখন ওই ঘর থেকে বাইরের সময় দেখি যে ওর একটা ছোট বোন, যে মেয়েটার আমার দেখাইছে ওরই ছোট বোন, মাহমুদা নাম, নামটা আমি পরে জানতে পারি যে ওর নাম মাহমুদা, ওর আমি দেখে আমি এই মেয়েটা কে, ওরাই আমার পছন্দ হয়েছে, ওর আমি বিয়ে করবো। ওদের পরিবেশটা এতই মানে ওরা এতই গরিব ছিল যে খুব জঘন্য গরিব ছিল, ওদের টাকা পয়সা ব্যাঙ্গা খরচ করা বিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল, তখন আমি আমার টাকা দেওয়া কাপড় জোগাড় করে ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দেয়।
আপনার অতীত জানতো
না? তারা আমার কিছু জানতো না, ওরা মানে আমারে কি দিয়ে ভাই, ওরা আমার পোশাক পরিচ্ছেদ, আমার কথাবার্তা এগুলো শুনে মানে ওরা পাগল হয়ে গেছে। একজন আমি এমনকি আমি এটাও শুনছি যে ওর এক ফুফু না চাচি হয় বলতেছে যে এরকম ছেলে পাওয়া মুশকিল, পরে যা হবে হবে, এখন আগে আটকাও, বিয়েটা দিয়ে দাও। তো ওরা আবার এই গ্রামের এক হুজুর আইন নাম, ওর সাথে আমার বিয়ে দিয়ে দিই।
এটা আপনার 3 নম্বর বিবাহ, রাইট?
হ্যাঁ।
এবং প্রথম স্ত্রীটা কোথায় গেল আপনি জানেন না?
জানি না।
দ্বিতীয় স্ত্রী সেও চলে গেল এবং যাওয়ার এটার কোনো ফিনিশিং হলো না, এবং তৃতীয় আরেকটা স্ত্রী আপনার ঘরে আসলো। ওকে, তারপর?
তারপর ওর সাথে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে এখন আমি চিন্তা করি এখন ওকে নিয়ে আমি কোথায় যাব, না বাড়িতে যেতে পারবো না।
প্রিয় শ্রোতা, আরেকটি বিরতি এবং এই বিরতি ঠিক রাত একটায় ফেরার বিরতি। একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই আমরা ফিরে আসছি আজকের যাহা বলিব সত্য বলিব সুমনকে সাথে করে নিয়ে। ওর জীবনের যে অপরাধগুলো, সেই অপরাধের পেছনের ব্যাকগ্রাউন্ড এবং অপরাধের যে কি বলবো আমি, অপরাধের যে গ্রাফ, সেই গ্রাফের যে ওঠানামা, সেটা কখনো খুব বেশি উপরে উঠছে না, খুব বেশি নিচে নামছে না, খুব উঁচু নিচু নেই, কিন্তু সমান্তরালভাবে একই সাথে ওর জীবনে মনে হচ্ছে নিয়তি একটা অনেক বড় অপরাধ, এবং একই সাথে ওর যে ছোটবেলা, ওর যে পারিবারিক অবস্থা এবং ওর যে চারপাশ, আর ড্রাগ, অবশ্যই ড্রাগ, সবকিছু মিলিয়ে ওর যে নৈতিক অধপতন, এই নৈতিক অধপতনের মধ্যেও কখনো কখনো বিবেকের ছাপ পাওয়া যায়। কিন্তু সেটা কি শেষ পর্যন্ত একটা মুক্ত মানুষকে উপহার দেবে? আজকে যাহা বলিব সত্য বলিবতে একটা সম্পূর্ণ বিবেকবান মানুষকে উপহার দেবে, একজন সম্পূর্ণ বিবেকবান সুমনকে আমরা পাবো? অপেক্ষা করতে হবে, ফিরছি ঠিক রাত একটায়, এবং একটার পরপরই বর্তমান সুমন আসলে কেমন সেই জায়গাটিতে আমরা নক করব। আপনি আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চ উপবিষ্ট রয়েছেন সুমন। আমরা ফিরছি ঠিক রাত একটায়।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আমরা ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিব সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে। আজকে আমাদের সঙ্গে রয়েছে সুমন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমরা কথা না বাড়িয়ে সুমনের কাছে চলে যাব। এবং ওকে দেখতে চাইলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। সুমন, আমরা যে জায়গাটিতে ছিলাম, আপনার তিন নম্বর স্ত্রী তিনি মাহমুদা, মাহমুদার বয়স তখন কত? নিশ্চয়ই সে প্রাপ্তবয়স্ক ছিল না বিয়ে করার মতো, আমি জিজ্ঞেস করছি যেটা,
না না
ছিল না। ওকে ফাইন, তারপর?
তারপর বিয়ে হয়ে যায় তার সাথে আমার, তখন ওদের বাড়িতে আমি কিছুদিন থাকি, থাকার পরে আমি আবার ঢাকাতে চলে আসি, ওকে বলি যে পরে এসে নিয়ে যাবে। তো আমি ঢাকাতে আসার পর দেখা গেছে ওর সাথে আমার প্রায় অনেকদিন যোগাযোগ নেই মাহমুদার সাথে। আবার আমি রূপার সাথে, রূপারে খুঁজে বাইর করি, ওর সাথে আবার জড়াই করি। তখন ওরে আমি রূপারে জিজ্ঞেস করি যে তুমি ভালো হইলে না, আমার বাড়িতেও থাকলা না, আর এখন আমার সাথে দেখা হয়েছে, আমার বাসা চিনেলা, বাসায় নিয়ে আসলা, আসলে তুমি কি চাও? তখন ও বলে যে আমি চাই তুমি আমার পাশে থাকো, তুমি চাও না আমাদের ভবিষ্যৎ হোক, একটা বাড়ি হোক, তুমি একটা কিছু করো ভবিষ্যতে। তখন আমি বলি যে এগুলো তো আমরা সত্যতে ইচ্ছা করলে করতে পারি, তুমি গার্মেন্টসে চাকরি করো, আমি পরিশ্রম করি, তা তো হয়ে যাবে। ও পরিশ্রমে বিশ্বাসী না, পরিশ্রম করে কেউ এই যুগে বাড়ি করতে পারে না, ওর কথা একটাই। একদিন ওরা আমি বলছি যে আজকে রাত্রে তুমি কোথাও যাবা না।
মাহমুদাকে বিয়ে করার পরে কেন আপনি রূপার কাছে আবার আসলেন?
আসছি আমি ডাকাতে, ডাকাতে আসার পর ও আমার খুঁজে বাইর করে ওর সাথে নিয়ে গেছে। তখন ওখানে আমি তিন দিন ছিলাম রূপার এখানে, আমি জানতে পারলাম যে রুবেল
রূপাকে তখন আপনি বলেছেন যে আপনি আরেকটা বিয়ে করেছেন?
না, আমি তখন
তখনও বলেন
না, তখনও বলি।
ওকে, ওই মেয়েটাকে তো আপনি বাড়িতে রেখে আসছেন মাহমুদাকে?
হ্যাঁ,
যেখানে বিয়ে করেছিলেন সেখানে রেখে আসছেন?
হ্যাঁ,
শ্বশুর বাড়িতে রেখে
আসছেন? হ্যাঁ, শ্বশুর বাড়িতে রেখে আসছেন।
আচ্ছা,
আমি বললাম যে তুমি আজকে রাতে বাসায় থাকো, তোমার সাথে আমার কথা আছে। ও থাকলো না, ও চলে গেলো। তখন আমি অন্যরকম এই যে মানে ইয়েগুলা, এগুলো আমি 40 প্যাকেট নিয়েছি একসাথে প্রতিদিন দুইবার করতে হয়, আর আমার ওই টাইমে আমার বডির কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে। তখন ওই টাইমটাতে আমি এরকম চিন্তা ভাবনা করি যে আমি এখানে রূপার পাশেই মরবো, তাহলে রূপা দেখি যদি আমি মৃত্যুর পরে আমি যদি মারা যাই এখানে, তাহলে অন্তত এই কষ্টটা নিয়ে যদি ও ভালো হয়। ওখানে আমি 40 প্যাকেট একবার একটা জগে হাফ লিটার পানির সাথে মিশাই, তখন আমি এটা খাই। খাওয়ার পরে প্রথম প্রথম দেখি যে পেটের মধ্যে একটু জলে জলে ঘুরাইতেছে, তখন পরবর্তীতে দুই তিন মিনিট পরে আমার সেন্স নেই, তখন কেউ একজন আমার মুখের ভিতরে কি আঙ্গুলি ঢুকাইছে না হাতি ঢুকাই দিছে বলতে পারে না, আমার বমি করানোর চেষ্টা করতে। পাশাপাশি ফার্মেসি থেকে ডাক্তার আনলো, কি আনলো, কি পাইপ টাইপ ঢুকে আমার ওয়াশ করাই, ওয়াশ টাশ করানোর পরে আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে আমার এক ফুফু আছে, তার হাজবেন্ড সে এলাকায়, তার সাথে আমি মিশি। তখন তারাই আমি একটা আইডিয়া দিই যে তুমি প্রতিদিন কত টাকার খাও, তখন বলে যে লাগে তো 500 টাকার লাগে, আমার তো 500 টাকা লাগে, এইভাবে তুমি টাকা ঢুকা এটি ঝামেলা হয় না, বা হয়তো তাই কি করবো। আমি বলছি তুমি ডিলার ছিল, তুমি ডিলারের কাছে মাল আনো, আমি সিস্টেম করে এগুলো আমি বিক্রি করবো, যা লাভ হবে আমরা দুজন খাইও, আরো টাকা থাকবো। তখন ও আমার সাথে করে নিয়ে প্রথম 20 গ্রাম মাল নেয়।
20 গ্রামের দাম কত?
300 টাকা গ্রাম নিতাম।
আচ্ছা, 6000 টাকা।
6000 টাকা এই 20 গ্রাম। আমরা প্রতি গ্রাম বিক্রি করতাম 1000 টাকা খুচরা।
20000 টাকা
বিক্রি করতে লাগতো 3 দিন বা 2 দিন, আর এই 2 দিন আমরা ইচ্ছা মতো খাইতাম দুইজন। খাইতে একটা পর্যায়ে ও আমারে খাইতে নিষেধ করে। তো আমি চিন্তা করতাম কি হবো, আমি তোরে ব্যবসা করে দেই, আমি তোরে লাইন দিলাম, সবকিছু আমি দিলাম, তুই আমারই খাইতে দিবি না? তখন আমি চিন্তা করি দাঁড়া তোরে আমি দিতে আসি। তখন ফুফুরে কই, ফুফু দেখ এইগুলা ব্যবসা অল্প দিনে তুই কোটিপতি হয়ে যাবি, কিন্তু তোর হাজবেন্ড যেভাবে খাচ্ছে কোটিপতি না ফকিরপতি হয়ে যাবি, একটা বুদ্ধি আছে ওরে রিয়াদ সেন্টারে দিয়ে দে। তো ওরে নিয়ে যায় তখন রাজত্ব আমার, আমি আমার ফুফুরে নিয়ে যাই, আমি ব্যবসা করি খাই। তখন ও একটা সময় আসে সুস্থ হয়ে আসে, আসার 3 দিন পরে ও আবার খায়। প্রতিশোধ নেওয়ার জন্য ও আমার মারে বলে যে দেখো আমি কত সুন্দর ভালো আইছি, তুমি তোমার কোলার দিয়ে দেবো, কত টাকা খরচ হইব ও ভালো হয়ে যাবো। তখন সে আমাকে রিহাবে দিবে কি? তখন আমি একটা পর্যায়ে একদিন দেখি যে আমি আয়নার সামনে যা দিই আমার অবস্থা জটিল খারাপ হয়ে গেছে। তখন সাথে সাথে আমি মানে আমার ভিতরে এমন অবস্থা শুরু হয়েছে যে আমি মনে এই নিঃশ্বাস নিতে পারতেছি না। তখন আমি আমারে বলি মা আমি যদি এখন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করি তখন যদি 10-15 হাজার টাকা আমার পিছনে খরচ করতে হসপিটালে করবেন না? হ্যাঁ করবো। তাহলে আমার বাঁচার একটা সুযোগ দেন, আমার একবার চিকিৎসা করেন, আমি আর কখনো নেশা করবো না, আমি নিজেই ওই রিহাবে যাই, ও আমার আমি নিজেই চলে যাই। আর আমি আমার দৃষ্টিভঙ্গিতে মনে করি কোনো মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসার জন্য রিহাব হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। 2 মাস থাকি ওখানে, 2 মাস থাকার পর আমার শরীর দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে বড় বড় ফোড়া বেরিয়েছে, গোটা বেরিয়েছে, মানে এইগুলো যেগুলো আমি খাইতাম এগুলো মানে আমার মনে এগুলো বেড়া কাজ করতে ভিতরে একদম ব্যথা এগুলো বেরিয়েছে। তো আমি তখন ঢাকাতে, আমার আম্মা ওখান থেকে আইনে আমারে ঢাকা পাঠায় দেয় যে ঢাকা যাও ভালো জীবনযাপন করো। ঢাকা এসে আমি চাকরি খুঁজি, এখানে করি ওখানে করি, কেউ আমার চাকরিতে নেয় না। তো বলছে দেখি যে এখানে একটা রিহাব, তখন আমি ওই রিহাবে উঠি। তারপর আমি ওই রিহাবের যে চেয়ারম্যান আমার শ্রদ্ধা রিপন্ডাই, ওনার রিহাবে আমি 17 মাস ছিলাম, সুস্থ ছিলাম। তখন এর মধ্যে মাহমুদের আমাদের বাড়িতে নিয়ে আসে। তখন ওই রিহাব থেকে আমি 17 মাস পরে চলে আসি। চলে আসার পরে এখানে একজনের সাথে পরিচয় হয়, উনি আমার বলছে যে এখানে পাওয়া যায়, ওরে নিয়ে যাই রিহাবে। আমার একজনের সাথে পরিচয় হয় ইন্ডিয়া বর্ডারের কাছে, ওর বাড়িতে যাই, যে যারে নিয়ে যায় ওর নাম নজরুল, ও আমার বাইগনা বলতো। তখন বললো যে বাইগনা এখানে আনতে পারবো তুমি? এটা তো কোনো ব্যাপারই না। তখন আমার ওই কানু ভাইয়ের কথা মনে পড়ে, রিহাবে আরেকটা এডিক্টর ছিল আমার সাথে, ও ঠিকানা দিছিল, ওর বাড়িতে যাই আমি। ওখান থেকে কার্পেটের মতো করা হইতো, তারপর আমার 2 পায়ে 2 রাম এগুলো পেঁচানো হতো, পেঁচায় শক্ত করে বান্ধা হইতো, তারপরে আবার এগুলো অ্যাংলেট পড়তাম উপরে, তারপর প্যান্ট পড়তাম। বৈরব পর্যন্ত মানে একটা টোকেন ছিল 4টা থানার, এলাকা থেকে যখন মালগুলো নিয়ে বেরোইতাম তখন এলাকার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এই টোকেন গুলা বিক্রি করতো, ওনাদের সাথে আবার থানার লোকেদের সাথে ইয়ে ছিল, থানাতে টাকা দিত। ওই বৈরব পর্যন্ত কোনো চেকিং হবে না, বৈরব যে ব্রিজ আছে এখানে চেকিং হবে, তা ওই লাইনের লোক, লাইনের লোক আসবে, আমার এখানে মাল যদি থাকে আমার বডিতে ওরা ভরতে পারবে, আর আমি টোকেনটা বাই করে দেখাইলে 50টা টাকা দিলে ওরা চলে যেত। তো বৈরবের পরে কোনো থানা পুলিশ এলে এটা আমার রিক্স, কিন্তু বৈরবের পরে হইতো না,
আমি সরাসরি ঢাকায় নিয়ে আসতাম।
হ্যাঁ সরাসরি আমি ঢাকাতে নিয়ে আসতাম।
5 কেজি করে নিতেন আপনি?
আমি সর্বোচ্চ 4 কেজি নিতে পারতাম।
4 কেজি আপনার শরীরে এভাবে কার্পেটের মতো করে পেঁচিয়ে নিতে?
হ্যাঁ হ্যাঁ 4 কেজি নিতে পারতাম।
ওকে,
তারপর নিয়ে আসতাম, নিয়ে এসে দিতাম, দেখা গেছে ওখানে 4 কেজি দিলাম 4000 টাকা পাইতাম। ওই টাকা নিয়ে আমি রাত্রেই চলে যেতাম, আগার গা একটা বিএনপি বাজার স্পট ছিল, ওখানে যা সারা রাত নেশা করতাম, কিন্তু ঘুমাইতাম না। সকালবেলা আবার দেখা গেছে ট্রেনে ঘুমাইতে ঘুমাইতে ওই আবার এক হবে পর্যন্ত
গিয়ে আবার 4 কেজি
আবার নিয়ে আসছি এরকম। তো এরকম অনেকদিন করার পরে এখন ওই যারে আমি মালটা আইনা দিতাম নজরুল, সে ভাবতো যে আমার এসে 4000 দিচ্ছে, এমন লোক আছে যে এখানে 1000 টাকা দিলে না লোক পাওয়া যাবে। তখন ও চাচ্ছে আমার কিভাবে এখান থেকে বাদ করবে, ও চিন্তা করে ও যদি আমাকে বাদ করে তাহলে আমার এলাকা দিয়ে এই মালটা নিয়ে আসবো, তখন আমি ও মালটা খাইয়া ফেলতে পারি। ও এরকম চিন্তা ভাবনা করে ও চেষ্টা আমারও হাতে রাখবো কিন্তু আমার এখানে নেবে না। তখনও আমার বলতেছে যে ভাই না এত রিক্সে যাওয়ার দরকার নাই, তুমি থাকো প্রতি কেজিতে তুমি এখানে বৈশাই 500 টাকা পাইবা। আমি পাইছি কয়েকদিন, কিন্তু আমি বললাম যে আমি এখানে কি করবো, ওর পাশেই একটা স্পট, এখানে আমার কাজ নিয়ে দিল, পাহারা দিতাম, আমি গলির মুখে দাঁড়াই থাকতাম, পুলিশের গাড়িতে আসলে ইনফরমেশন দিতাম সরে যেত। এরকম কিছুদিন করার পর ওখানে ওরা আমার দিয়ে কিছু ডেঞ্জারাস কাজ করাইলো, যেমন মাল টাল আসলে এগুলো রিসিভ করে তো আমার কোথাও পাঠাইতে হইলে এগুলো আমার দিয়ে পাঠাইতো। তখন ওরা দেখে যে না আমার ভালো সাহস আছে, আমি সব পারি। তখন ওরা আমার সেলসম্যান হিসাবে রাখলো। মানে তখন আমার বিক্রি পর্যায়েটা এমন পর্যায়ে চলে যায় যে আমি 100 পিসও বিক্রি করি প্রতিদিন, আর আমার সাথে যে আরো একজন সেলসম্যান আছে ও 40 পিস 50 পিস এর উপরে বিক্রি করতে পারে।
আমার অবাক লাগছে যে যে ছেলেটি শুধুমাত্র আগ্রহ, মানে চারপাশের লোকজনের কাছে শুনেছে, শুনে সে এরকম একটা ড্রাগ নিল, সেই ছেলেটি পরবর্তীতে শুধুমাত্র ড্রাগের ছোবলে পড়ে আজকে কোন জায়গাটায়, এবং জীবনে অনেক কিছু ঘটে যাচ্ছে তার, কিন্তু ড্রাগ থেকে সে বের হতে পারছে না। একটা বার শুধুমাত্র নিয়েছিল। এটাই হচ্ছে আজকে যাহা বলিব সত্য বলিব অদ্ভুত রকমের একটা পয়েন্ট, যে জীবনে একটা বার শুধুমাত্র কিউরিসিটি বা কৌতূহল থেকে একটা বার সে ড্রাগ নিয়েছিল, এবং এটা নেয়ার পর সে আর এখান থেকে এখন পর্যন্ত যে বলছে বের হতে পারেনি, বরং বড় বড় ডিলারের সাথে সে জড়িয়ে গেছে এই ব্যবসার সাথে। ওকে, তারপর
তখন এখান থেকে প্রতি পিসে আমাকে 20 টাকা করে দেওয়া হতো।
আচ্ছা,
তখন আমি চিন্তা করলাম স্যার তো আমার কম দিচ্ছে। তখন এই যে মাহমুদা, তখন আমি ডাকাতি চিন্তা করলাম এখন আমি অনেক টাকা কামাচ্ছি, মাহমুদাকে নিয়ে আসলাম, এখানে বাসা নিলাম একটা, নিয়ে মাহমুদা আমার একটা মেয়ে সন্তান শুরু করে, মেয়েটার নাম উর্মি, সে আমাকে শুনছে কিনা জানি না, আমি তারে অনুরোধ করছিলাম শোনার জন্য।
ওকে,
তো মনে হয় শুনছে সে মাহমুদা আমার এখানে থাকে। একদিন আমার এক ক্লায়েন্ট আমার ফোন করে যে 6 পিস মাল নিয়ে মগালি সিগন্যালের কাছে আসো। তখন আমার সন্দেহ হলো কি ও কোনোদিন এক পিসের বেশি নেয় নাই, আজকে 6 পিস নিয়ে যেতে বলছে। তখন আমি খালি গেছি মাল নিয়ে যাইনি। তখন দেখলাম যে ভালো ভালো হ্যান্ডসাম 4টা বস্তা ফেলে এসে আমার গেরাও গেরাও করে ভিতরে এক গলিতে নিয়ে গেছে ইচ্ছা মতো। মানে ওরা আমার এমন ভাবে মাল নিল, আমার মনে আছে আমি 2 বার না 3 বার অপজন হয়েছি ওদের মায়ের, মানে ওরে ওরা আমার মারে, ওরে ওদের মাই খেয়ে আমি অজ্ঞান হই, আবার ওদের মায়েরই আমার জ্ঞান ফিরে। ওরা বলতে সামরারে তোর মালিক কে, ঠিকানা কি? আমি বললাম যে আমার কোনো মালিক নেই, ও আমার ফোন করছে, ও আমার টাকা দিত, আমি ওই ওদিকে এনে দিতাম, এনে দিলেও আমার 50 টাকা দিত, কিন্তু আমার মালিকের নাম আমি কখনো বলিনি, ওর সাথে প্রতিজ্ঞা করছিলাম কখনো করবো।
এত মার খাওয়ার পরেও আপনি বলেননি?
না, তখন একটা ছেলে সবুজ নাম, ও কম থেকে বেল খুলল, বেল খোলার পরও আমার তেল দিয়ে আমি 100 বেশি বাড়িয়ে দিয়েছে আমার পিঠে মাথায় কোমরে, সারা শরীর আমার আগুনের মতো লাল টকটক হয়ে গেছে। তখন আমি বলি না, একটা ছেলে ওপর থেকে ফলো করছে, ফলো করে নিচে নামছে, নিচে নেমে বলতেছে সবুজ তোমরা কারে মারতে, তোমরা কি জানো কারে মারতে, সবুজ কেন কারে মারছে, ও তো বাইরের লোক, তো বাইরই মাল বিক্রি করে, বাইরের মাল বিক্রি করে মানে বাপ্পি তো বললো ও নিজে নিজে বিক্রি করে। তখন ওরা বলতো, তখন আমিও জানতে পারলাম যে যারা আমার আঘাতটা করতেছে তারা আমাদেরই লোক, তো ওদেরকে বলি ইনফরমেশন দেওয়া হয়েছে ওই ছেলেটা, তারা আমি বাকিতে মাল বিক্রি করে নিই তার কাছে এই জন্য। তখন ওই ছেলেটা বসতে ধরে আমার না যত বলা মাই দিল তার চেয়ে বেশি মাই দিল, যে কেন ওর এইভাবে নেওয়াই সরবে আমাদের, ও তো আমাদের ছিল। ওরা আমার মেট্রোপলিটন হসপিটাল নিয়ে যায়, নিয়ে আমার ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করার পরে বললো যে বাগিনা যে তোমার মায়ের খাওয়াইছে তারে আমরা তোমার হাতে তুলে দিন, তুমি যদি মনে করো যে ওরা মায়া ফালাই বা মাইরে ফালাই সমস্যা নেই, এই জন্য মামলা আমরা ছিলাম। তখন আমি বললাম থাক এটা আমার ভাগ্যে ছিল, কী হবে আমার। তখন আমি আমার রুমে যাই, মাহমুদা ছিল ও শুয়ে রয়েছে, আমি যে ওর পাশে শুয়া আমার শরীরে এতগুলো আঘাত, আমি ওই জায়গাটাতেই কষ্ট পাই যে মাহমুদা একবার জিজ্ঞেস করলো না, তো সারা মহল্লা জানে যে আমার আমার পরিবার আঘাত, ও আমার জিজ্ঞেসও করলো না যে তোমার কি হয়েছে এরকম করতেছো কেন,
ও কি জানতো যে আপনি ড্রাগ নেন?
ও মাহমুদা তখন জানতো, তখন আমি আমার ঘরেই নিতাম ড্রাগ, আর তখন থেকে দেখতাম যে মাহমুদা কিরকম একটা মানে আমার প্রতি তেমন একটা আগ্রহ নাই। তখন মাহমুদার আমি পরদিন সকালবেলা বলি যে দেখছো আমার শরীর খুলে দেখাইলাম, আমি বলে যে আমি কি করবো, তুমি এগুলো করো এগুলোর জন্য মায়ের শেষ, আমার কিচ্ছু করার নেই। তখন আমি বললাম তোমার মন কি আমার প্রতি নাই, তুমি আমার সাথে সংসার করবে না? ও বলে যে না, তো না হলে তুমি চলে যাবে। তখন মাহমুদার ওই দিন আমি খুব মারি, মারার পরে ও মেয়েটা এগুলো করে নিয়ে চলে যায়। এইখানে থাকতে থাকতে আমার আরেকটা মেয়ের সাথে পরিচয় হয়, সে মেয়েটার নাম ইয়াসমিন। কিন্তু ও দেখছে মাহমুদা আমার সংসার করে, আমার একটা ওয়াইফ আছে, আমার একটা বাচ্চা মেয়ে আছে, কিন্তু একটা পর্যায়ে ও আমার সাথে জড়ায় যায়।
আপনাদের বস্তিতেও থাকতো?
হ্যাঁ হ্যাঁ, এখানে একজনের বাসায় থাকে, গার্মেন্টসে চাকরি করে, এতটুকু আমি জানি।
আচ্ছা,
আমি ওর সাথে জড়াই যাই, মাহমুদও চলে গেল, চলে যাওয়ার পরে ইয়াসমিন আমার দিকে জড়াই গেল, আমি ইয়াসমিনের সাথে হাঁটি কথা বলি। তো একদিন হাঁটতে হাঁটতে ও বলতেছে যে সুমন ভাই আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসতাম। ওই টাইমে আমি আবার যে স্পটে কাজ করি এই স্পটটা উলট পালট হয়ে যায়। তখন আমি এখান থেকে পালাই, পালাই আমি বাবলিতে এসে একটা বাসা নিই। তখন আমাদের ভোটার আইডি কার্ড যে করছিলাম মোয়াখালীতে, ভোটার আইডি কার্ড আনতে যে ইয়াসমিনের সাথে আমার দেখা, যে মহিলার সাথে ও থাকতো ওই মহিলার সাথে থেকে ইয়াসমিন আমি নিয়ে আসি। নিয়ে আসার উদ্দেশ্য ছিল ওকে আমি আমার বাসাটা চিনে দেবো, ও যাতে পরবর্তীতে আসতে পারে। কিন্তু ইয়াসমিনকে আমি বাসায় আনার পর ও আর আমার বাসা থেকে নামে না, বউ বলে যে আমি যাবো না। অনেক বুঝাইলাম, এদিক দিয়ে আবার আমার নেশা করার সময় হয়ে গেছে, আমার সারা শরীরে বেড়া কাজ করতেছে, আমার এখন ড্রাগ নিতেই হবে। ও বাসায় থাকে, আমি চলে যাই নেশা, নেশা টেশা করে আইসে আমি রাত্রে ওর বলি দেখো তুমি এখানে থাকলে বদনাম হবে তোমার, তুমি চলে যাবো এখান থেকে, পরবর্তীতে আমি তোমার সাথে যোগাযোগ করবো। কিন্তু ও যায় না, ও না যাওয়া তো হলো কি থেকে গেল আমার বাসায়। থেকে যাওয়াতে ওই দিন রাত্রে ছিল, পরদিন সকালবেলা ওরে আমি রিক্সা তুলে দিই, তুমি চলে যাও ঢাকাতে। যে পরিস্থিতি আমাদের একজন স্পটে যে একজন ক্রস ফায়ার হয়েছে, আর এখন আমি ধরা খেলে জেলখানা, তো এটাই ঠিকানা, তো আমি এখানে থাকবো না, আমি বাড়িতে চলে যাব, তুমি যেখানে থাকতা সেখানেই চলে যাও। আর আমি তোমাকে একটা ফোন নাম্বার দিচ্ছি, ওই যে আমার বাড়িতে ফুফু যার সাথে আমি ব্যবসা ট্যাবসা করতাম, ওই ফুফুর ফোন নাম্বারটা আমি ওর দিই, দিয়ে আমি বাড়িতে চলে যাই। ওই দিনই প্রথম ইয়াসমিনের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয় আমার রুমে। ঈদের একদিন আগে মনে বেতন টেতন পাইছে, যেখানে চাকরি করতো সেখান থেকে চলে গেছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে যাওয়ার পর আমার আম্মা ওই ফুফু আমার আম্মারে বুঝাইল, তখন আমার ফুফু আর আমি নিজে নিজেই এলাকার এক মুরব্বী আছে মানে কাজী বলে ওনারে নিয়ে এসে ইয়াসমিন।
আপনার চার নম্বর বিয়েটা মাহমুদের কি?
মাহমুদও তখন ওদের বাড়িতেও নাই, মানে ওর সাথে আমার কোনো যোগাযোগই নেই, ওর আমি পাই না, তারপরে আমি ওর সাথে মানে।
আপনি মাহমুদাকে পেলেন না, মাহমুদের আগে রূপাকে পেলেন না, রূপার আগে আরেকজন ছিল তাকেও আপনি পেলেন না, এটা সব এইভাবে হারিয়ে যাচ্ছে, মানে এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমরা একটা এসএমএস পোল যেতে চাই প্রিয় শ্রোতা। স্টোরির একটা অ্যাঙ্গেল আমরা পেয়েছি যে হ্যাঁ প্রচন্ড অত্যাচার হতো, অত্যাচারের ব্যাপারটা ওর জায়গা থেকে আসতো এবং অপর জায়গাটা থেকেও আসতো। ঘরের মানুষ যখন জেনে গেছে যে তার হাজবেন্ড ড্রাগ অ্যাডিক্ট এবং সে ভয়াবহ রকমের ড্রাগ অ্যাডিক্ট এবং তার পাশবিক অত্যাচার সহ্য করার মতো নয়, তখন সেই মানুষটি পালাবার জন্য বিভিন্ন রকমের রাস্তা খুঁজবে। এটা আসলে যারা ড্রাগ নেন তাদের পরিসংখ্যান যদি আপনি যাচাই করে দেখেন এরকম ঘটনা অনেক আছে এবং এগুলো মিলে যাবে একজনের সাথে আরেকজন। কিন্তু যেই প্যারালাল ব্যাপারটা নিয়ে আমাদের একটু হলেও সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক স্ত্রী কারোর সাথেই ডিভোর্স হচ্ছে না, হারিয়ে যাচ্ছে, ওর জায়গাটা থেকে হারিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে তারা, কতটুকু বিশ্বাসযোগ্য ব্যাপারটা? আমরা একটা এসএমএস পোলের মুখোমুখি করতে চাই। আপনি যদি মনে করেন যে না ও যেটা বলছে সেটা আসলে সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি মনে করেন যে না বা এটা বিশ্বাস করার মতো নয় তাহলে আপনি লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। লেখার নিয়মটি হচ্ছে প্রথমে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেবো এসএমএস পোলের রেজাল্ট। তারপর কি হলো, মাহমুদা তো আপনার জায়গা থেকে হারিয়ে গেল, আপনি ইয়াসমিনকে নিয়ে সংসার শুরু করলেন।
তো ইয়াসমিন নিয়ে প্রথমে আমি আমার বাড়ি থেকে একটু দূরে বৈরবে আমরা এক মাসের মতো থাকি, আমার কাছে যেমন কোনো টাকা পয়সা ছিল না, আমি বৈরবে তখন আবার একটা রিক্সা নিয়ে এক মাস চালাই। এক মাস চালানোর পরে আমার কাছে 1500 টাকা হয়, সেই টাকা নিয়ে আমি ঢাকাতে আসি, আইসা বেগুনবের এলাকাতে একটা বাসা বানাই, নিয়ে ওরে নিয়ে আসি। ও তখন গার্মেন্টসের চাকরি নেই, আমি একটা পত্রিকা অফিসে চাকরি নেই, পত্রিকা প্রেসে কাজ করি, পত্রিকা ছাপা ছাপায় বেরোই, তো ওগুলো বাইন্ডিং এ কাজ করতাম। তারপর তখন ইয়াসমিনের গর্ভে আমার এক সন্তান আসে, ভূমিষ্ঠ হয় না আসে মাত্র হয়, ওদের দেখাশোনার জন্য ইয়াসমিনের মাকে নিয়ে আসি। তখন আমরা এখানে 5 জন হয়ে যাই ঘরে, আমি ইয়াসমিন 2 জন, ইয়াসমিনের মা একজন, ইয়াসমিনের ভাই একজন, 4 জন, আর একজন ইয়াসমিনের ফুফাতো ভাই। 5 জন মানুষের দায়িত্ব আমার উপর। তো ওখানে আমি চাকরি করে বেতন পাইতাম 5000 টাকা, 5000 টাকা দিয়ে তো 5 জন মানুষ চলা যায় না। তো ওখানে আমার ডিউটি ছিল রাত 10টা থেকে ভোর 3টা 4টা পর্যন্ত, তো 4টা বাজে যায় আমি ঘুমাইতাম, সকাল 10টা বাজে আবার ঘুম থেকে উঠে যাই রিক্সা নিতাম 11টা বাজে, 11টা থেকে রিক্সা নিয়ে আবার রাত 9টা পর্যন্ত চালাইতাম, 9টা পর্যন্ত চালিয়ে বাসায় এসে গোসল টুসল করে ফ্রেশ আবার আমি ফ্রেশে আসতাম। এভাবে তখন আমি ওই টাইমটাতে নেশা করতাম, মানে রিয়েক্ট করার পরে আমি বুঝলাম যে নেশা কীভাবে কন্ট্রোল করতে হয়, কীভাবে ছাড়তে হয় বা কতটুকু কষ্ট হবে আমার ছাড়তে, কোন সময়টা পর্যন্ত আমি না করলে আমার শরীর থেকে এটা রিয়াটা চলে যাবে, তখন আমি এটা বুঝতে পারি রিয়ার থেকে বাইরে। তখন এভাবে চলতে থাকে, তখন আমার একটা ছেলে হয় ইয়াসমিনের ঘরে ইমন, ছেলেটাকে নিয়ে ইয়াসমিন বাড়ি চলে যায়। তখন ইয়াসমিন বলে বা আমরাও বলি সবাই যে এখন আমাদের কিছু টাকা পয়সা কামানোর দরকার, আমাদের একটা ছেলে হয়েছে, ভবিষ্যৎ আছে। তখন ইয়াসমিন ওই ছেলেটাকে বাড়িতে রেখে আসে কান্দানোর কাছে। তো আসার পরে আমরা এখানে বেশ, আমি ড্রাইভিং শিখি, চাকরির জন্য ঘোরাঘুরি করি, কোথাও চাকরি পাই না। তো এখানে আরেকটা লোক আছে আমার একদম বড় ভাইয়ের মতো, আসলে আমি জানি না আমার বড় ভাই থাকলে আমার জন্য এতটুকু করতো কিনা, তার নাম হাবিব, হাবিব ভাই আবার এখানে ক্লাবে চাকরি করে, ওই হাবিব ভাই আমার ক্লাবে চাকরি নিয়ে দেয়। ওই টাইমটাতে ক্লাবে যখন আমি চাকরি করি, এক মাস চাকরি করি, আমি তেমন হিসাব করে কিছু একটা বুঝি না, এক মাস পরে আমি এখান থেকে বুঝি যে এখানে প্রচুর টাকা কামানোর লাইন আছে। ওই টাইমটাতে আমার আব্বা অসুস্থ হয়ে যায়, ক্যান্সার হয়, পিজি টাইনে ভর্তি। তখন আমি ক্লাব থেকে সারা রাত ডিউটি করি, সারা দিন ডিউটি করি, যা টাকা পাইতাম সব আমার আব্বা হসপিটালে খরচ করতাম পিজিতে। ইয়াসমিন এটা ভালো চোখে দেখত না। তখন এরকম করতে করতে হঠাৎ এক পর্যায়ে দেখি যে আমারও একটা হার্নিয়ার প্রবলেম হয়ে যায়, হার্নিয়া হয়ে যায়, এটা অপারেশন করতে। এখন এত টাকা আমি পাবো কোথায়? আসলে উনি মানুষ ঠিকই, মানুষের ক্যারেক্টার মতো আমার পাশে দাঁড়াইছে, ওনার কথা না বললেই নয়। উনি হলো একজন সাবেক কমিশনার তালুকদার সরোয়ার হোসেন, সরোয়ার সাহেব ইঞ্জিনিয়ার, উনি যদি আমার পাশে না দাঁড়াইতো আমি জানি না আমার শেষ পরিণতি কি হইতো।
সবকিছু জানতো উনি, আপনার ব্যাকগ্রাউন্ড
জানতো না? উনি আমার ব্যাকগ্রাউন্ড জানতো না, উনি এতটুকুই জানতো যে হাবিব আমার এখানে, হাবিব ভাই আমার এখানে চাকরি নিয়ে দিছে, ওনার এখানে চাকরি করতেছি। তখন আব্বার তো নিয়ে আসি পিজি থেকে, ডাক্তার বলে তোমার আব্বার ক্যান্সার হয়েছে, আসলে এখন যে পর্যায়ে গেছে ওনাদের বাঁচানো অসম্ভব। তারপর আমার অপারেশন হয়, অপারেশন হওয়ার পরে আমি বাড়িতে যাই, আমার অপারেশন হয়, বাড়িতে যাওয়ার পরে তখন মাহমুদা খবর পায় যে আমি বাড়িতে গেছি।
মাহমুদা কি জানতো যে আপনি ইয়াসমিনকে বিয়ে করেছেন?
হ্যাঁ জানতো। তারপর মাহমুদা আমার বাড়িতে আসলো, আসার পরে মাহমুদা আমার সাথে একটু সময় দিতে থাকলো, বললো যে কেন তুমি এরকম বলো, তোমার একটা মেয়ে আছে, আর ওই বা কেমন মেয়ে, ও তো দেখছে আমারে, আমার মেয়েটারও দেখছে, খুলে নিয়েছে।
মাহমুদা যে চলে আসলো, মাহমুদাকে আপনি জিজ্ঞেস করলেন না তুমি চলে কোথায় গেলো?
না আমি ওই টাইমে, ওই টাইমটা তো জানেন, আমি ওই টাইমটাতে আবার ক্লাবে চাকরি করার অবস্থায় আমি ইয়াবার সাথে জড়িত হয়ে যাই
একেবারে। মানে একটা কথা যদি বলি, ছেঁড়া বেড়া একটা জীবন, একজন মাত্র হিরো এখানে এই ছেঁড়া বেড়া জীবনের পেছনে, সেটা হচ্ছে ড্রাগ। কতটা ভয়াবহ দুঃসহ হতে পারে। ওকে,
তারপর ইয়াসমিন বাড়িতে চলে যায়। ইয়াসমিনের মেনি হইল যে আমি যে বাড়িতে গেলাম, মাহমুদা যে আমার পাশে আসলো, বসলো, সময় দিল, এটা ইয়াসমিন জানতে পারছে। কিন্তু তখন তো আমার অপারেশন হয়েছে, আর আমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হলো আমার আব্বার মৃত্যুবার্ষিকী, আমার আব্বা মারা গেছে,
মারা গিয়েছে।
হ্যাঁ, তখন আমি বাড়ি থেকে আইসার ইয়াসমিনকে পাইনি। তো ইয়াসমিন আমার একদিন বলছিল যে সুমন, আমি জানি না তোমার পেছনে তোমার ওই সব মেয়েরা কেন চলে গেছে, একটা কথা মনে রেখো, আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাবো না। ওর ওই কথাটাই আমার বেশি মনে পড়ে। আমি যখন ইয়াসমিনের খুঁজি, ইয়াসমিনের বাড়িতে যাই, তখন ইয়াসমিন আমার কোনো পাত্তাই দেয় না। যাই হোক, ওদের বাড়িতে আমি 4 মাস ছিলাম, ওরা আমার দিয়ে কাজ করে, ওরা জানে আমার অপারেশন হয়েছে। তারপর আমার এদের বিভিন্ন বাড়ি বাড়ি কাজ করে, যেমন জমি থেকে নাড়া কাটাইতো, এগুলো নিয়ে আনাইতো আমার দিয়া বিভিন্ন ধরনের। তো ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আমি যখন ঢাকাতে ঠিক থাকতে পারি না, তাহলে আমি চিটাং চলে যাই। ওই ইয়াসমিন এই কথাটা বলে আমরা চিটাং চলে যাই।
চিটাং কেন যাবেন?
চিটাং ওখানে গেলে ওখানে কাউরে চিনবো না, জানবো না, যে ইয়াসমিনের এক আন্টি থাকে, তো ওই আন্টি আমাদেরকে একটা বাসা নিয়ে দেয়।
চিটাংয়ে চলে গেলেন?
হ্যাঁ চলে গেলাম। চিটাংয়ে আসি, এসে ও চাকরি নেয়, ও চাকরি নেওয়ার পরে ওর মন মানসিকতা আমি দেখি চেঞ্জ হয়ে যায়। পরবর্তীতে আমি জানতে পারি ইয়াসমিনের আগে একটা সম্পর্ক ছিল, ওই ছেলের নাম সুমন।
আমাদের এই শোতে যে কাজ করে সেও আর্যে সুমন, মানে সুমনে সুমনে ছড়াছড়ি আছে।
তারপর ওই সুমন বিদেশে ছিল 8 বছর, 8 বছর পরে সুমন আসে, আসার পরে খোঁজ করতে ইয়াসমিনের বাড়িতে যায়, দিয়ে সুমনের নাম্বার দিয়ে আসে। তখন ইয়াসমিনের মা নাম্বারটা আমার দেয়। আমি তখন জানতে চাই, তখন সে অনেক মানে ব্যাংকের লোক এই সেই অনেক কিছু বলে, তখন আমার ব্যাপারটা ডাউট লাগে, কি রে ও কয় আপনার নামে না, আপনার ওয়াইফের নামে একটা অ্যাকাউন্ট আছে, বিমা আছে, এই সেই বলে। তখন আমি বললাম যে বিষয়টা আমি একটু বুঝি। তখন আমি একটা অন্য একটা সিম আমার মোবাইলে ঢুকাই দিয়া আমি বলি, ইয়াসমিন আমি যেভাবে বলি তুমি ঠিক সেভাবে কথা বলবা, তুমি বলবা যে দেখেন ভাই কালকে কি বললেন, আমার হাজবেন্ডের মোবাইল দিয়ে কথা বলছি, তো আমি তো বিষয়টা বুঝতে পারি নাই, আজকে বলেন, আমি আমার হাজবেন্ডের মোবাইল থেকে নাম্বারটা রাখে দিছি ছবি ছবি, এখন বলেন। তখন বললো যে নাম্বারটা কার, তখন বলে যে আমার। তখন আমি বসে সামনে, তোমার হাজবেন্ড কোথায়, তুমি চিনতে পারো না, আমি সুমন। কোন সুমন? আমি সেই সুমন, একটা সময় আমি তোমার খুব সিরিয়াস ভালোবাসতাম, তুমি সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসছিলে, তখন আমি তোমার জন্য কিছু করতে পারি নাই, আজকে আমি কিছু করতে পারবো তোমার জন্য। তখন তাদের দুজনের সম্পর্ক আবার অন্যরকম হয়ে যায়। তখন একটা পর্যায়ে আমি একদিন ফোন করি সুমনের বাসায়, একটা মেয়ে ধরে বলছে আমি সুমনের বোন, আপনি কে বলছেন, কি জানতে চান, কেন ফোন করছেন, আপনার ভাই কোথায় সুমন এসে? তো ইয়াসমিনের সাথে আপনার ভাই কি বলে, দেখেন আপনার বই ফোন করছে আমার ভাইয়ের কাছে, আপনার বই ফোন করে বলতেছে যে আপনার ভাই সুমন, তার সাথে আমার সম্পর্ক ছিল, এখনো যদি থাকে আপনার কোনো সমস্যা আছে? তখন ওই মেয়েটা বলে যে না আমার কি সমস্যা, ও দেখেন আমি বিবাহিত, আমার একটা ছেলে আছে, এখন যদি আমি আপনার ভাইকে বিয়ে করতে চাই বা আপনার ভাই আমাকে বিয়ে করতে চায়, আপনার কোনো সমস্যা আছে? তখন বলে যে না সমস্যা কি। একটা সময় আমরা ঘরে ঝগড়া করি, ঝগড়া করার পরে ইয়াসমিন ইয়াসমিনের বাইরে ফোন দেয় যে তোর সাথে ছেলে ছেলে থাকলে নিয়ে আস। তখন ওর সাথে দুইটা ছেলে নিয়ে যায়, তখন ওরা দুই ভাই বোন মিলে আমাকে আঘাত করে, এমন ভাবে আঘাত করে আমি মাথাতে চোট লেগে আমি পড়ে যাই। তখন ইয়াসমিন আমাকে একটা লাঠি মেরে বলে তুই মর, কোথা বইলা, সে তার ভাইয়ের সাথে চলে আসে। তখন আমি প্ল্যান করি যে আমি নিজে তো মর বই, তোদের ভাই বোন দুটোটাই মেরে। এটা করতে হলে আমি ঠান্ডা মাথায় ইয়াসমিনে অনেক কান্নাকাটি করি, করে বুঝে টুঝে আবার নিয়ে আসি ওর ভাইয়ের বাসাতে। তখন আমি ওর ভাইয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাই, ওর ভাইকে আমি মানে আমার নেশা তখন প্রতিশোধ নেবো, প্রতিশোধ নিতে যাই ওর ভাইয়ের সাথে, আমি মানে এমনভাবে ইয়ে হয়ে যাই যে ওর ভাইয়ের এখানে কোনো দোষই ছিল। তখন চিন্তা করলাম যে ওর ভাইয়ের যদি ওর ডাক না দিত, ওর ভাই তো আসতো না। ইয়াসমিনকে আমি সেদিন রাত্রে আমি মারতে গেছি, চাপ করেন মেরে ফেলব, মায়েরা এখান থেকে চলে যাবো, ওর মন আমার প্রতি নাই। বিশ্বাস করেন কি যে আমি যতবার ওরে আমি মারতে গেছি, প্রতিশোধ নিতে গেছি, ততবার আমি নিজে আয়রা গেছি। শেষ পর্যন্ত এমন একটা উপস্থিত, মানে আমার জীবনের 3টা মেয়ে আসছে আগে,
আমি ওরে যতটুকু ভালোবাসছি, যতটুকু আমার ভিতরে আমি ওরে রাখছিলাম, ওরে মানে এমন একটা সিস্টেম নিয়েছে যে আমি ওর পাগল বানাই ফেলবো। আমি লোকজন জিজ্ঞেস করুন কি খেলে মানুষ পাগল হয়, যে ওরে পাগল বানায় আমার কাছে রাখবো, ও কারোর সাথে আর প্রেম ভালোবাসা করতে পারবে না। ওরে আমি পাগল বানায় ওরে আটকে রাখবো, সারাদিন বাইরে কাজ করবো, প্রয়োজনে আমি ওরে রান্না বান্না করে খাওয়াবো, ওর কাপড় চোপড় আমি দিয়ে দেবো, ও আমার থাকবে। তো আমি বাড়িতে চলে আসি, ওর ভাই আমার 48,000 টাকার মতো দিয়েছিল একটা গাড়ি বানানোর জন্য। আমি কিটাও একটা গাড়ি বানাইছিলাম ব্যাটারি চালিত রিক্সা, আমি নিজে চালাইতাম। আমি মনে করছিলাম এই আমার জীবনটা সুন্দর হয়ে গেছে, আমি এখন কোনো নেশা করি না, কোনো কিছু করি না, আমি এখন ভালো আছি। তো আমি ডাকাতে যে অবস্থা করতাম, ইয়াসমিন চিটাঙ্গে যায় সে অবস্থা শুরু করলো। তো ওর আমি জিজ্ঞেসাম যে কেন এমন করো তুমি, তখন বলে যে ডাকাতে তুই আমার অনেক জ্বালাইছো, একটু সহ্য কর, তাহলে আমি আর কিছু করতো।
ইয়াসমিনের সাথে আপনার সম্পর্ক আছে এখন?
আমার যখন যা মন চেয়েছি আমি তাই করছি, আমি আমার জীবনে কোনো সিদ্ধান্তে আমি সঠিকভাবে নিতে পারিনি। যেমন প্রথম এরা আমার বিয়ে, প্রথম আমার বোন আমার এইটির সাথে বিয়ে দিতে চাইছে, ওরা চাইলো আমি কেন করলাম? তারপর রূপা আসলো আমার জীবনে।
ইতি কোথায় আছে আপনি জানেন?
সে এখন বিদেশে আছে আমার জানার মতো।
রূপা কি করে?
রূপা আছে আগের মতোই।
সে কাউকে বিয়ে করেছে?
হ্যাঁ, সে একজনকে,
আরেকজনকে বিয়ে করে ফেলেছে। তারপরে আমরা আসি মাহমুদার কাছে। মাহমুদা এখন কি করে?
মাহমুদা আমি যতটুকু জানি সে চাকরি করতো।
সে কাউকে বিয়ে করেছে?
সে বললে বিয়ে করেছে, আবার অন্য কেউ বলে না।
এরকম একটা কনফিউশনের মধ্যে আছেন। মাহমুদের ঘরে আপনার একটা মেয়ে আছে এবং রূপার ঘরে আপনার কেউ আছে?
রূপার ঘরে রবিন নামে আমার একটা সন্তান আছে। আমার আমার বাবা মা সবাই, আমার প্রতিবেশী সবাই জানে এটা আমার সন্তান, কিন্তু আমি আদৌ স্বীকার করবো না, কখনোই স্বীকার করবো না সে আমার সন্তান। রূপাকে যখন আমি আনি তখন ওই রূপার পেটে ওই সন্তানটা ছিল, 3 মাস কি আরো তারও বেশি ছিল। কিন্তু রূপা বলে এটা 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 তোমার পরিচয় নেবে, নিলে আমি যাবো না। তখন আমি ওই টাইমে এমন অবস্থা যে ভাই আমি ফুল টাকে দেখতে, তখন যে যা বলেন তাই শুনি।
আর লাস্টলি ইয়াসমিন, ইয়াসমিনের সাথে আপনার সম্পর্ক না থাকার মতো?
না থাকার মতোই ইয়াসমিন এখন তার পুরনো প্রেমিক আসছে।
নাও আপনি আমাকে বলেন, আপনার একটা মেয়ে আছে মাহমুদের ঘরে এবং আপনার একটা ছেলে আছে ইয়াসমিনের ঘরে, 4 স্ত্রী, কোনো স্ত্রী আপনার সঙ্গে নেই, সেটার পেছনে আপনার একমাত্র কারণ দাঁড় করালেন, সেটা হচ্ছে ড্রাগ। আপনার জীবনে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে কোনো একটা মানুষের সাথে আপনি স্টে করতে পারেন, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় শাস্তি। এখন আপনি কীভাবে সময় কাটান?
এখন আমি আসি চিটাং থেকে, চলে আসছি চিটাং থেকে, আসার পর বাড়িতে আসি, এসে ওই ইয়াসমিনের ভাই আমার যে টাকাগুলো আমার কাছে দিছিল ওই টাকাগুলো, ওই ওই টাকাগুলো আমি চিটাংয়ে শেষ করে ফেলি।
আপনি ওখানে ড্রাগ নিয়েছেন?
ওখানে আমি আবার নিতাম।
এখন আপনি ড্রাগ নিচ্ছেন?
না এখন আমি কোনো ড্রাগ নিচ্ছি না, এখন আমি ঘুমানোর জন্য দুটা টান দিতাম রাত্রে, এটাও আমি সোমবারের পরে আর আমি নিয়ে, সোমবারে আমি আমি একটা সিগারেট নিয়েছিলাম, তারপর এই পর্যন্ত আমি।
সোমবার কি কাহিনী হলো? সোমবার
এত সোমবার আমি ইয়াসমিনকে ফোন দিয়েছিলাম, ইয়াসমিন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি বলছিলাম যে আসলে তুমি আমার কি মনে করো, ইয়াসমিন বলে যে শুন ওই সময়ের মতো তুই কখনো হইতে পারবি না, তোরে আমি হিরুঞ্চি ছাড়া কিছুই মনে করি না। তখন আমি ইয়াসমিনকে বলছিলাম, তখন আমি মনে মনে করি আচ্ছা ঠিক আছে তুমি আমার হিরুঞ্চি ছাড়া মনে করো না, ঠিক আছে তুমি ভালো থাকো আমি হিরুঞ্চি, তো বললাম ফোনটা এটা দিই। আর ওই দিন থেকে আমি আমার মনের ভিতরে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি কখনোই আর কোনো ট্রাক নেব না।
আপনি যদি পারেন সেটার জন্য শুভকামনা, এবং মানুষের অসাধ্য কোনো কিছু নেই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ পরিকল্পনা আমি প্রথমে এখান থেকে স্টুডিও থেকে যাওয়ার পর ইচ্ছা আছে 40 দিনের জন্য জামাতে যাব, মানে চিল্লে আর কি,
তাবলিগে জামাত,
তাবলিগ জামাত।
ওকে,
যদি এখানে আমার একজন আছে সামজো ভাই, উনি আমার বলে যে নামাজ পড়ো, নামাজের মতো শান্তি নেই, ওখান থেকে আইসা আমার মায়ের পাশে থাকার চেষ্টা করবো।
ওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াফ করুন, নিশ্চয়ই হবে। আমি শুধু একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার বয়স কত এখন?
32।
একটা মানুষ যদি অন এভারেজ 60 বছর বা 62 বা 64 বা 65 বছর বাঁচে, তাহলে আপনি জীবনের অর্ধেক সময় পার করেছেন, আর বাকি অর্ধেক এখনো পড়ে আছে। যে অর্ধেক সময় আপনি পার করেছেন সেটাকে আমি ধরে নিচ্ছি একটা নষ্ট জীবন, এই বাকি অর্ধেকও না অনেক সুন্দর জীবন হতে পারে, এটা আপনি বিশ্বাস করেন?
হ্যাঁ।
আপনার তো এখনো কাজ করে খাওয়ার মতো একটা শরীর উপরওয়ালা আপনাকে দিয়ে রেখেছেন, এখনো আপনার রিকশা চালানোর মতো শক্তি আছে, গায়ের জোরে পয়সা রোজগার করে নিজের পেটে ভাত জোগানোর মতো শক্তি আল্লাহ আপনার শরীরে রেখেছেন, আছে না? তার মানে এখনো আপনার ভালো কাজ করার সামর্থ্য আছে। যদি আপনার পক্ষ নিয়ে আমি বলি, ধরেন আপনার ওখানে অনেক অপরাধ ছিল, তারপরও তারা তো আপনার স্ত্রী ছিল, যে মানুষগুলোর পেছনে ছুটে ছুটে আপনি আপনার জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম স্বর্ণ সময় নষ্ট করে ফেলেছেন, ওই মানুষগুলো বকা দিয়েছে বলে আপনি ড্রাগ নেবেন না, ওই মানুষগুলো খারাপ আচরণ করছে বলে আপনি ড্রাগের কাছে যাচ্ছেন,
এই যে ব্যাপারগুলো, এই জায়গাটা থেকে বের হয়ে এসে বাকি জীবনটা যদি আপনি করতে পারেন, এবং আপনি যদি শুধু একটা জিনিস মাথায় রাখেন, একটা মানুষ তো দুনিয়াতে একবারই আসবে, আশরাফুল মখলুকাত। আপনি যেহেতু ধর্মের জায়গাটা থেকেই নিজেকে সাজানোর চেষ্টা করছেন, সেখান থেকেই বলি, মানুষ সৃষ্টির সেরা জীব, তাই তো? তো এই জায়গাটা থেকে আপনি যদি চিন্তা করেন যে দুনিয়াতে আল্লাহ আপনাকে মানুষ হিসেবে পাঠিয়েছে, জন্তু জানোয়ার হিসেবে না, এবং জীবনের 30টা বছর 32টা বছর সেখানে নষ্ট করে ফেলেছেন, আর যদি আপনি 30 বছর বাঁচেন, আপনি ধরেই নেন না যে 30টা বছর যতটা কষ্টই হোক আপনি একজন ভালো মানুষ হয়ে বাঁচবেন এবং ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে চেষ্টা করবেন। এইটা খুব অসম্ভব কোনো কিছু নয়। সবাই একদিন মারা যাবো, আমিও যাবো, আপনিও যাবেন, সবাই যাবেন। ওই যে কথা আছে না যে কুকুর বিড়ালের মতো মরণের তো কোনো মানে হয় না মানুষ হিসেবে। আপনি যে রাস্তাটাই হাঁটছেন সেটার ভবিষ্যৎ হচ্ছে কুকুর বিড়ালের মতো মরে যাওয়া। আপনি যদি সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে চান তাহলে ওই একটা মনে প্রাণে প্রতিজ্ঞা করতে হবে, যা হয়েছে হয়েছে, সামনের দিনগুলোতে আর একটা খারাপ কাজ করবো না, সামনের দিনগুলোতে ড্রাগের দিকে যাবো না। আমি জানি যে একজন ড্রাগ অ্যাডিক্ট এটা মাথায় মনে নিলেই যে পারবে তার কোনো নিশ্চয়তা নেই।
কিভাবে, আমার একটা ইচ্ছা আছে, আমি 40 দিন যদি আল্লাহ আমার উপর রহমত করে আমি এটা শেষ করে আইসা, আমি যতটুকু সময় আমার জীবিকা নির্বাহের জন্য ব্যয় করতে হবে কাজের জন্য, এতটুকু সময় ব্যয় করব, আর তার পাশাপাশি আমি খুব তাড়াতাড়ি আমি যে আগে রিহাবে ছিলাম এরকম একটা রিহাবের সাথে সম্পৃক্ত হব। ওই যতদিনই আমি বাঁচবো ড্রাগ তো নেবই না, প্রয়োজনে আমি মরে যাব, ড্রাগ আমি আর কখনো নেব না।
আপনি যেহেতু চিল্লায় যাচ্ছেন, চিল্লায় আপনি অনেক বড় বড় বুজুর্গ আলেমদের সাক্ষাৎ পাবেন, তো যেহেতু আপনি আপনার মোটিভেশনের জায়গা থেকে আমি বলছি, আমার মনে হয় তাদের কথাবার্তা আপনাকে অনেক বেশি সাহায্য করবে। হ্যাঁ, আপনি তাদের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনবেন, উপরওয়ালা তো উপরে আছেন, নিশ্চয়ই তিনি আপনাকে রহমত করবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের লিসনার যারা ড্রাগ নিচ্ছেন, অনেকেই আছেন এরকম, আমি আমার লিসনারদের প্রতি রেসপেক্ট রেখেই বলতে চাই, যারা এরকম লাইনে আসার সম্ভাবনা আছে, আপনি তো মাত্র একদিন নিয়েছিলেন টেস্ট করার জন্য, তাই না? একদিন মাত্র নেওয়ার পরে আপনি দিওয়ানা হয়ে গেলেন এবং আজ পর্যন্ত বেরিয়ে আসতে পারেননি, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
তাদের উদ্দেশ্যে আমি বলবো, নেশার প্রথম টানি সর্বনাশের পথ তৈরি করে। তোমরা যারা, আসলে আমি এরকম ভাবে বলতে চাই লিসনারদের উদ্দেশ্যে, যারা শুনছেন আমাকে, আপনারা যার প্রতি যে কোনো প্রতি কৌতূহল থাকতে পারে, কিন্তু বলেও যেন কেউ মাদকের প্রতি কোনো কৌতূহল সৃষ্টি না হয়, কারণ এটা একবার দেখতে গেলে বারবার দেখতে ইচ্ছে করবে। আমি জানি এখানে হয়তো যারা আমাকে শুনছেন অনেকে অনেক মন্তব্য করবেন, হয়তো কেউ গালাগালি করবেন, যাই করেন, কেউ ড্রাগ নেবেন না। ড্রাগ এমন একটা জিনিস জীবন থেকে জীবন কেড়ে নেয়। আজকে আমি যে পর্যায়ে আছি, যদি আমি ড্রাগ না নিতাম আমার চেয়ে সুখী কেউ থাকতো না, কারণ আমার জীবনে সবগুলো বুলেট পিছনে ছিল ড্রাগ। কারণ ড্রাগ নেওয়ার পর আমার মাথার সেন্স, আমি কি করব, কার কাছে যাব, কার সাথে বসব, কখনোই আমি এগুলো চিন্তা করতে পারতাম না। যখন সামনে যা করতো তাই করতো। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, কেউ ড্রাগ নেবেন না, নেশাকে না বলুন, এটাই।
প্রিয় শ্রোতা, আমরা যাহা বলিব সত্য বলিব এই পর্বটি শেষ করছি। শেষ করবার আগে আমরা একটু SMS পোলের রেজাল্টটা দেখে নিতে চাই। কম্পিউটার বলছে 60% ইয়েস, 30% নো এবং 10% নো কমেন্টস। আমি শেষ করতে চাই, তবে তার আগে আমি একটু, আজকে যিনি আমাদের এক্সপার্ট প্যানেল থেকে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে কথা বলতে চাই। উনি পুরো ব্যাপারটাই শুনেছেন এতক্ষণ যাবত, এবার চলুন তিনি কি বলেন, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা শুনব। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো ফোনে শুনলেন, এই পর্যায়ে আপনার কি বলার আছে?
হ্যাঁ, আমি মানে সব শিক্ষিতা শুনলাম। আসলে আমরা যারা মনোচিকিৎসক, আমরা এই যে মাদকাসক্তিতে যাদের চিকিৎসা করি, তাদের কাহিনী আমরা যদি যখনই শুনি, খুব বিস্তারিত ভাবে জানি, তখন এই সুমনের যে চিত্রটা ফুটে উঠছে সেটাই হয়ে থাকে। সাধারণত মাদক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভালো স্বভাবের মানুষরাও মাদক নিলে একসময় খারাপ হয়ে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে যারা আগে থেকেই স্বভাবগত এবং আচরণগত বিচ্যুতি থাকে, তারা এই মাদকাসক্তিতে বেশিতে ভোগে। সুমনের ক্ষেত্রে যেটা হয়েছে, এবং আমরা আগেই বলেছি যে সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ, তার পারিবারিক পরিবেশ তো আপনারা ভালো করেই ব্যাখ্যা করলেন, এরকম পরিবেশের থেকে সে আস্তে আস্তে ডেভিয়েন্সি হয়ে গেছে, তার বিচ্যুতি ঘটেছে, সে ধীরে ধীরে আচরণগত সমস্যা যেটাকে আমরা বলি বা বক্সে যাওয়া বলি বা বিপদগামী হয়ে যাওয়া, সেই পথে সে চলে গেছিল। এখন এত কিছু পরেও মাদকটা যদি সে গ্রহণ না করতো, মাদক যদি আসক্ত না হইতো, তাহলে তো তার জীবন এত বেশি তসনস হয়ে যেত না। আমি যেটা বলতে চাইছিলাম যে মাদক মানুষের যে ফ্রন্টাল লোব যেটা আছে ব্রেনের যে সম্মুখ অংশ সেটাকে খুব ক্ষতিগ্রস্ত করে। সম্মুখ অংশটা হচ্ছে আমাদের মানে সভ্যতার সঙ্গে সঙ্গে মানুষ যত বেশি উন্নত হয়েছে, সভ্য হয়েছে, মানবীয় হয়েছে, সেটার কেন্দ্র বিচার বিবেচনা, জাজমেন্ট, সিদ্ধান্ত গ্রহণ এবং নিজেকে কন্ট্রোল করা, আত্মনিয়ন্ত্রণ করা, ভবিষ্যৎকে ভালোভাবে দেখে সে অনুযায়ী সঠিক এবং মঙ্গলজনক কল্যাণকর সেই পথ বেছে নেওয়া, এই যাবতীয় যে ব্যাপারগুলি গুণাবলী ওই কেন্দ্রেই থাকে। আর মাদক সেই কেন্দ্র নষ্ট করার ফলে তাদের ভিতরে মানবীয় যে গুণাবলী যে বৈশিষ্ট্যগুলি সেগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তারা এক কথায় বলতে গেলে আর মানুষের পর্যায়ে থাকে না, তারা খুবই অমানুষের মতো পর্যায়ে চলে যায়। সেই জন্যই তার ওই যে বিভিন্ন জায়গায় সে যে চারটা বিয়ে করেছে বা আরো অন্যান্য যে সমস্ত মেয়েদের সঙ্গে সম্পর্ক করেছে এগুলি সবই কিন্তু এটার সঙ্গে। আরেকটা জিনিস হচ্ছে এটাও কমন যে মাদকাসক্তি একবার হলে যে কোটিপতি ছেলে হলেও এত টাকা খরচ হয় যে তাকে এক সময় এই মাদকের টাকা আনার জন্য তাকে অন্য অপরাধ করতে হয়, তাকে চিন্তাই করতে হয়, ডাকাতি করতে হয়, তাকে আবার ওই মাদকই আবার বিক্রি করে অন্যদের কাছে বিক্রি করে টাকা নিতে হয়। যে ক্ষেত্রে এই সবগুলি জিনিস শিশু মনের ক্ষেত্রে আছে, এগুলি খুব কমন পিকচার আমাদের দেশে। আমাদের যেটা উপদেশ থাকবে সেটা হচ্ছে এই এই যে কৈশোর বয়সে যে অতিরিক্ত কিউরিসিটি বা ঔৎসুক্য নতুন কিছু জানার, এটার ভিতরে কি আছে বা কি ধরনের মজাটা আছে, এটা একটা ঝুঁকি নিয়ে তারা এটা করে, এটাকে আমরা বলি রিক্স টেকার। তারা ঝুঁকি নিতেও রাজি আছে, তবুও এই জিনিসটা কি এটা একটু আমি প্রয়োগ করে দেখতে চাই বা এটা আমি একটু গ্রহণ করে দেখতে চাই। এখন সব আমাদের ছেলে মেয়েদের বা সবাইকে আছে এটা মেসেজ হবে এটা যে খারাপ জিনিসের প্রতি পরীক্ষা নিরীক্ষা করে এটা খারাপ এটা দেখার কোনো প্রয়োজনই নাই। সাপ আমাকে কামড় দিলে আমি মরবো কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করা দেখার জন্য সাপের গায়ে হাত দেওয়ার কোনো বোকামি ছাড়া কিছু নয়। হ্যাঁ, আগুনে হাত দিলে কি হবে এটা প্রমাণ করার জন্য আগুনে কেউ হাত দেওয়ার কথা নয়। হ্যাঁ, তুমি ঔৎসুক্য দেখাইবা সেই জিনিসটা যেটা বিজ্ঞান ভিত্তিক বা যেটা এক্সপেরিমেন্ট করলে তুমি নতুন কিছু জানতে পারো অথবা নিজের পক্ষে তোমার বা কারো ক্ষতি হবে না। সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে ও এখন কি করতে পারে, মানে তার যা কাহিনী শুনলাম একেবারে টিপিক্যাল আমাদের মাদকাসক্তিতে যা হয় সবই তার আছে। সুমনকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সে একাই এরকম তা নয়। বাংলাদেশে এখন 70-80 লক্ষ লোক মাদকাসক্ত আছে। এই মাদকাসক্ত বেশিরভাগ মাদকাসক্তি সুমনের মতনই, তারা সবাই একই রকম। তাদেরও আমরা পথ দেখাচ্ছি, আলোর পথ দেখাচ্ছি, সেটা হচ্ছে এই প্রথমে মাদক থেকে মুক্ত হতে হবে। সে এখন চেষ্টা করতেছে, আমি যা শুনলাম যে সে চেষ্টা করে অনেক দূর ভালো হয়ে গেছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে মাদক এত বেশি ভাবে ব্রেনকে আসক্ত করে যে শুধু একক চেষ্টায় নিজের চেষ্টায় এই বেড়াজাল থেকে বেরিয়ে আসা যায় না। আমি এবার বলি যে ব্ল্যাক হোল, সেই গহ্বর থেকে উঠে আসতে হলে তাকে একটা প্রফেশনাল লোকদের কাছে কিছু সাহায্য নিতে হতে পারে। তো যেখানে আমাদের সরকারি হসপিটালগুলি আছে, চট্টগ্রাম মাদকাসক্তি আছে বা আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য সেন্টার আছে অথবা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগ বহির বিভাগেও কিন্তু খুব অল্প পয়সা 10 টাকা একটা টিকিট দিয়ে কিন্তু সেই চিকিৎসাগুলো নিতে পারে। এবং একটা কথা মনে রাখতে হবে যে এটা এতই কঠিন যে মাঝখানে আবার হয়তো সে ভুলও করতে পারে, ভুল করলেও সে আবার এই ভুলের পর থেকে আবার ফিরে এসে আবার চিকিৎসায় চলে আসবে। এরকম করে যদি সে একটা পথ নিতে পারে তাহলে যে কয়জন রোগী আমরা এসেছি তাদের অনেকেই কিন্তু এইভাবে খারাপ পথ থেকে একেবারে সবচেয়ে মানে নিম্ন স্তর থেকেও তারা অনেক উপরে উঠে এসে এখন স্বাভাবিক জীবন যাপন করতেছে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।
জি, আপনাদেরকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ কথাটা হোক এটাই যে আজকে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান যারা শুনেছেন তাদের মধ্যে যেন একজনও ড্রাগ অ্যাডিক্টের জন্ম না হয়, এবং যারা আছেন এরকম তারা যেন আজকের পর থেকেই এই সুমনকে দেখে নিজের জীবনের গন্তব্য পথটা ঠিক করে ফেলে। তারা কি আজকের সুমনের মতো হবে নাকি তারা সুন্দর এবং স্বর্ণালী একটা ভবিষ্যৎকে সামনে রেখে এই পথ থেকে বের হয়ে আসবে? আপনাদেরকে প্রশ্ন রেখেই আজকের যাহা বলিব সত্য বলিব এই পর্বে রীতি টানছি, একটু পরে আবারও ফিরে আসছি। ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস
হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা অসংখ্য অসংখ্য ইমেইল এবং SMS পেয়েছি এবং ফেসবুকের মাধ্যমে অনেকেই বিভিন্ন রকমের কমেন্টস করেছেন। তাদের মধ্যে থেকে দুই একটি কমেন্টস আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। আলিফ লিখেছে, নেশা যে কখনোই কারো উপকার করে না তার দৃষ্টান্তমূলক প্রমাণ হচ্ছে আজকের সুমন আহমেদ। আসিফ লিখেছে, মাদক ব্যবসায়ীরা কখনোই শান্তিতে থাকতে পারবে না। সাবরিনা লিখেছে, আসলে আমার মনে হয় এসব কিছুর পেছনে সুমন আহমেদের বাবা মায়ের ঝগড়া পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। তুনা লিখেছে, পারিবারিক শিক্ষা খুব বেশি জরুরি এসব পথ থেকে সন্তানদেরকে বিরত রাখার জন্য। সবুজ লিখেছে, সুমন নেশাকে ব্যবহার করেছে আর তার স্ত্রীরা তাকে ব্যবহার করেছে। সালাম লিখেছে, সুমনের বর্তমান জীবনের পেছনে আমি তাকেই দায়ী করব। রকি লিখেছে, আজকের অতিথি সরাসরি স্বীকার না করলেও আমার ধারণা তার মেয়েদের প্রতি একটা বিশাল আসক্তি আছে। এরকম অসংখ্য কমেন্টস দিয়ে ভরে গিয়েছে ফেসবুক। আপনি যদি আরো দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। প্রিয় শ্রোতা, আপনি চাইলে আমাদেরকে চিঠি লিখতে পারেন, চাইলে মেইলের মাধ্যমেও আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদের কাছে নামে হোক বেনামে হোক স্বীকার করতে পারেন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি চাইলে মেইলও করতে পারেন। আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। প্রিয় শ্রোতা, এই সপ্তাহে আমরা চিঠি পেয়েছি খুলনা থেকে এবং ভুল স্বীকার করেছেন রায়হান। আমরা সুমনের কাছ থেকে শুনব কি বলতে চাইছে রায়হান।
যাহা বলিব সত্য বলিব।
আমি রায়হান, খুলনা থেকে বলছি। আজ আমি আমার জীবনের একটা অপরাধ স্বীকার করতে চাই, যে অপরাধ আমাকে খুবই হীনমন্যতায় ভোগাচ্ছে, যে অপরাধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমাদের স্কুলের সামনে এক লোক চটপটি বিক্রি করত। তার বয়স ছিল অনেক বেশি, বৃদ্ধ হওয়াতে অনেক সময় টাকা পয়সার হিসাব রাখতে পারতেন না। এই সুযোগে আমি প্রায় তার চটপটি খেয়ে টাকা না দিয়ে চলে আসতাম, এটা সে কখনো ধরতে পারেনি। কিন্তু আজ অনেক বছর পর এই বিষয়টা উপলব্ধি করে আজ আমার নিজের কাছে লজ্জা হয়, কিভাবে একটা বৃদ্ধ লোককে আমি ঠকালাম। এরপর থেকে আজ পর্যন্ত আমি চেষ্টা করি কাউকে না ঠকানোর জন্য। আজ যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করতে চাই, এভাবে যেন কাউকে কখনো ঠকানো না হয়।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন, এবং অনেক বেশি ধন্যবাদ জানাই রায়হানকে তার জীবনের উপলব্ধির জন্য, তার মূল্যবোধের জন্য। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আগামী সপ্তাহে আবারও পর্দা উঠবে ধীরে ধীরে রাত 11:20, এবং ধীরে ধীরে উন্মোচিত হবে কোনো একজন বন্ধুর জীবনের অপ্রিয় সত্য, যেগুলো হয়তো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে অপরাধ ভুল কখনোই কোনো কারণ ছাড়া উৎপত্তি হয় না, এবং একই সাথে অপরাধ এবং ভুলের পরিণতি কখনোই ভালো হতে পারে না। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.